This track was downloaded from FusionBD.com.
जहां बोली वो सत्य बोली वो जहां बोली वो सत्य बोली वो भूल शुद्ध मिलिए मानुष आपनी जखन भूल करें आपनार विवेक तखन घुमिए थाके यदि केउ ना जाने तो विवेक जाने आपनी कत बड़ भूल करेछेन পরিবার সমাজ রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিবে তবে দাঁড়ান বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি কেন করেছেন কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে সাহস আছে সত্য বলার তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব
সত্যের মঞ্চে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরজি কিবরিয়া এবং আরজি কিবরিয়া টিম শুরু হয়ে গেল এবিসি রেডিওর আরো একটি নতুন আয়োজন যাহা বলিব সত্য বলিব প্রিয় শ্রোতা আপনারা রয়েছেন এখন সত্যের মঞ্চে এবং সত্যের মঞ্চে সত্যের আসনে বসার প্রথম সাহস কার হচ্ছে চলুন প্রথমেই সেটা আমরা একটু জেনে নিই
ঢাকা থেকে গাজীপুর কালীগঞ্জের পথ ধরে গাড়িতে এক থেকে দেড় ঘন্টা গেলেই কালীগঞ্জ থানার একটি গ্রামে জন্ম আমাদের আজকের অতিথি মাহমুদ হাসান মাহির অবশ্য আত্মার নামেও অনেকের কাছে সে পরিচিত হাফেজ আব্দুল মান্নানের পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ সন্তান মাহি বাকি চার ভাই আর এক বোনের মধ্যে বাবা মায়ের আদরের ভাগটা মাহির বেলায় একটু বেশি ছিল বাবা হাফেজ আব্দুল মান্নান পেশায় ছিলেন ইট ভাটার ম্যানেজার আর্থিক অবস্থাও ভালো তাই ছোটবেলা থেকেই মাহির আবদারগুলো খুব সহজে পূরণ হয়ে যেত খাবার বেলায় মাহি খুব একটা খুঁতখুঁতে ছিলেন না তবে পৃথিবীর যত দামি খাবারই মাহিকে দেয়া হোক না কেন মায়ের হাতে রান্না করা শুটকি ভুনা আর ডালই মাহির কাছে সবচেয়ে শ্রেষ্ঠ খাবার আর মিষ্টি খেতে খুবই ভালোবাসতেন তিনি সম্ভবত সেজন্যই হয়তো মিষ্টি করে কথা বলা মাহির জন্য খুব সহজ ছিল ছোটবেলা থেকেই মাহি ছিল বেশ চঞ্চল প্রকৃতির বন্ধুদের সঙ্গে আড্ডা আর ক্রিকেট ছিল তার প্রথম ভালোবাসা ক্লাসরুমের চেয়ে ক্রিকেট মাঠের ২২ গজের ক্রিজটাকেই মাহির বেশ আপন মনে হতো দুষ্টুমি আর খেলার মাঠে অধিকাংশ সময় ব্যয় করলেও লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু মাহি মোটেও পিছিয়ে ছিলেন না চতুর্থ শ্রেণীতে ফার্স্ট হওয়ার পর বন্ধুরা তাকে যেভাবে অভিনন্দন জানিয়েছিল সেই স্মৃতি আজও মাহিকে আবেগ আপ্লুত করে তোলে ক্রিকেট পছন্দ করলেও মাহি কিন্তু চেয়েছিলেন ডাক্তার হয়ে মানুষের সেবা করতে তবে বাবা আব্দুল মান্নানের ইচ্ছে ছিল ছেলে তার মতো হাফেজ হবে তাই পিতৃভক্ত সন্তানের মতোই বাবার ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দিলেন ভর্তি হলেন ঢাকার এক কওমি মাদ্রাসায় চলমান জীবনের এই পর্যায়ে এসে আজ মাহি উপস্থিত হয়েছেন যাহা বলিব সত্য বলিব মঞ্চে
অসাধারণ অনেক অনেক ভালো লাগছে যে এরকম একজন বন্ধুকে আজকে আমরা পেয়েছি যাহা বলিব সত্য বলিবতে আমাদের সাথে রয়েছে আমাদের প্রথম অনুষ্ঠানের প্রথম গেস্ট সত্যের আসন আলোকিত করে এই মুহূর্তে মাহি মাহি সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম এবং মাহি আজকে কেন এখানে এসছে মাহির কাছে আমরা যাব তবে তার আগে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে বলে নিই এবিসি রেডিও নতুন একটি আয়োজন শুরু করেছে যেটা আমরা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম আর জি কিবরিয়া থাকছে এখানে উপস্থাপক হিসেবে আমার টিম এখানে রয়েছে আমার সঙ্গে রয়েছে আর জি সুমন আমার সঙ্গে সাউন্ড অর্থাৎ শব্দের প্রযোজনা এবং শব্দের মান উন্নয়নের জন্য কাজ করছে মঞ্জু এই তিনজন বন্ধু আমরা আপাতত রয়েছে এই টিমে এবং আমরা বিশ্বাস করি আমাদের টিমে রয়েছে আমাদের লাখো শ্রোতা শুরু হয়ে গেল যাহা বলিব সত্য বলিব সত্য বলার সাহস নিয়ে যেসব সত্যভাবে মানুষ আছেন এই দুনিয়াতে এবং একই সাথে আমাদের এই বাংলাদেশে ঢাকা শহরের আনাচে কানাচে যে যেখানে আছেন তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাতে চাই, জীবনের যে কোনো অপরাধ, যে কোনো ভুলকে নিজের বিবেকের তাড়নায় সত্যের আসনে বসে সেটাকে স্বীকার করবার। এবং আমরা এটা বিশ্বাস করি, এবং আমরা এটা বিশ্বাস করি যে এই সত্যের আসনে বসে যে আলোয় আলোকিত হবেন আপনি, সেই আলো হাজারটা ভুলকে থামিয়ে দেবে। মাহি সম্পর্কে আমরা প্রথমেই জেনে নিয়েছি। মাহিকে আমি প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ একটা ধন্যবাদ সে আমার কাছ থেকে পাবে, শুধুমাত্র আমার কাছ থেকে না, এবং আমার শ্রোতা যারা রয়েছেন তাদের কাছ থেকেও পাবে। যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সত্যের আসনটি প্রথম আলোকিত করেছে মাহি। মাহি সম্পর্কে চমৎকার কিছু তথ্য আমরা জেনেছি। আমি প্রথমেই মাহির কাছ থেকে জানতে চাইবো যে মাহি, আপনি আমাদের এই অনুষ্ঠান যাহা বলিব সত্য বলিবতে কেন আসলেন?
আমি আসলে যে কাজগুলো করছি, একটা সময় আমি বুঝতে পারছি আমি কাজগুলো অনেক খারাপ করছি, জীবনে অনেক খারাপ কাজ করছি। এবং একটা সময় আমার অনুসূচনা আসছে, অনুসূচনার বৃষ্টিতে আমি দিচ্ছি, অনুসূচনা থেকে আমার আগ্রহ দেখছে আমি ভালো হব। এই জন্য আমি যখন প্রথম অনুষ্ঠানটির ব্যাপারে জানতে পারলাম, যাহা বলিব সত্য বলিব, আমার খুব ভালো লাগছে অনুষ্ঠানটি আছে জেনে, এবং আমি অনুষ্ঠানটিতে আসতে পারছি এই জন্য।
এবং আপনি 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 আমাদের অনুষ্ঠানের প্রথম অতিথি হচ্ছেন আপনি, সেরকম আপনি অনেক লাকি।
নিজেকে খুব লাকি ভাবো। হ্যাঁ, আমি লাকি।
অবশ্যই আপনি লাকি। এবং আপনি বলছিলেন যে আপনি একসময় অনুশোচনার বৃষ্টিতে ভিজেছেন এবং সেই বৃষ্টিতে আপনি এখনো ভিজছেন। আপনি একটু বলবেন আমাকে যে এই অনুশোচনা আপনার কবে থেকে শুরু হয়েছে, আজ থেকে কতদিন আগে?
আসলে আমি প্রথম যেদিন কাজটা করি, পেমেন্টটা পাওয়ার পর থেকে আমার অনুশোচনা শুরু হয়। কিন্তু আমি বিভিন্ন বাধার কারণে আমি এটা অন্য কাজটি থেকে বিরত থাকতে পারিনি।
আচ্ছা,
তো আমি করেই গেছি। প্রতিটা পেমেন্ট পাওয়ার সময় আমার খুবই খারাপ লাগছে যে আমি অন্যায় পথে কাজ করতেছি, অন্যায় হারাম কামাই করতেছি। তো অনুসূচনা সবসময় থেকে, কিন্তু ফাইনালি যখন আমি ভাবলাম আজ থেকে দুই আড়াই বছর আগে থেকে, দুপুরের একটা ঘোষণার পর থেকে আমি অনুসূচনা ফাইনালি ঘুরতেছি, এবং ভাবতেছি কাজটি ফিরে দেবো, এবং কাজটি আমি এখন অলরেডি ফিরিয়ে দিছি, এখন কাজ করতেছি না।
এবং সেটার জন্য আপনার যে অনুসূচনা, সেই অনুসূচনার শ্রেষ্ঠ আসনের মধ্যে একটা বড় আসন আজকে আপনি পেয়েছেন, সেটা হচ্ছে যাহা বলিব সত্য বলিবর আসন। এই সত্য বলিবর আসনটি প্রথম আলোকিত করেছে মাহি। মাহি আজকে কোন বিষয়ে অনুসূচনা করতে চায়, মাহির এমন কি গোপন সত্য রয়েছে যেটা জানালে মাহির ভালো লাগবে এবং যেটা জানলে সমাজ ও দেশ উপকৃত হবে? মাহির মতো এরকম ঘটনায় যারা আরো আসতে পারতেন তাদের পথটা বিবেকের তাড়না থেকে বন্ধ হয়ে যাবে, আমরা সেই ঘটনার দিকে যেতে চাই। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার বলছি, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব। এবিসি রেডিওর নতুন আয়োজন শুরু হয়েছে আজকে থেকে, সে অর্থে আমরা বলতে পারি যাহা বলিব সত্য বলিবর প্রথম পর্ব। মাহি, আপনি বলছিলেন যে অনুসূচনায় আড়াই বছর আগ থেকে আপনি ভুগছেন, এবং শেষ পর্যন্ত আপনি এবিসি রেডিওর এরকম একটি অনুষ্ঠান পেয়ে আপনি সেখানে প্রথম অতিথি হলেন। আমি তারও আগে যেতে চাই যে ঘটনাটির কারণে আপনি বলছেন যে আপনি অনুসূচনায় ভুগছেন, সেই ঘটনাটির শুরুটা কিভাবে হয়েছিল?
তখন আমার বয়স আনুমানিক 15 বছর
বয়স। আপনি পড়াশোনা করতেন?
হ্যাঁ, তখন আমি পড়াশোনা করি।
কি কি পড়তেন আপনি?
মাদ্রাসায় পড়াশোনা করি।
আপনি মাদ্রাসার ছাত্র ছিলেন? কোন ধরনের মাদ্রাসা?
হোমি মাদ্রাসা।
মাহি 15 বছর বয়সের গল্প বলছে, মাহি কমই মাদ্রাসার ছাত্র ছিলেন, তারপর
মাদ্রাসায় যাচ্ছি বাসে করে, তো বাসে যে একটা সিটও খালি পাইনি, মানে একটা সিট খালি ছিল একটা মেয়ের পাশে, আমি মেয়েটির পাশে বসি। বসাতে মেয়েটি আমাকে বলতে লাগলো যে না, আপনি এখানে বসবেন কেন, বসতে পারবেন না, অন্য কোথাও সিট আছে কিনা দেখেন, ওদিকে বসেন। আমি বললাম সারা বাসে খুঁজে দেখলাম একটা সিটও নাই, এই জন্য আপনার কাছে আমি বসলাম। আমিও মানুষ, আপনিও মানুষ, একটা মানুষ একটা মানুষের পাশে বসতে তো সেরকম কোনো খুশি
হওয়ার সমস্যা নেই,
তো আপনি এটা আসলে ঠিক করতেছেন না। তো অবশেষে মেয়েটি আমাকে বসতে দেয়। বসে দেওয়ার পরে আমি মেয়েটিকে বললাম যে আচ্ছা আপনার নাম কি? তো বললো আমার নাম নাহার। বললাম কি করেন? পড়াশোনা করি। তারপর আমি বললাম যে আপনি তো অনেক সুন্দর, দেখতে তো অনেক সুন্দর। তারপর মেয়েটি আমাকে বললো আচ্ছা, খুব খুশি হলাম আপনার প্রশংসা শুনে, আর আমি যতটা সুন্দর না তত তার চেয়ে অনেক বেশি বলতেছেন, আমার খুব ভালো লাগছে, আপনার পরিচয়টা একটু বলবেন? তো বললাম যে হ্যাঁ, আমি মাহি, গাজীপুরে থাকি, পড়াশোনা করি ঢাকা মাদ্রাসায়। তো শেষ পর্যন্ত ঢাকায় পৌঁছার পর মেয়েটি আমাকে বলতেছে যে আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে, তো আপনি তো অনেক সুন্দর গুছিয়ে কথা বলেন, আপনি যদি আমার সাথে কাজ করেন আপনি অনেক 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 টাকা উপার্জন করতে পারেন। আমি বললাম কিভাবে? ও বললো যে আপনি যদি কাজ ঠিক করতে রাজি থাকেন তাহলে আমি আপনাকে বলবো। আমি বললাম হ্যাঁ বলেন, আমি কাজটি করতে রাজি আছি। ঠিক আছে, আপনি কাজটি করতে রাজি আছেন, তো আজকে শনিবার, আগামী শুক্রবার সন্ধ্যা 7টায় আপনি আমার সাথে দেখা করবেন রমনা পার্কে, প্রধান যে গেটটা রয়েছে। আমি একটা সপ্তাহ ভাবলাম যে মেয়েটি আমাকে কি কাজ দিবে। আমি আসলে কৌতূহল থেকে ওখানে গেছি, তো ঠিক আমি সন্ধ্যা সাতটায় মিটিং শেষ দেখে গেলাম।
তারপর
আমি গেলাম, যাওয়ার পরে আমাকে পার্কের ভিতরে নিয়ে গেল। তো সন্ধ্যা তো ঘাটটার সবাই বেরিয়ে যেতে বলতেছে, তো দেখলাম আরেকটু লোক আসলো। তারপর একটা লোক আসলো মধ্যবয়সী, তো আমাকে পরিচয় করে দেওয়া হলো, ওনার নাম হচ্ছে এস্তেশাম। তো এস্তেশাম ভাই আমাকে নিয়ে বসলেন একটা রেস্টুরেন্টে। বসার পর আমাকে বলতেছেন যে তোমার ব্যাপারে তো নাহারের কাছে শুনলাম যে এক ভালো, তুমি পাবা। আমি বললাম যে এস্টেশন ভাই কি ধরনের কাজ? তো উনি বলতেছেন যে তোমাকে আমি একটা মেয়ের অ্যাড্রেস দিব, ফোন নাম্বার সহ তোমার কথা জাদু দিয়ে মেয়েটাকে পটাবো। তো আমি বললাম যে না ভাই, আমি এটা পারবো না, আমাদের মনে সম্ভব না। তো এস্টেশন ভাই বলতেছেন যে নাহার যা বললো যে তুমি পারবে, তুমি একটু ট্রাই করিয়ে দেখো।
আমার বিবেক এবং বুদ্ধি যতটুকু বলছে তাতে হচ্ছে যে নাহার ধারণা করেছে যে মেয়ে পটানোর জন্য আপনি অনেক ভালো কাজ করতে পারবেন, এবং যে কারণে নাহারের যে বলয় ছিল, যে কাজের যে ব্যাপারগুলো ছিল, সে কাজগুলো সম্পর্কে আমরা এখন পর্যন্ত জানি না। সে কাজের জন্য নাহার মাহিকে নির্বাচন করেছেন। তারপর
আমি বললাম স্যার আমাকে বিনিময় কি দেওয়া হবে? বললো তুমি কি চাও? আমি বললাম আমি তো জানি না এই কাজের বিনিময় আপনি কি দেবেন, আর এই মেয়েটিকে বা কি করবেন আপনারা, আমি পটাই দিল। তো বলতেছে যে তুমি শুধু মেয়েদেরকে আমার হাতে উঠে দিবা, বাকি দেখো আমরা করবো। আমি বললাম যে আমার তো একটু সন্দেহ হচ্ছে, আর কাজটা মনে হচ্ছে খারাপ, কারণ এই কাজের মধ্যে আপনার কথার মধ্যে আমি কোনো ভালো ইঙ্গিত পাইনি। তো আপনি যদি আমাকে এক্স্যাক্টলি বলেন যে আসলে কি করবেন ওদেরকে নিয়ে, তাহলে আমি কাজটি করতে রাজি আছি। তো বলো তোমার অত কিছু শোনার দরকার নাই, তোমাকে আমি নতুন হিসেবে একটা মেয়ের নাম্বার দিব, এই মেয়েকে যদি পটাতে পারো তাহলে তোমাকে 50,000 টাকা আমি দেবো।
50,000 টাকা?
2003 সাল, 50,000 টাকা।
এবং আপনি তখন 15 বছরের একটা বালক, এবং আপনি পড়ছেন কোন ক্লাসে তখন?
তখন আনুমানিক 7-8
ক্লাস, 7 কিংবা 8 পরে একটি কমি মাদ্রাসায়। তার সামনে একটি অফার এসছে, 50,000 টাকা দেওয়া হবে, তার বিনিময়ে শুধুমাত্র একটা মেয়েকে পটিয়ে দিতে হবে বাই ফোন। বুঝতেই পাচ্ছেন যে কত লোভনীয় একটি প্রস্তাব। তারপর
আসলে তখন আমার হিতাহিত জ্ঞান হারা গেছিল, আমার মনে হচ্ছিল যে কিছুক্ষণের জন্য আমি অজ্ঞান হয়ে গেছি, কোনো কিছু না ভেবে হ্যাঁ আমি রাজি আছি, নাম্বার দেন, ফোন দেন। তো উনি আমাকে একটা মোবাইল দিল, আর ওই মেয়ের নাম্বার অ্যাড্রেস সহ ছবি দিল, এবং এর সাথে 10,000 টাকা দিল আমাকে খরচের জন্য।
মেয়ে সম্পর্কে আপনাকে কিছু বলা হয়েছিল যে এই মেয়েটি কি করে, মেয়ের কোনো বায়োডাটা?
মেয়ে সম্পর্কে শুধু এতটুকু বলছিল যে বাবা অনেক ধনী লোক ছিলেন, তখনই নাকি হাউস বিল্ডিং এর কি ধরনের কাজ করতেন। তো বলছিল যে তুমি মেয়েটিকে যদি এনে দিতে পারো 50,000 টাকা তো পাবাই, যদি ভালো মনে করি তোমাকে আরো অনেক টাকা দেবো, কারণ মেয়েটির বাবার অনেক টাকা পয়সা ছিল। মেয়েটির বাড়ি ছিল মেঘনা, নাম ছিল দিলরুবা।
আপনি যে পরিচয়গুলো এখানে দিচ্ছেন সে পরিচয়গুলো কি একেবারে সত্য পরিচয় নাকি আপনি ছদ্মনাম ব্যবহার করছেন?
দিলরুবা নামটা আমি নিজে থেকে রাখতাম।
আপনি চাইলে আপনার গল্পের প্রয়োজনে আপনার নিজের প্রাইভেসির স্বার্থে আপনি চাইলে ছদ্মনাম ব্যবহার করতে পারেন। তারপর
তারপর ওইদিন সারা রাত চিন্তা করলাম যে আমি কাজটি করবো কি করবো না। একদিক থেকে বিবেক মানে মন বলতেছিল যে না এই খারাপ কাজ করার দরকার নেই, অন্যদিকে 50,000 টাকার লোক আমি সামলাতে পারিনি। একদিন সকালে খুব ভোরে আমি ফোন দিলাম মেয়েটিকে, একটা ফোন দেওয়ার পর রিসিভ করে নাই। তখন ভাবলাম যে রিসিভ করে নাই তো একটা SMS পাঠিয়ে দিই, তো একটা SMS পাঠাইলাম মেয়েটিকে। SMS পাঠানোর পর
SMS কি ছিল, কি ধরনের SMS?
SMS এরকম ছিল যে আমি তোমার বন্ধু হব যদি তুমি চাও, আমি তোমার পাশে থাকবো যদি তুমি চাও, তোমাকে জান্নাতে নিয়ে যাবো যদি তুমি চাও, এই ধরনের কিছু কথা ছিল।
আপনি পটানোর জন্য যে বাক্যগুলো ব্যবহার করেন এগুলো সম্পর্কে আপনাকে কোনো ডিরেকশন ওই ভদ্রলোকটি দিয়েছিল যে ভদ্রলোকটির সাথে আপনার পরিচয় হলো?
আসলে তাহলে আমাকে একটু পিছন থেকে বলতে হয়।
আপনি পিছন থেকেই বলুন, আমরা পিছন থেকেই শুনতে চাই।
আমার এক ভাই ছিলেন দুসম্পর্কের ভাই, উনি সাহিত্য চর্চা করলেন এবং ভালো লেখক। তো ওনার সংস্পর্শে আমি কিছুদিন ছিলাম, মাস তিনেক হবে। উনি আমাকে সাহিত্য ব্যাপারে অনেক কিছু শিখিয়েছেন, সুন্দর করে কিভাবে কথা বলতে হবে, হাতের লেখাটাও পর্যন্ত উনি আমাকে শিখিয়েছেন।
আপনাকে যে ভদ্রলোকটি যে নাম্বারটি দিল মানে সেল নাম্বারটি মেয়েটাকে পাঠানোর জন্য, মেয়েটার বয়স কত ছিল?
মেয়েটি তখন 8 পড়ে সম্ভবত,
মানে আপনার সমবয়সী। এই ব্যাপারগুলো আমাদের শ্রোতা যারা রয়েছেন যাহা বলিব সত্য বলিবতে খুব ভালো করে মার্ক করবেন, কারণ এই খুঁটিনাটি বিষয়গুলো গল্পের সত্যতা প্রতিপাদন করবার জন্য খুবই জরুরি। মেয়েটার নাম ছিল দিলরুবা, দিলরুবাকে পটানোর চেষ্টা করছে মাহি, মাহি পরে ক্লাস 7-8 এবং মেয়েটাও তার সমবয়সী। তারপর
তারপর SMS টা দিলাম, দেওয়ার পরে 24 ঘন্টা পর ফোন দেওয়ার পর ও ফোন রিসিভ করলো না, কেটে দিল। কেটে দেওয়ার পর কিছুক্ষণ পর ও আমাকে ফোন দেয়, করে ফোন দেয়, করার পর বললো যে কেমন আছেন? আমি বললাম যে হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? তারপর তিন দিন কথা বললাম এর সাথে। তিন দিন কথা বলার মধ্যে যে জিনিসটা বুঝতে পারলাম যে ধোনি
আপনি একটু আমাকে বলবেন যে এই যে তিন দিন আপনি তার সাথে কথা বললেন, এই সময়ের মধ্যে আপনাকে যে দায়িত্বটা যিনি দিয়েছিলেন এহতেশাম কি আপনার কাছ থেকে কোনো তথ্য পেয়েছিল যে আপনি তার সাথে কথা বলছেন বা এরকম কিছু, বা একই সাথে এহতেশাম আপনাকে কোনো সময় বেঁধে দিয়েছিল কিনা যে এই কয়দিনের মধ্যে তাকে পটিয়ে দিতে হবে?
হ্যাঁ, প্রতিটা মেয়েকে পটানোর জন্য তিন মাস টাইম দিতে সর্বোচ্চ,
প্রতিটা মেয়েকে পটানোর জন্য তিন মাস সময় দিত। প্রিয় শ্রোতা, আমরা একই সাথে সবাইকে বলতে চাই এবিসি রেডিওতে আপনারা সবাই শুনছেন এবিসি রেডিওর নতুন আয়োজন আজিকি বিয়ার উপস্থাপনায় এবং তার টিম সুমন ও মঞ্জুর অডিও সম্পাদনায় আজকে শুরু হয়েছে নতুন অনুষ্ঠান যাহা বলিব সত্য বলিব। সত্যের এই আসনটি আলোকিত করেছেন মাহি এবং এখানে আমরা সবাইকে আমন্ত্রণ জানাতে চাই বিবেকের তাড়না বোধ থেকে আপনার মধ্যে যদি এরকম কোনো বিষয় থেকে থাকে, যে কোনো ভুল আপনি স্বীকার করতে চান, আমরা আপনাকে মোস্ট ওয়েলকাম বলতে চাই, আমরা আপনাকে সুস্বাগত বলতে চাই। এই কারণে যে আপনি তো ভুল করেছেন এবং আপনি অনুতপ্ত, আমরা বলছি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক, এবং সেই বিবেকের আদালত থেকে আপনি যদি নিজেকে স্বীকার করতে চান যে হ্যাঁ আপনি ভুল করেছেন এবং এই ভুলের জন্য আপনি অনুতপ্ত, তাহলে আসুন সত্যের আসনে বসুন এবং আপনি যে কোনো ধরনের ভুল এখানে স্বীকার করতে পারেন। এবং একই সাথে আমরা বিশ্বাস করি আপনার এই ভুলের স্বীকারের মধ্য দিয়ে পৃথিবীতে সমাজে রাষ্ট্রে হাজার হাজার ভুল থেমে যাবে। ওকে, আপনি যেখানে ছিলেন, আপনি মেয়ের সাথে দেখা করার প্ল্যান করছেন এবং মেয়েটি ধোনি, আপনি বুঝতে পারলেন তার সাথে কথা বলে, তারপর
দেখা করার জন্য প্লেস ঠিক করা, তো আমি বললাম যে তুমি একটু ঢাকার দিকে মুখ করো যদি পারো। তো বললো যে না, ঢাকার দিকে তো যেতে পারবো না, অনেক সময় লাগবে, এক কাজ করো তুমি সোনারগাঁ জাদুঘরের কথা বললো যে তুমি সোনারগাঁ জাদুঘরে আসো। আমি বললাম আমি তো চিনি না। তো আমাকে মেয়েটি সবকিছু টেক্সি করে দিল কিভাবে যাইতে হবে। তো গেলাম সোনারগাঁ জাদুঘরে প্রথম দিন মিট করার জন্য। তো যাওয়ার পর যা দেখলাম, প্রথম দিনই মেয়েটি তার বড় বোনকে নিয়ে আসছে, আর আসতে করে আসতে হলো গিয়ে একটি গাড়িতে করে। তো মেয়েটি যখন নামতেছে, আমি মেয়েটির সাথে ফোনে কথা বলতেছিলাম, তো বলতেছে যে হ্যাঁ আমরা মাত্র গাড়ি পার্ক করছি, এখন আমরা বেরিয়ে আসতেছি। তো আমি দেখতেছি যে আমি একটা মেয়ে গাড়ি থেকে বেরিয়ে আসতেছে আর আমি যার সাথে কথা বলতেছি সেই। তো আমি ভাবলাম যে একটু লুকাই, কারণ লুকোচুরির কারণটা হলো আমি দেখি মেয়েটি আসলে আমার দিকে মানে মুখ করতেছে কিনা, আমার প্রতি আসলেই ধাবিত হচ্ছে কিনা।
বাকির ধারণা হচ্ছে যদি ওই মানুষটা তার জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ সত্যি সত্যি সে সেই মানুষটির প্রতি মোটিভেটেড, ব্যাপারটা আসলে তাই। তারপর
তারপরে আমি প্রায় 50 মিনিট ওয়েট করলাম। তো বললাম আর 10টা মিনিট লাগবে, জাস্ট 10টা মিনিট আমি মুখ ব্যাপার চৌরাস্তা চলে আসছি আসতে। তো 10 মিনিট শেষ, 10 মিনিট শেষ হওয়ার পরে ও আবার ফোন দিচ্ছে, আসলো না। তো আমি বললাম যে হ্যাঁ আমি চলে আসছি, আমি ঘেটে আসছি, গেট টিকিট নিয়ে আমি আসতেছি। যখন এই কথাটা বললাম মেয়েটি গেটের দিকে তাকাইছে, আর আমি তখন গেটের বাইরে গেলাম যাতে বুঝতে না পারে আমি এতক্ষণ এখানেই ছিলাম, সাথে নাটক করতেছি বা ওয়েট করাইতেছি এটা যদি বুঝতে না পারে। তো আমি আবার ঢুকতেছি, দেখলাম ও এক প্রকার দৌড়েই আমার কাছে চলে আসছে, মানে ওর আগ্রহটা এত তীব্র ছিল আমি আসলে বুঝতে পারিনি। তো ওর সাথে দেখা করলাম, খাওয়া দাওয়া করলাম, সারাদিন ঘুরলাম।
আপনার ক্ষেত্রে সে ধরনের কোন বিড়ম্বনা ছিল নাকি কোন ধরনের কোন সমস্যাই হয়নি?
না, যখন ওরে আমি একটু জিজ্ঞেস করছি যে আসলে তুমি বলা না তো আমার দেখে কেমন লাগছে, তো বলতেছে আমি তোমার বয়স শুনে ভাবছিলাম যে তুমি বেশ একটা সুন্দর হবে না, আমি যা ধারণা করতেছি তার চেয়ে ভালো তুমি।
ও সাথে যে বড় বোন ছিল সে আপনাকে কি বললো?
না, তখন বড় বোন আমাদের সাথে ছিল না, আমাদেরকে একটু আলাদা জায়গায় কথা বলার জন্য দিছি।
ওর বড় বোন ওর চেয়ে বয়সে কত ডিফারেন্স ছিল?
3-4 বছরের বড়।
3-4 বছরের বড় হবে। তারপর
তো বলতেছে মানে আমি যতদূর জানি যে যাদের বয়স সুন্দর হয়, যারা বুঝে কথা বলতে পারে, তারা দেখতে অতটা ভালো হয় না, কিন্তু আমি যা দেখতেছি যে তুমি দেখতেও মোটামুটি খারাপ না, ভালোই আমার চলবে। আমি তো চলবে মানে আমরা তো ফ্রেন্ড, যে হ্যাঁ চলবে, আমি কি চলবে বলো? তো বলতেছে এখন বলবো না, রাতে ফোনে বলবো। তো আমি তার যাওয়ার সময় যখন যাওয়ার সময় তার আপুরে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা এখন ও তো আমার প্রতি খুবই আগ্রহী, কারণটাকে বুঝতে পারতেছি না, আমার মাত্র তিন দিনের সময়, তিন দিনে মিট করেছি, মিট করতে চলে আসছি, প্রথম দিনই কাজ পাচ্ছিল যে আমি দেখা করে বুঝলাম না ব্যাপারটা। তো ওর বড় বোন বলতেছে মনে হয় কি ও ফোন মেসে মাত্র 1 সপ্তাহ হয়েছে, তো
যোগাযোগ হয়েছে এবং মাহির উদ্দেশ্য হচ্ছে এই মেয়েটাকে পটানো, খুব স্বাভাবিক ভাবেই সেটা সম্ভব। ওকে, তারপর
ওরা কথাটা বলে চলে গেল রাতে। ও আমাকে ঠিক 12টা, ঠিক 12টা 1-2 মিনিট হবে। তো এসএমএসটা এরকম ছিল যে ভালোবাসি, ভালোবাসি খুব বেশি, অনেক বেশি ভালোবাসি এর জবাবকে। তো আমি ভাবলাম যে একটু দেরি করে দিই, যদি সাথে সাথে দিয়ে দিই তো ভাববে তো কি পাগল আমি। আমার ইচ্ছে ছিল আসলে ওকে আমার দিকে যত বেশি মানে আগ্রহী
করার,
তো আমি ওয়েট করলাম, ওই রাতে আর এখানে দিলাম না। তো সকালে ফজর নামাজের পরে ভাবছি দিব কিন্তু তখনও দিইনি, একটা দিন সারাদিন ওয়েট করলাম। ওয়েট করার পর আনমন একটা নাম্বার থেকে ফোন আসছে আমার কাছে, একটা মেয়ে একটা দিল্লি যাবার বড় বোন, ও বলতে চাচ্ছে কি হয়েছে ভাই তোমার, তুমি দিল্লি যাবার সাথে কোনো কিছু হয়েছে, কারোর সাথে কথা বলেন শুধু মন খারাপ করে বসে থাকে আর কিছুক্ষণ পর পর কাঁদে। পরে আমি বুঝতে পারলাম যে আসলে ও যে চেষ্টা করছে অ্যান্সার তো আমি দিইনি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করেন, আপনি ফোনটা ওর কানে দেন। তো ফোনটা নিয়ে ওর কানে দিল, দেওয়ার পর আমি বললাম যে আইলে। তো ও হঠাৎ করে কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে ফোনে, বলতেছে কি হয়েছে কি হয়েছে। আমি বললাম যে হ্যাঁ আমি ভালোবাসি তো তোমারে, তো সারাদিন কালকে বলো নাই কেন তুমি আমার ভালোবাসো, আমি জানো সারাটা দিন কাঁদছি মন খারাপ ছিল, আমি ভাবছি যে তুমি আমাকে পছন্দ করো না এরকম কিছু হবে। তাহলে আরে না পাগল, আমি ভাবতেছিলাম যে আমি তোমার যোগ্য কিনা, যা বুঝলাম তোমরা তো অনেক ধনী কিন্তু আমাদের আর্থিক অবস্থাটা তোমাদের মতো অত দূর না। তো ভাবতেছিলাম যে আসলে রিলেশনটা চালা যাওয়া সম্ভব হবে কিনা। তো বলতেছে যে আসলে আর্থিক ব্যাপারটা প্রেম ভালোবাসায় হ্যাক না, এটা আসলে কোনো কিছু মনে করে না, ভালোবাসা তো ভালোবাসা, ভালোবাসা মানে ভালোবাসা এখানে অর্থ সম্পদ এগুলো কিছু। তো আমি বললাম আচ্ছা তুমি পারবা, যদি এমন হয় যে তোমার পরিবার থেকে কেউ মেনে নিল না আমাকে তখন কি তুমি পারবা সকলের মায়া ত্যাগ করে আমার হাত ধরে বেরিয়ে আসতে পারবা? তো বললাম যে এখন পারবো, তুমি এখন বলো আমি এখন চলে যাবো। তো আমি অবাক আর কিছু বললাম না, ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে দেওয়ার পর ভাবতেছিলাম যে আসলে কী হইলো, আমার একবার বিশ্বাস হইতেছিল না, আবার ভাবতেছিলাম অবাক কিছু শুনতে যাচ্ছি। তো ওইদিকে আমার আরেকটা কথা মনের মধ্যে কাজ করতেছে, এই নিয়ে কিন্তু আমি একটা চক্রের হাতে উঠিয়ে দেবো, এখন আমি কী করবো, এখন পড়ে গেলাম দুচাল অবস্থায়।
আমাকে একটু বলেন তো, এর আগে আপনার কোনো মেয়ের সাথে কোনো ধরনের কোনো ফ্রেন্ডশিপ বা প্রেম অন্য কিছু ছিল নাকি এটাই প্রথম মেয়ে?
না, এর আগে আমি একটা মানুষকে ভালোবাসছি, একটা রিলেশন আমার ছিল আগে, একটা মানুষকে ভালোবাসতাম। তো আসলে ওর সাথে যা হচ্ছে টোটালি আমার অভিনয় আসলে।
এটা আপনার প্রফেশনের জায়গা থেকে আপনি এটা করছেন, আপনার কাজের জায়গা থেকে আপনি এটা করছেন এবং আপনি মোটেও মেয়েটাকে ওইভাবে ভালোবাসেন না, সব মিথ্যা বলে যাচ্ছেন। ওকে, তারপরে মেয়েটা তো এক ধরনের কঠেই গেল, তারপর কি করলেন?
তো তখন বেড়ে গেল আমাদের দেখা করার দিন তারিখ, মানে বারবার প্রতিদিনই দেখা করতে চায়। তো ওদিকে আবার ওই হেতেশম ভাই ফোন দিয়ে আমার খবর নিল, হেতেশম ভাই একটা কাজ করতো কথাটা বলে রাখা ভালো, উনি কখনো ওনার নিজের সেলফোন থেকে ফোন দিত না, আমাকে ফোন দিত সবসময় ফোনের দোকান থেকে। তো উনি একবার যোগাযোগ করছিল, তো ওনারা আমি একটু মিথ্যা কথা বলছি যে হেতেশম ভাই সময়টা আরো কিছু লাগবে, এর মধ্যে কিন্তু মেয়েটা পুরোপুরি পচে গেছে। তারপরে আমি ভাবতেছিলাম যে আসলে কি করবো কি করবো না, আসলে এখন আমি বুঝতেছি সেই সময় ভুলটা আমি করছি, আসলে বয়স কম তো হিতাহিত জ্ঞানটা অতটা ছিল না।
আপনি কি ভুল করেছেন সেটা আমাদের আগে প্রথম জানা দরকার, তারপর আপনি ভুল শিকারের জায়গাতে আসবেন। তারপর মাহি আপনি কি করলেন?
আমি দিলীপ বাবার সাথে অভিনয় করে যেতেছি, ও মিট করতেছি। তো আমাকে যে খরচের জন্য টাকা দেওয়া হয়েছিল 10,000 টাকা, ওইখান থেকে মাত্র 3,000 টাকা খরচ হয়েছে, কারণ দিলীপ বাবা আসলে ধনী ঘরের মেয়ে ছিল। তো যখনই মিট করতে যাইতাম সব খরচ ও দিত, কোনোদিন আমাকে খরচ করার জন্য সুযোগ দিত না। একদিন এমন হয়েছে ঘটনা, একদিন একটা বিল আমি দিই, দেওয়ার কারণে ও খুবই কান্না শুরু করে দেয় যেন বিল তুমি দেবে কেন, বিল আমি দেবো, কারণ তোমার চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি এই জন্য বিল আমি দেবো। যে
কিন্তু একটা জিনিস তো আমাদের শ্রোতারা জানতেই চাইবেন যে সাধারণত এরকম ধনী ঘরের সন্তান হলে তাদের টেক কেয়ারটা একটু বেশি হয়, আইদার খুব বেশি হয় অথবা খুব কম হয়, এ ধরনের ব্যাপার আমরা দেখে থাকি। তো ধরনের ধনী ঘরের একটা মেয়ে, ক্লাস 7-8 পড়ুয়া একটা মেয়ে আপনার সঙ্গে মিট করছে, দেখা করছে, এটা কি ফ্যামিলি থেকে পারমিশন দিত, ও কিভাবে ম্যানেজ করতো?
ওর বড় বোনটা ছিল আসলে খুবই ফ্রি, আর বড় বোনটা আমাদের রিলেশনের ব্যাপারে রাজি ছিল, আর ওর বাবা দেশের বাইরে দেশের ভিতরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো। ও আমাকে যতটুকু বলছে ওর বাবা নাকি সপ্তাহে একদিন বা দুই দিন বাড়িতে থাকে।
ওর মা কি করতো?
আর ওর মা একটা স্কুলে চাকরি করতো, টিচারি করতো, তো প্রাইমারি স্কুলে, ওই প্রাইমারি স্কুলে হেড মাস্টার ছিল সম্ভবত, তো উনিও সারাদিন কাজে ব্যস্ত থাকতো।
খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তারপর
তো এইভাবে চলতে লাগলো, হঠাৎ করে একটা সময় আমাকে চাপ দিতে লাগলো, কি অবস্থা তোমার? ও আমাকে একটা কথা বললো যে আমি তো শুনছি তুমি মেয়েটিকে পটাই ফেলছো, তুমি আমাকে মিথ্যে বলতেছি কেন? তো আমি তখন বুঝি নাই ওর কথাটা, তো বলছি হ্যাঁ হেতেশম ভাই ও তো মোটামুটি পটে গেছে, আর কয়টা দিন দেন বলছি পুরোপুরি পটাই। তো আরো একটা সপ্তাহ সময় নিলাম, বেশি দিন ওর সাথে বিয়ে করে করলাম।
হেতেশম কি আপনার বাড়ির ঠিকানা জানতো? এতেশাম যদি আপনার বাড়ির ঠিকানা না জানে তাহলে এখানে একটা সন্দেহের অবকাশ থেকে যায়। কিভাবে একটা অচেনা অজানা একজন মানুষকে সে 10,000 টাকা দিয়ে দেবে?
এখানে আসলে কাজ করতো ওই যে নাহার মেয়েটি ছিল, যে আমাকে ওষুধ পরিচয় করে দেয়। তো নাহার আমার বাড়ি ঘরের ব্যাপারে সবকিছু জানতো।
নাহার তাহলে আপনার সম্পর্কে সবকিছু জানতো? ওকে, তারপর?
তো নাহারের বিশ্বাসে আমাকে দিত আর কি।
আপনি নাহারের ঠিকানাটা জানতেন?
না, নাহার বলছিল ওর বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, কিন্তু ও ঠিকানাও দিছে। পরে আমি একবার ওর বাড়িতে গেছি, কিন্তু ওই বাড়ি তো খুঁজে পাইছি, কিন্তু ওই বাড়িতে নাহার নামে কোনো মেয়ে নেই, ইভেন ওই বাড়িতে কোনো মেয়েই নেই।
সেই ঘটনা যেতে হলে আমাদেরকে অনেক দূর যেতে হবে বৃহস্পতা এবং গল্পের ও যে সত্যের আসনে বসে নিজের জীবনের চরম সত্যটা স্বীকার করছে, সেটা অত্যন্ত কঠিন একটা সত্য এবং ধ্রুব একটা সত্য। এটা স্বীকার করা অতি সাধারণ কোনো ব্যাপার নয়। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অসাধারণ সত্তা লুকিয়ে আছে, এবং একই সাথে আমরা এটাও বিশ্বাস করি প্রত্যেকটি মানুষের মধ্যেই ভালো মন্দ দুটো দিকই আছে। একজন মানুষ যখন খারাপ কাজ করে তখন তার বিবেক তার ঘুমিয়ে থাকে। এই ঘুমন্ত বিবেক সারা জীবন জেগে যায় খারাপ কাজটি করবার পরে। সেই বিবেকের তাড়নায় আজকে মাহি এখানে এসছেন তার জীবনের চরম সত্যটা স্বীকার করবার জন্য। মাহি, যাহা বলিব সত্য বলিব প্রথম অতিথি আমাদের, যিনি সত্যের আসনকে আলোকিত করেছেন। তারপর
এক সপ্তাহ গেল, এক সপ্তাহ যাওয়ার পর দিলরুবাকে আমি ওই এহতেশামদের হাতে উঠিয়ে দিই। উঠে দিয়ে ব্যাপারটা তখন এরকম, এহতেশাম আমাকে একটা বলে যে তুমি ওকে মিট করার কথা বলে একটা রেস্টুরেন্টে নিয়ে আসো। তখন একটা রেস্টুরেন্টের কথা বলে আমাকে, তো আসি রেস্টুরেন্টে। আসার পর ও আমাকে বলে যে একটু বাইরে আসো, এহতেশাম বলতেছে একটু বাইরে আসো, আর নাহার মেয়েটির সাথে কথা বলতেছে। তো কথা বলতেছে, আমি বাইরে গেলাম, তো খামে করে আমাকে কিছু টাকা দিল, বুঝতে পারলাম। তখন খামটা খুলিনি, তো বললো যে তোমাকে 50,000 টাকা দেওয়ার কথা ছিল, দিলাম 40,000, বাকি 10,000 টাকা থাকলো, এটা তোমাকে খুব তাড়াতাড়ি দিয়ে দিব। তো বললাম আচ্ছা ঠিক আছে, 50,000-এর মধ্যে 40 দিয়ে দিছে। তো তখন আমার অনুভূতিটা এমন ছিল যে প্রথম খুবই খুশি হয়েছি, কিন্তু যখন টাকাগুলো গুনলাম, গুনে দেখলাম আমাকে একটা গাড়ি করে দিয়েছে, আমি ঢাকায় চলে আসতেছি। আর ওই রেস্টুরেন্টটা ছিল ওই সোনার গাড়ি, যে রেস্টুরেন্টে বসে ওদের মিঠা।
পরিচয় করিয়ে দিলাম
ওই নাহারকে, পরিচয় করাই দিলাম যে আমার ফ্রেন্ড হিসেবে। আমি দিলীপকে বললাম যে তোমার সাথে আমার রিলেশন হয়ে গেল, মানে আমার ব্যাপারে তোমার বিস্তারিত জানা উচিত আমার ফ্রেন্ড সার্কেল আছে কিনা। ইভেন আমার একটা মেয়ে ফ্রেন্ডও আছে, দিলীপকে আমি বলতেছি যে ওই মেয়ে ফ্রেন্ডটার সাথে তোমাকে আমি পরিচয় করাইব। এই কথা বলে ওকে আমি নিয়ে আসছি। তো এসে ওই নাহারের সাথে পরিচয় করাই দিলাম যে ও হচ্ছে এই মেয়ে।
নাহারের সাথে আপনার বয়সের পার্থক্য কত ছিল?
আমার মনে হবে 4 বছরের মতো।
তো আপনি যখন তাকে ফ্রেন্ড বললেন, এটা একটা সন্দেহের অবকাশ তৈরি করে না?
নাহারের লাবণ্যতাটা ছিল একটু অন্যরকম, ওকে দেখলে মানে কম বয়সী কম বয়সী লাগতো, মানে এরকম ছিল ও দেখতে।
বৃহস্পতা, আপনারা যে অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করুন না কেন, সত্য প্রতিপাদন করবার জন্য সমস্ত ধরনের প্রশ্ন ওকে করা হবে, এবং যাহা বলিব সত্য বলিবতে গোপন কোনো কিছু থাকবে না। তারপর
ওকে পরিচয় করা দেওয়ার পর ও খুব আড্ডা দিতেছে নাহারের সাথে, আমার ফ্রেন্ড। তো ওর ফ্রেন্ড
এহতেশামকে কিভাবে পরিচয় করালেন?
এহতেশামকে বললাম যে আমার বড় ভাই, বড় ভাই বলতে এমনিতে বড় ভাই, তো উনি আসছে ওর সাথে, মানে আমার ফ্রেন্ড যে নাহার ওকে নিয়ে আসছে আর কি, পরিচিত বড় ভাই হিসেবে পরিচয় করে দিলাম। তো ও নাহারের সাথে কথা বলতেছে, হাসি খুশি খুব ভালো দেখলাম। তো আমার খুবই খারাপ লাগতেছিল যে মানে আমি বুঝতেছিলাম যে আমাকে সেপারেট করা হচ্ছে, আমাকে এখান থেকে বের করে দেওয়া হবে, এটা আমাকে বলা হলো। তারপর আমার মনে কেমন জানি কথাটা জানান দিচ্ছিল। তো আমাকে বের করে এনে একটা ট্যাক্সি ডাকা হলো, ট্যাক্সি ডাকা হলে ওখানে
দিলরুবাকে কি বলা হলো?
দিলরুবাকে কিছু বলা হয়নি। তো ওই একটু সময় বলতেছেন যে নাহার তোমরা একটু গল্প করো, আমরা একটু আসতেছি।
ওকে,
তো বাইরে এসে মানে যখন আমাকে গাড়ি করে দিচ্ছে, এটা কিন্তু দিলরুবা দেখতেছে না, কারণ তো ওরা তো রেস্টুরেন্টের ভিতরে। তো আমাকে গাড়ি করে দেওয়ার পর আমি চলে আসলাম, ওখানে কি হচ্ছে এটা আমার তখন জানতেছিলাম না, ওখানে কি হচ্ছে জানি না। তো আমি যখন আসতেছি টাকাগুলো গুনতেছি, প্রথম খুব খুশি লাগছে, বাট দ্বিতীয়বার মনে হলো যে 40,000 টাকা মাত্র কয়েকটা দিনের জন্য, পুরো 3 মাস কিন্তু লাগে নাই, পুরো 3 মাস লাগে না, সামথিং 2 মাসের মতো বা কম কিছু হবে, কম বেশি 2 মাসের মতো লাগে। 2 মাস পরে আমি ওকে হ্যান্ড ওভার করলাম। তো তখন ভাবতেছি টাকাটা যে আমি নিলাম, টাকাটা কি হালাল না হারাম, কারণ আমি মাদ্রাসায় পড়ি, আমার আসলে এই কাজটুকু যে আমি করে ফেলছি, আমার মনে হচ্ছে এক মুহূর্তের জন্য আমি মোহের মধ্যে ছিলাম, কেমন যেন একটু মানে আমি বুঝাতে পারতেছি না যে আমি কিভাবে কাজটা করে ফেললাম। 2টা মাস চলে গেছে, একটা মেয়েকে পাঠাইলাম, নিষ্পাপ মেয়ে, কত আর বয়স হবে, 70 পরে, আমি আসলে জানি না তখন ওর সাথে কি ব্যবহার হচ্ছিল, তো আমি আসতেছি, আমার খুবই খারাপ লাগতেছে, একবার ভাবছি যে টাকাগুলো আমি ফেলে দিই, তো ভাবতেছি যে টাকাগুলো ফেলে দিব না, আমি ফেরত দিয়ে দেবো, আমি এই কাজটা আর কখনো করবো না।
যে কাজটি নিয়ে এত কথা হচ্ছে সে কাজটি আসলে কি, আমাদের লাখো শ্রোতার মনে প্রশ্ন চলে এসছে। আপনি আমাদেরকে একটু বলেন তো, আপনি এই কাজটা শুরু করার আগে কি আপনি জানতেন যে না, আপনি এক পর্যায়ে বলেছেন যে না, আপনাকে হিতেশ আম ব্যাপারটি বলেছিল যে ব্যাপারটা তোমার জানার দরকার নেই। কাজটা আপনি করলেন দু মাস ধরে, করার পরে কি আপনি জানতে পারলেন যে এই মেয়েটাকে নিয়ে তারা কি করবে বা কি হতে যাচ্ছে আপনার এই কাজের বিনিময়ে?
না, আমি তখনও জানি না, তখন আমার মনের মধ্যে অনেক বড় একটা প্রশ্ন, আমি জিজ্ঞেস করবো ওদের ভাবতেছি, কিন্তু আমি জানি না, এই জন্য একটু বেশি খারাপ লাগতেছিল। আমি ভাবতেছিলাম যে যদি পাতা পাতার করে দেয় এমন কিছু তো করতেই পারে, আমি আসলে বুঝতেছিলাম না ওরা কি করবে ওর সাথে, কিরকম ব্যবহার করবে। তো আমি তখন আমার হুশ ফিরতে দেয় আসলে আমি কি করলাম এটা।
মানে তখনও আপনি সন্দেহের মধ্যে ছিলেন যে ওকে নিয়ে কিছু একটা খারাপ কাজ করতে পারে, কিন্তু আপনি নিশ্চিত নন যে আপনি ওকে নিয়ে কি করা হবে। আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দেন, যে মেয়েটিকে আপনি এইভাবে পটালেন সে মেয়েটিকে আপনার বাসার ঠিকানা জানতো, কিংবা তার পরিবারের, তার যে বড় বোনটি, তারা কি আপনার বাসার ঠিকানা জানতো?
না, আসলে এত কম সময়ের মধ্যে সবকিছু আমি করে ফেলছি যে এগুলো কোনোদিন আমাকে জিজ্ঞেসই করেনি, ইভেন ও আমাকে জিজ্ঞেসও করেনি তোমার বাড়ি কোথায়, কারণ আমি ব্যাপারটা বুঝতে পারছি তখন ওর বয়স খুবই কম ছিল, তো ছিল আবেগের মধ্যে, এত কিছু জিজ্ঞেস করার সময় পাইনি, শুধু একটু জিজ্ঞেস একটা কথা জিজ্ঞেস করেছিল তোমার আব্বা কি করে, প্রথম দিনের পর আর কোনদিন গাড়ি আনে নাই, তারপর থেকে রিক্সা করে আসতো বা অন্য কোনো মাধ্যম দিয়ে আসতো, আমি
এবং আপনি ওর এলাকাতেই আড্ডা দিতেন?
হ্যাঁ, ওর এলাকাতে।
তারপর?
তো তারপর দিয়ে আসলাম, তো এক সপ্তাহ পর্যন্ত হিতেশের সাথে আমার কোনো দেখা নাই, যোগাযোগ, কারণ ও ফোন নাম্বার নাই, তো ও কোথায় থাকে সেটাও আমি জানি। তো আমি এই সময় ভাবতেছি যে ও আমাকে ফোন তো অবশ্যই দেবে, যেহেতু আমার কাছে মোবাইলটা আছে। তো আবার জিজ্ঞেস করছিল সবগুলো টাকা লাগছিল কিনা, আমি বলছিলাম যে হ্যাঁ সবগুলো টাকাই লাগছে, আরো কিছু টাকা আমার নিজে থেকে লাগছে, তখন তো এটা তোমাকে আমি পে করে দেবো, সমস্যা নেই। তো তারপর এক সপ্তাহ পরে আমাকে আবার হিতেশের ভাই ফোন দিলেন, ফোন দেওয়ার পর বললেন যে একটু দেখা করো, নিরিবিলি একটা জায়গা দেখে বসলাম। তো উনি বললো যে আরেকটা মেয়ের নাম্বার নিয়ে আসছি, এই কাজটা তোমাকে করতে হবে, এই কাজটি করতে পারলে আগের চেয়ে বেশি টাকা পাবে। তখন আমি বললাম যে আমার আগের টাকাটা দিতে হবে, আর আমি যে নিজে থেকে খরচ করি সেই টাকাটা দিতে হবে, যে এখনই লাগবে? আমি বলছি হ্যাঁ এখনই লাগবে, কারণ আমার ইচ্ছা ছিল কি যে ওর সাথে আমি একটা মনমালিন্যতা করে একটা ঝগড়া টগড়া লেগে আমি কাজটা ছেড়ে দিবো, আমার একটা ইচ্ছে ছিল। তো ও বলতেছে হ্যাঁ এখনই দিয়ে দিবো। তো একটা লোককে ফোন দিল, ওই লোক সবগুলো টাকায় নিয়ে আসলো। আমার আমি বলছি যে আমার আরো 3,000 টাকা বেশি খরচ হয়েছে, 10,000 টাকার ঠিক, ওই 3,000 টাকা আমি আমার পাওনা ছিল 10,000, এই 13,000 টাকা আমাকে তখন দেয়। দেওয়ার পর আরেকটা মেয়ের নাম্বার দেয় আমাকে, নাম্বার ঠিকানা তোমার পরিচয় সবকিছু দেয়। তো মেয়ের নাম ছিল মুন্নি, ওর বাড়ি ছিল সোনারগাঁয়ে।
আপনি একটা এপিসোড থেকে আরেকটা এপিসোডে চলে গেলেন আপনার কাজের, এবং আপনি জানলেন না দিলরুবার কি হলো। আপনি কি প্রশ্ন করেছিলেন হিতেশকে যে ওকে কি করবেন বা কি করলেন?
হ্যাঁ, আমি তোমার ওর জিজ্ঞেস করছি যে ওর কি অবস্থা, বললো যে তোমার এখন জানা দরকার নাই, তুমি পরে তোমাকে আমি জানাবো। তো আমি বললাম যে আপনি নিশ্চয়ই কোনো খারাপ কিছু করেন, বললো যে হ্যাঁ বুঝতেই তো পারতেছো। তো আমি বললাম কি করেন বলতে হবে না, আমি এই কাজটা করবো না, করে বলে তুমি এই কাজটা করবো না, করে আমি বললাম যে না আমি কাজটা করবো না। কেন? টাকা তো পাইতেছো, ফুল টাকা পেমেন্ট করেছিলাম তোমার, আমি কই যে না টাকার বিনিময়ে আমি খারাপ কাজ করতে পারবো না। তো ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে টাকার বিনিময়ে খারাপ কাজ করবো না, আসো। ও আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, বললো যে হ্যাঁ ঠিক আছে আজকে থেকে তোমার কাজ করা লাগবে না, তোমাকে মুক্ত করে দিল। তো আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পর ও বললো কি খাবা, আমি তখন বুঝতেছি না কি করতে চাইতেছি, তখন বললাম যে হ্যাঁ নেন একটা কিছু। তো ওই রেস্টুরেন্টে তন্দুর রুটি বানায়, তো আমার এই জিনিসটা খুব পছন্দ, তন্দুর রুটি এনে আরো দিয়ে আমি বললাম যে হ্যাঁ এটাই খাবো, আচ্ছা ঠিক আছে খাও। তো খাইলাম, খাওয়ার পরে এক ঘন্টা যাবত আমার কিচ্ছু মনে নেই।
ওকে প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে। মাহি, আপনি যে জায়গাটিতে রয়েছেন এই মুহূর্তে, ঠিক সেই জায়গাটি থেকে আমরা আবারও ফিরে আসতে চাই আপনার সত্য বলার সাহসের কাছাকাছি, এবং যে কথাগুলো আপনি বলছিলেন আপনার জীবনকে কেন্দ্র করে, সেই দুর্ধর্ষ এবং ভয়াবহ ঘটনার সাক্ষী আজকে লাখো শ্রোতা এবং সাক্ষী তারা যারা আপনার এই ঘটনার শিকার। আমরা ঠিক সেই জায়গাটি থেকে আবারও ফিরতে চাই, তবে তার আগে ছোট্ট একটা সংবাদের বিরতি নিচ্ছি, এবং মাত্র 3-4 মিনিট পর আমরা আবারও ফিরে আসবো জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিবতে। প্রিয় শ্রোতা, আপনারা সবাই জানেন জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিওর একটি একেবারে নতুন একটি আনকোরা একটি অনুষ্ঠান যা শুরু হয়েছে আজকের মধ্য দিয়ে প্রথম পর্ব আমরা পার করছি। এটি এমন একটি অনুষ্ঠান, এটি এমন একটি জায়গা, এটি এমন একটি আসন যেখানে এসে আপনি আপনার জীবনের গূঢ় সত্য কথা যা কাউকে বলা যায় না, যা স্বীকার করা যায় না, যে অপরাধ বোধ কুড়ে কুড়ে আপনাকে ধ্বংস করছে, বিবেকের তাড়নায় আপনি প্রতি মুহূর্তে পুড়ছেন, তেমন সত্য কথা আমাদের কাছে বলতে পারেন। চাইলে আপনি নাম গোপন রাখতে পারেন, চাইলে আপনার পরিচয় গোপন রাখতে পারেন। আমরা বিশ্বাস করি ডক্টর চ্যাকেল এবং মিস্টার হাইডের মতো প্রত্যেকটি মানুষই দুটো সত্তা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে, একটি ভালো এবং একটি মন্দ। কখনো ভালো সত্তা আমাদের ঘুমিয়ে যায় এবং মন্দ সত্তা চড়াও হলে আমরা একের পর এক খারাপ কাজ করে থাকি, আমাদের বিবেক তখন ঘুমিয়ে থাকে। পৃথিবীর কেউ যদি আপনার এই খারাপ কাজ না দেখে থাকেন তবে আপনি জানেন এবং আপনার বিবেক জানেন আপনি কতটা গর্হিত অপরাধ করেছেন। সেই বিবেকের তাড়নায় আপনার যদি কখনো মনে হয় আপনার ভুল আপনি স্বীকার করতে চান এবং আপনার উদ্দেশ্য মহৎ যে আপনার মতো কেউ আর অপরাধ না করে, তাহলে আপনার জন্য আসনটি হচ্ছে সত্যের আসন, আপনার জন্য অনুষ্ঠানটি হচ্ছে যাহা বলিব সত্য বলিব। এই আসনে বসার জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে, পদ্ধতিগুলো আমি একের পর এক বলে দিচ্ছি, সবাইকে অনুরোধ করছি মনোযোগ দিয়ে শোনার জন্য। আমাদের এখানে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে টেক্সট। আপনার সেলফোনটি আপনি হাতে তুলে নিতে পারেন এবং আপনি যেভাবে আমাদের এখানে টেক্সট বা খুদে বার্তা পাঠাবেন সেটা নিয়ম হচ্ছে দু রকমের। একটা হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠানে সত্যের আসনে বসে আছে মাহি, মাহি সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে আপনি লিখতে পারেন এবং একই সাথে আপনি যদি এই অনুষ্ঠানে এসে কনফেস করতে চান, অর্থাৎ আপনার জীবনের গূঢ় সত্য এবং অপরাধ বোধ কিংবা যে পাপ বোধ আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে সেটা আপনি স্বীকার করতে চান, তাহলেও আপনাকে একইভাবে আমাদেরকে টেক্সট পাঠাতে হবে। নিয়মটা হচ্ছে যদি আপনি মাহি সম্পর্কে সমালোচনা বা আলোচনা করতে চান তাহলে প্রথমে লিখবেন JBSB, আমি আবারও বলছি JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিবর সংক্ষিপ্ত রূপ। কেবলমাত্র এই একটি অনুষ্ঠান যেখানে আপনাকে খুদে বার্তা পাঠাতে হলে এই কোডটি মেনে চলতে হবে। প্রথমে লিখতে হবে JBSB স্পেস, আপনি যদি মাহি সম্পর্কে কিছু বলতে চান তাহলে লিখুন, শেষে আপনার নামটা লিখুন, এরপর পাঠিয়ে দিন 8920 নম্বরে। এটা অনুষ্ঠান চলাকালীন সময়ে যে কোনো সময় আপনি লিখতে পারেন। আরেকটি পদ্ধতি হচ্ছে যদি আপনি এখানে এসে কনফেস করতে চান, আপনি যদি স্বীকার করতে চান আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো ভুলগুলো, তা সে যেরকমেরই হোক না কেন, যত বড় মাপেরই হোক না কেন, সেটার জন্য একই নিয়ম। প্রথমে আপনাকে লিখতে হবে JBSB, আমি আবারও বলছি প্রথমে লিখতে হবে JBSB স্পেস কনফেস। কনফেস শব্দটা হচ্ছে CONFESS, CONFESS, শেষে আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে, অর্থাৎ JBSB স্পেস কনফেস, শেষে আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। কেউ যদি সরাসরি ফোনে কনফেস করতে চান, এই মুহূর্তে অনুষ্ঠানে কনফেস করতে চান, সেটাও আমাদেরকে লিখে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করব। খুদে বার্তা বা টেক্সট, এটাই হচ্ছে এই অনুষ্ঠানে যোগাযোগ করার প্রধান মাধ্যম। JBSB স্পেস আপনার কথা, সমালোচনা কিংবা অনুষ্ঠানে আসতে চাওয়া লিখে শেষে নিজের নামটা লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। এটা শুধুমাত্র অনুষ্ঠান চলাকালীন নয়, সারা সপ্তাহব্যাপী যদি আপনি যাহা বলিব সত্য বলিবতে খুদে বার্তা পাঠাতে চান তাহলে JBSB স্পেস আপনার কথা, আপনার অনুষ্ঠানে আসতে চাওয়া যে কোনো আলোচনা বা সমালোচনা, শেষে আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। অর্থাৎ সপ্তাহের যে কোনো সময় আপনি JBSB স্পেস লিখে এই কথাগুলো লিখলে এটা শুধুমাত্র যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানেই পেয়ে থাকবে এবং সেখানে প্রকাশিত হবে। এছাড়া আরো তিনটি পদ্ধতি আছে এখানে যোগাযোগ করার, একটি হচ্ছে চিঠি, আরেকটি হচ্ছে ইমেইল এবং আরেকটি হচ্ছে ফেসবুক। প্রথমে আমি চিঠির নিয়মটা বলে দিচ্ছি, আপনারা যদি চিঠির মাধ্যমে আমাদের এখানে সত্য স্বীকার করতে চান তাহলে আমাদেরকে চিঠি লিখতে পারেন। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা আমি ধীরে ধীরে বলছি, স্পষ্ট করে সবাই একটু লিখে নেবেন দয়া করে। প্রথমে অনুষ্ঠানের নাম লিখতে হবে যাহা বলিব সত্য বলিব, তারপর ABC রেডিও FM 89.2 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকা ট্রেড সেন্টার কারওয়ান বাজার ঢাকা। আমি আরো একবার বলছি, যাহা বলিব সত্য বলিব ABC রেডিও FM 89.2 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকা ট্রেড সেন্টার কারওয়ান বাজার ঢাকা। আপনি যদি আরো বিস্তারিত ভাবে আমাদের তথ্য পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে যেতে পারেন, আমাদের ওয়েবসাইটের ঠিকানা abcradio.bd.fm। এবং আরেকটি পদ্ধতির কথা একটু আগে আমি বলছিলাম, সেটা হচ্ছে ইমেইল। আপনারা যদি দেশের বাইরে থেকে থাকেন ইমেইলের মাধ্যমে আমাদের কাছে কনফেস করতে পারেন। আমাদের ইমেইল হচ্ছে jbsb8920@gmail.com, আমি আবারও বলছি jbsb8920@gmail.com।
এবং যাহা বলিব সত্য বলিব যাবতীয় তথ্যাবলী আপনারা যদি ফেসবুকের মাধ্যমে পেতে চান তাহলে এবিসি রেডিওর মূল যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে আসুন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। সংবাদের বিরতি নিচ্ছি, বিরতির পরেই ফিরে আসবো, আশা করছি সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। সংবাদের বিরতির পর প্রিয় শ্রোতা আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। প্রথম ঘন্টা থেকে যারা আমাদের সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন তারা সবাই জানেন যে আজকে যাহা বলিব সত্য বলিব হচ্ছে প্রথম অনুষ্ঠান এবিসি রেডিওতে, এবং একই সাথে যাহা বলিব সত্য বলিবর প্রথম অতিথি হচ্ছেন মাহি, যিনি সত্যের আসন আলোকিত করে বসে আছেন এবং এই মুহূর্তে জীবনের সবচাইতে নির্মম, জীবনের সবচাইতে গোপনীয় সত্য তিনি স্বীকার করছেন। আমরা মাহির কাছে আবারও ফিরে যাব, তবে তার আগে বলতে চাই মাহি সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে, মাহি সম্পর্কে যদি আপনার কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদেরকে টেক্সট করতে পারেন। আমাদের টেক্সট করবার নিয়ম হচ্ছে লিখতে হবে আপনার সেলফোনে JBSB স্পেস আপনার কথা যা বলার আছে, শেষে অবশ্যই আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 8920 নম্বরে। আর আপনি যদি সরাসরি ফোনের মাধ্যমে মাহির মতো কনফেস করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে লিখতে হবে JBSB স্পেস, লিখবেন কনফেস CONFESS, লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। মাহি, আমরা ঠিক যে জায়গাটিতে ছিলাম আমরা ঠিক সেই জায়গাটা থেকেই আবারও শুরু করতে চাই।
হঠাৎ করে আমার যখন হুশ ছিল তখন আমি এক হোটেলে, আমার সেই হোটেলটা কাকচাল্লির দিক থেকে এদিকে পল্টন দিকে আসতে এদিকে ছিল, জায়গাটা মনে এসেছিল। তো তখন দেখি ওরা দুজন আমার পাশে বসা, তো একজন ডাক্তার নিয়ে আসা হয়েছে। তো তখন আমার বলতেছে তুমি তো হঠাৎ করে খাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ছিল, এই জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি। তো আমি সাথে সাথে প্রশ্ন করে ফেললাম।
সেই প্রশ্নের আগে আমাদের একটা প্রশ্ন আছে, আপনি তন্দুর লুটি খেলেন হোটেল থেকে এবং নিহারিও খেলেন, খাওয়ার পর আপনি সেন্সলেস হয়ে গেলেন, তার মানে এই তন্দুর লুটি কিংবা নিহারির মধ্যে আগে থেকে কিছু একটা মেশানো ছিল
এরকম।
প্রিয় শ্রোতা, আরেকটি পয়েন্ট আপনাদের সামনে, যে যে নেটওয়ার্কের মধ্যে আমরা ধীরে ধীরে জড়াচ্ছি সেখানে একটি হোটেলও জড়িত। তারপর
তারপর বলছি হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, তো আমি একটু প্রশ্ন করলাম, আচ্ছা অসুস্থ হয়ে হাসপাতালে নেন নিয়ে গেলাম, হোটেলে কেন নিয়ে আসলে? তো বলতেছে যে হোটেলটা কাছে ছিল তো এই জন্য নিয়ে আসছি, আর তোমাকে হাসপাতালে নিয়ে নেই কারণ এখানে টাকা টুম বেশি লাগতে পারে, আর এই ডাক্তার আমার পরিচিত এই জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসে ডাক্তারকে নিয়ে আসলাম। তো ডাক্তার আমাকে ইঞ্জেকশন ইঞ্জেকশন দিল, যাই চিকিৎসা করার করলো, করার পর ও আমাকে আবার ঠিকানাটা দিল যে দেখো মমি সোনাগাবারি, তো নো এই কাজটা তুমি করো। আমি আজকে এখন বুঝতেছি আমি তখন কেন আমি বাধা দিই নাই তাদেরকে যে আমি কাজটা করবো। একটা সময় আমি না করছি, পার্কের মধ্যে আমি বলছি যে আমি কাজটা করবো না, কিন্তু যখন হোটেলে আমাকে কাজটা দেওয়া হয় আমি বিন্দু মাত্র না করি নাই। আমি সাথে সাথে জিজ্ঞেস করছি যে বিল কত হবে, বললো যে আগে কত পাইছিলে আমি কেমন মনে নেই, বলছি আগে 50,000 পাইছে, এবার আরো 20-30 বেশি পেতে পারো। আমি বললাম 20-30 বেশি দেবেন? আচ্ছা ঠিক আছে। আমি বললাম কবে থেকে শুরু করতে হবে? তোমার ইচ্ছা।
একটা হচ্ছে যে তুমি কাজ করবা না, যদি কাজ না করো তাহলে এই ট্র্যাপ থেকে তুমি বেরোতে পারবা না, কারণ হোটেল থেকে তোমাকে এখানে নিয়ে এসেছি, এটা একটা হতে পারে একটা ভয়ের কারণ। আর একটা বলছে ও মোহ, মোহ সেটা যেটা হতে পারে ইলিউশন বা যেটাই বলি না কেন, সেটা হতে পারে ওষুধের বিনিময়ে, একটু আগে যে ওষুধটা ওকে দেওয়া হয়েছে সেটার কারণে হতে পারে, বা যে কোনো কারণে হোক হতে পারে। আচ্ছা, তারপর
তারপর আমি ওই কাজটি করতে থাকি, ওই কাজটিও করলাম, কাজটি হ্যান্ডওভার করলাম। ফোন দিলাম, ফোন ধরলো ও না ওর ভাবি ধরলো ফোনটা, তো আমি বুঝতে পারলাম যে একটা বয়স্ক মহিলা ফোনটা ধরছে। আমি বললাম যে হ্যাঁ কেমন আছো? তো বলতেছে তুমি কাকে চাইতেছো? তখন আমার মনে সন্দেহ হয়ে গেছে যে সম্ভবত ওর মা ভাবা মজুদ। আমি বললাম যে আমি তো মুন্নির ফ্রেন্ড, মুন্নি আছে? ও যে না, ও তো একটু বাইরে। বললাম আচ্ছা, ওকে আসলে বলবো না, আমার পিন নাম্বার একটা ফোন দিতে বা মিস দিতে। বলে ঠিক আছে, তো এটুকু করে দিলাম। তো ওই দিনের কোনো ফোন টোন আসেনি, পরদিন সকালে ফোন আসলো যে ভাই কালকে আপনি আমাকে ফোন দিয়েছিলেন, কিন্তু আমি কালকে সারাদিন মানে ভাবলাম যে আপনি তো এই নাম্বারটা আমার পরিচিত না, আপনি কে, কেন আমার ফোন দিয়েছেন, চিনি না? আমি বলছি যে চিনি না, তবে কেনের প্রয়োজন আছে। কেন? আমি বললাম যে সব কেনের উত্তর হয় না, তবে আমি আপনাকে কিছু কথা বলতেছি এখন শুনেন। তো আমি বলতেছি যে আমি আসলে আপনাকে প্রথম যেদিন দেখছি আসলে কিন্তু আমি দেখিনি, সেদিন থেকে সত্যি করে আমি আপনাকে ভালোবেসে ফেলছি, সেদিন থেকে সত্যি করে ভালোবেসে ফেলছি। আর রাতে ঘুম হয় না, দিনের বেলায় খেতে পারি না, মানে আমার কোনো কিছু কোনো কাজ ভালো লাগবে না, এই জন্য ভাবলাম আপনাকে ফোন দিয়েই দিই। তো বলছে আপনি আমার নাম্বার পেয়ে পেয়েছেন। আমি বললাম যে আপনার নাম্বারটা আপনার বাড়ির একজন লোকের কাছ থেকে নিশ্চিত যার নামটা বলা দেবে। তো ও শর্ত জুড়ে দিচ্ছে যে হ্যাঁ আপনার সাথে আমি কথা বলবো না যদি ওই লোকটার নাম না বলে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি আমি ওকে জিজ্ঞেস করে নেই, যদি ও বলে যে নামটা বলার জন্য তো আমি বলে দিই।
আপনি স্পন্টেনিয়াসলি এরকম মিথ্যা কথা বলতে পারতেন, রাইট?
আসলে আগের কাজটা আমি অত বেশি মিথ্যে বলি নাই, কথার ক্ষেত্রে আমি অভিনয়টা করে গেছি ঠিক আছে, বাট মিথ্যে কথাটা ওই সময় থেকে শুরু। কথায় কথায় মিথ্যে কথা বলতো, এমন এমন মিথ্যে কথা আমি বিশ্বাস করতো। তো ও ফোনটা রেখে দিল, আমি কিছুক্ষণ পর আন্দাজে ফোন টোন কাউরে দিই নাই, আবার একটু পরে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে আচ্ছা মনে শুনেন একটা কথা, আমি ওকে ফোন দিয়েছিলাম, ও বলছে যে এখন আপনাকে মানে ওর নামটা বলা যাবে না, ও আপনার সাথে দেখা করে বলবে যে ও আপনার নাম্বারটা আমাকে দিয়েছে।
আমরা বলতে পারি বেস্ট সিলেকশন কোন কাজের জন্য করেছে সেটা পড়ার বিষয়, কিন্তু নাহার বুঝতে পেরেছে যে এই ছেলেটাকে দিয়েই হবে, এবং এটা একটা ভালো জ্যাকপট ছিল নাহারের জন্য। তারপর
আমি বলতেছি আচ্ছা আপনি যদি সত্যি বলে থাকেন তাহলে তো ও আমাকে বলবেই, তো ও যদি বলে তাহলে পরে আপনার সাথে আমি কথা বলবো। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তো ফোনটা রেখে দিলাম। পরে আমি ভাবলাম এক মুহূর্তের জন্য যে এটা পটানো একটু কঠিন হবে, আমি এখন বুঝতেছি না দিল্লির পক্ষে পটানোটা এত সহজ হলে কি হবে। তো ভাবলাম তখন আমি কিছু বুঝি নাই যে আসলে দিল্লির পরে তাড়াতাড়ি পটাই ফেলছে এবং জীবনের প্রথম কাজ, এই সময় আমার কাছে মনে হচ্ছে যে এই কাজটা অনেক কঠিন, আমি পারবো না। তো তারপরে আমি ভাবতে ভাবতে হঠাৎ করে একটা এসএমএস লিখলাম, এসএমএসটা এরকম ছিল যে আমি আসলে তোমার শত্রু কেউ না, কাছের মানুষ, কাছের মানুষ ভেবে কাছে আসো সুখ পাবে, এমন একটা কথা ওকে আমি লিখে দিলাম। তো ও এসএমএস রিপিট করলো যে কাছের মানুষ তো কাছে আসেন দূরে কেন। এই রিপিটটা মুন্নি করতেছে না, করতেছে মুন্নির ভাবি,
মানে যে মেয়েটাকে আপনি পড়াচ্ছেন সে করছে না, করছে মুন্নির ভাবি। ওকে,
তো এখন আমি ভাবতেছি যে অটোমেটিক এই ব্যাপারটা হয়ে গেছে। পরদিন আবার ফোন দিলাম, ফোন দেওয়ার পরে স্বাভাবিকভাবে আমি তো ভাবছি হয়ে গেছে, কালকের মতো কথা বলতেছি। তো বলতেছি আপনি কি বলতেছেন এগুলো পাগলের মতো, আমাকে খুব ভাগা যাবে করলো। আমি বললাম কালকে না তুমি আমার সাথে কথা বললাম, তো বললাম আপনি পাগল হয়ে গেছেন, তো অনেক সাথে গালি দেখি আমার শরীরে খুব রাগ উঠছে, আমি খুবই এমন গালি আমি কোনোদিন শুনি নাই। তখন আবার আমি বুঝিয়া বললাম যে আসলে কাজটা তো খারাপ করতেছি। তো দু তিন দিন ভাবলাম আমি আসলে কি করতেছি, এত সময় বাইরে তার খুঁজে পাইতেছি না, ওদের একটা ই ছিল টাইম নির্ধারণ করে দিলে 3 মাস তো টাইম দিত, তো কখনো 15 দিন কখনো 1 মাস কখনো 1 সপ্তাহ পর পর ওরা ইচ্ছে করে যোগাযোগ করতো দেখতো যে পরিস্থিতিটা কি। তো উনি ফোনও দিতেছে না আর আমি খুঁজে পাইতেছি না। তো এভাবে 2-3 দিন ভাবার পর তখন আমার মাঝে একটা জেদ কাজ করলো যে আমি গালিগুলো খেলাম, তো উড়ে ফোন দিলাম আবার আমি মুন্নিরে ফোন দিলাম, ফোন দেওয়ার পর বললাম যে আজকে ফোন দিচ্ছি একটা কাজের জন্য, অনেকক্ষণ ফোন দেওয়ার পর ফোনটা রিসিভ করছি। তো বলতেছি কি আজকে আমার ফোন দিচ্ছেন কেন, বললাম যে আজকে আসলে ফোনটা দিচ্ছি আমি বুঝতে পারছি এই 2-3 দিন আমি ভাবছি যে আপনার সাথে আমি অনেক বড় একটা ভুল করছি, এই জন্য সরি, আর পারলে আমাকে মাফ করে দিবেন, আর আপনি একটু আমার সাথে দেখা করেন, জাস্ট জীবনের একবারের জন্য আপনি আমার সাথে দেখা করেন। তো বলতেছে যে না আমি দেখা করতে পারবো না, আর মাফ চাইছেন, হ্যাঁ বুঝতে পারছি আপনি ভালো করে ছিল মাফ করে দিলাম। আমি মানতেছি না, আমি বলতেছি না আমার সাথে একটু দেখা করতে হবে, যদি আপনি আমার সাথে দেখা করেন তাহলে ভাববো যে আপনি আমাকে মাফ করছেন, নাহলে না। আবার আমি ফোন দিলাম, আবার ফোন দেওয়ার পর বললাম যে আমি একটা ভুল নয় করে এসেছি, আপনি কি আমাকে মাফ করতে পারেন না। তো বলতেছে আমি তো মাফ করে দিলাম। আমি বললাম যে না আপনি মাফ করছেন এটা আমি ভাববো তখনই যদি আপনি আমার সাথে দেখা করেন। তো বলতো স্যার নানির বাড়ি যাবো বেড়াইতে, তো আমি আপনার সাথে দেখা করতে পারবো না। আমি কাছে তাহলে নানির বাড়ি কোথায়, তো কি যেন একটা জায়গার নাম বলছে আমার সঠিক মনে নেই।
এতেশাম যখন আপনাকে এই ফোন গুলো দিত, ফোন নাম্বারটা দিত, তখন কি আপনাকে সেই মেয়ে সম্পর্কে কি আপনাকে কোনো তথ্য দিত না?
কিছু বেসিক তথ্য দিত,
যেমন আপনি মুন্নিকে যখন পড়ানো শুরু করলেন তার আগে কি আপনি জানতেন যে মুন্নি কিসে পড়ে, মুন্নির বয়স কত, এগুলা?
না, ওর পড়াশোনার ব্যাপারটা আমাকে তখন বলে নাই মুন্নির ব্যাপারে।
কি বলেছিল আপনাকে মুন্নি সম্পর্কে?
ও বলছিল যে 7টা বায়ুদের একটা মাত্র বোন, এই হলো ওর পারিবারিক দিক, আর ওর বাবার অনেক জায়গায় সম্পদ আছে।
ওকে, মুন্নিকে আপনি পাঠানোর চেষ্টা করছেন এবং মুন্নির সাথে আপনি দেখা করার কথা বলছিলেন, তারপর?
তারপর ও কিছুতেই আমি মানতেছিলাম যে না, দেখা করতে হবে, প্লিজ, হাতে ধরি পায়ে ধরি, মানে যত বিনয় আছে, যত ধরনের বিনয় অভিনয় সব করলাম। করার পর ভাবলো যে হ্যাঁ, শুধুমাত্র এক মিনিটের জন্য। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, শুধুমাত্র এক মিনিটের জন্য। তো ও নানি বাড়ি যাবে, তো আম্মাও সাথে যাচ্ছে, তো আমি ওকে চিনবো কিভাবে? ও বললো কি ড্রেস পরে আসবে, আমিও বললাম কি ড্রেস নেবো। ওকে আমি চিনলাম, ও যেভাবে বলছে সে ড্রেসই পরছে, আর আমি যেভাবে বলছি আমি সে ড্রেসই পরছি। তো দেখে পর আমি দূর থেকে মানে ইশারায় বললাম যে আপনি মুন্নি, ও ইশারা করে বললো আমি। তারপর ও একটু দাঁড়ায় গেল, তো ওটা ছিল রাস্তার মোড়, ওর মা হাঁটতে হাঁটতে মোড়টা আড়াল হয়ে গেছে, তো মা আর ওর দেখা দিচ্ছে। এমন একটা মোড়তে আমি ওর সামনে গেতে রয়েছি যে সরি মাফ করে দেন, হ্যাঁ মাফ করে দিছি, আমি কই না মাফ করেন নাই, মাফ করতে হলে আপনাকে আমার সাথে এক কাপ চা খেতে হবে। তো বলে যে না, আপনাকে মাফ করে দিলাম, মন থেকে মাফ করে দিলাম, যান। আমি হঠাৎ করে কি যেন হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি চলে আসছে, আমি পায়ে ধরি যে প্লিজ আমাকে মাফ করে দেন। ও বললো যে পা সারেন আগে, পা সারেন।
ওর মার সামনে?
না না, ওর মা তো আড়ালেই চলে গেছে। তো পিছন থেকে দু তিনজন লোক আসতেছে, ও বলতেছে পিছন থেকে লোক আসতেছে, আমাদের গ্রামের লোক, অন্য কিছু মনে করবে, আপনি প্লিজ পাটা সারেন। আমি বললাম যে সারবো না, বলেন এক কাপ চা খাবেন? হ্যাঁ ঠিক আছে, আমি চা খাবো, তবে সপ্তাহখানে কি পরে, এক সপ্তাহ পরে আবার ফোন দিলাম ওরে, আরো এক সপ্তাহ সময় নিল। 15 দিন পরে ও ফোন ধরে বলছে হ্যাঁ আমি বাড়িতে আসছি, তবে কালকে আপনার সাথে আমি চা খাবো, কোথায় হবো বলে। তো আমি বললাম আপনার পরিচিত একটা জায়গা, আমার পরিচিত জায়গা নেই, অপরিচিত জায়গায় যেতে হবে। তো অপরিচিত জায়গায় ওইখানে বৌদ্ধের বাজার একটা জায়গা আছে, নদীর পার।
ওর বাড়িটা কোথায় ছিল?
সোনারগাঁয়ে।
সব নারায়ণগঞ্জ এরিনাতে আপনার, আপনি কাজ করছেন, প্রথম দুটো ক্লায়েন্ট আমি দেখলাম, সেকেন্ডটা হচ্ছে নারায়ণগঞ্জ এরিনাতে। ওকে,
তো বৌদ্ধের বাজারে ওখানে অনেক মাস্টার বেশি পাওয়া যায়, তো ওখানে গেলাম, চা খেলাম। চা খাওয়ার পর হঠাৎ করে ও আমাকে বলতে, আচ্ছা আপনি এমন কেন? আমি বললাম কেমন? তো কিছুক্ষণ চুপ করে ও বললো যে আপনি অনেক ভালো একজন মানুষ। আমি হঠাৎ করে অবাক হয়ে গেলাম, কিছুদিন আগে এমনিতেই কিন্তু আমাকে যা তা বলে গেলে, আমি আসলে বুঝতেছি না কোথেকে কি হইতেছে। তো পরে আমি বললাম যে প্রশংসা করার জন্য থ্যাংকস, আর আপনি যতটা ভালো ভাবছেন ততটা ভালো না। মানে তখন আরো কিছু কথা হইলো, কথাটা হওয়ার পর চলে গেল ওর বাড়িতে, আমিও চলে আসলাম।
ইন দ্য মিন টাইম আমি একটু জানতে চাই যে প্রথম যে মেয়েটি ছিল দিলরুবা, সেই মেয়েটিকে তো হেতেশাম কি করলো আপনি জানেন না, এবং এই সময়টা যখন আপনি মুন্নির এই যে গল্পটা বলছেন, এখন যে জায়গাটায় রয়েছেন, সেখান থেকে ওই ছেড়ে আসার সময় কতটুকু ডিফারেন্স?
একমাসের মতো সময় দিলরুবার পরিবার থেকে কেউ কি আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? ওই ক্লায়েন্টই আপনার সিম্পেচেন্স করে দেয়। ফোন যাতে করতে না পারে আপনার সঙ্গে যাতে যোগাযোগ করতে না পারে। ওকে, হ্যাঁ, তারপর?
তারপর হঠাৎ করে রাতে ওই দিন রাতে ওই দিন তো চলে আসলাম, কাটা খেলাম একসাথে। রাতে আমাকে একটা এসএমএস দিল যে কিছু সুন্দর স্বপ্ন আছে যেগুলো পূরণ হয় না,
মানে কিছু বাস্তবতা আছে যেগুলো মানা যায় না, এমন ধরনের একটা এসএমএস। দুইটা লাইনই মনে আছে, অবশেষে মানে শেষ যে কথাটা ওই এসএমএস এর, ওই কথাটা মনে আছে আমার, যে তবে বন্ধুরা পাশে থাকলে সবকিছুই সম্ভব। তো আমি ফোন দিলাম।
মেয়েটি আপনার চেয়ে লম্বা ছিল?
মেয়েটি না,
আপনার সমানই ছিল দেখতে। ওকে, বয়সের পার্থক্য ছিল 3-4 বছরের?
তো আমি ফোন দিলাম, সাথে সাথে ও ফোনটা ধরলো না, ফোনটা কেড়ে দিল। কেটে দিয়ে ও একটা এসএমএস দিল যে জাস্ট এসএমএস নকল। তো তার মানে বুঝলাম যে ফোনে এখন কথা বলা যাবে না, এসএমএস দেবে। আমি বললাম যে এসএমএসটার মিনিং কি, মানে কি বুঝাইতে চাচ্ছেন? বলছে যদি আপনি মানে বুঝার মতো মানসিকতা থাকে বুঝবেন। আমি বললাম না, আপনি কি আমার ফ্রেন্ড হতে চাচ্ছেন? বলছে তার চেয়েও বেশি কিছু। আমি তো বেশি কিছু নামটা কি? পরে ও বলতেছে বেশি কিছু নামটা সবসময় মুখে বলা লাগে না, বুঝায় দেওয়ার মতো ইঙ্গিত আমার কাছে নাই, তবে আপন হইতে চাইতেছে। আমার একটা এসএমএস করলো, তো আমি এসএমএস রিপোর্ট করলাম, আপন তো হয়েই গেলাম, যেহেতু তুমি চাইতেছো আর আমি আগে থেকেই চাইতাম, আপন তো হয়েই গেলাম, এখন বলো আমাদের রিলেশনটার নাম কি। তো বলতেছে নামটা না আজকে নাই রাখলাম, কিছুদিন পরেই রাখি। মানে উল্টাতে কথা যত বলতেছে, আমি মানে কেমন যেন মানে ওর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি।
এখানে একটু পয়েন্ট করতে চাই, দেখবেন যে কোনো টাফ জিনিসের প্রতি মানুষের অনেক অনেক বেশি আগ্রহ সৃষ্টি হয়। এখানে অনেক কনফিউশন ছিল যে শেষ পর্যন্ত সে ম্যানেজ করতে পারবে কিনা, সেই জায়গাটিতে সে চেষ্টা করে সফল হচ্ছে এবং এক ধরনের হৃদয়ের দুর্বলতা তার প্রতি সে অনুভব করছে। ওকে, তারপর?
তারপর এভাবে এসএমএস চালাচালি চলল 3-4 দিনের মতো, বা 1 সপ্তাহ মতো হবে আনুমানিক। তো হঠাৎ একদিন ফোন মানে এসএমএস দিলাম যে ফোন ধরো না, তোমার সাথে কথা বলতে খুব মন চায়। তো আমাদের রিলেশনে তো প্রায় মোটামুটি সপ্তাহখানেক হয়ে গেল, এখন নামটা কবে রাখবো? তো বলতেছে যে আর 2-4 দিন যাক, 7 দিন পুরা হোক, তারপর আকিকা দিব, তারপর নাম রাখবো। তো ঠিক সাত দিনের দিন ও আমাকে ফোন দিল, বলে যে আজকে তো নাম রাখবো, গজ ভালো। ও বলতেছে আচ্ছা কি নাম রাখা যায়? তো আমি বললাম এই ধরনের রিলেশনের যে নাম হয় সেটাই। তো ও আমাকে বললো যে দুইটা নামই তো হয়, প্রেম ভালোবাসা আমাদের কোনটা থাকবে? আমি বললাম যে তুমি বলো। ও বলতেছে ভালোবাসা। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, ভালোই তো বাসি, একজন আরেকজনকে ভালোবাসে, নাম তো ভালোবাসেই হইতে পারে।
তখন আপনি পরিষ্কার করেননি যে নাম্বারটি আপনি কিভাবে পেয়েছিলেন?
না, ওই প্রশ্নটা আমি আজও অবাক, ওই দিনের পর থেকে আর ও আমাকে কোনোদিন জিজ্ঞেস করেনি যে নাম্বার টেন কোথা থেকে পেলাম।
অদ্ভুত দুটো ব্যাপার লক্ষ্য করা গেল প্রিয় শ্রোতা, প্রথম সম্পর্ক এবং দ্বিতীয় সম্পর্কের মাঝখানে যে কিছু জিনিস আমরা যেভাবে লজিক্যালি ভাবছি, যেগুলো জিনিস আসা উচিত ছিল, কিন্তু সেই জিনিসগুলো রিলেশনশিপ বিল্ড আপ করার ক্ষেত্রে তেমন ভাবে আসে না। আপনারা ব্যক্তিগত সম্পর্কের জায়গাগুলোকেও অনেক সময় জাজ করে দেখবেন যে এরকম চরম বোকামি ছেলের পক্ষ থেকে হোক মেয়ের পক্ষ থেকে হোক আমরা হরহামেশাই করে থাকি। আপনার বাড়ি কোথায় ও জিজ্ঞেস করেনি? আপনার সম্পর্কে মাঝখানে কিছুই জানতে চায়নি?
এমনিতে বাড়িটা বলছেন, বলছি আমার বাড়ি গাজীপুরে। আমি বলছি
আপনি কি সত্যটাই বলতেন নাকি মিথ্যা বলতেন?
না, আমি বাড়ির ব্যাপারে সবাইকে গাজীপুর বলতাম, অন্য কোথাও বলতাম।
পুরো ডিটেইল অ্যাড্রেস আপনি দিতেন না?
আর যে ডিটেইলস চাইতো তাকে আমি বলতাম যে আসলে গাজীপুরে এখন আমি থাকি, আমার বাড়ি অন্যদিকে, এক একজনকে এক একটা বলতাম।
ওকে, তারপর?
তো কথা চলতে থাকলো আমাদের, মানে লং টাইম কথা বলতাম। তো আমাকে একটা কথা জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি এত টাকা কই পাও, পড়াশোনা করো এত টাকা পাও? আমি বললাম টাকাটা আমি পাই, আমার বাড়ি থেকে দেয়, আর কিছু প্রাইভেট টাইভেট পড়াই, এগুলো বলি, মানে বোঝামিল দিয়ে বুঝাইলাম আর কি।
ভালো সাজার আপনি সর্বোত্তম চেষ্টা যেটা করা বলে সেটা আপনি করতেন?
হ্যাঁ, ওকে, তো চলতে থাকলো এইভাবে। তো হঠাৎ একদিন আমি বললাম, মানে আমাদের রিলেশন তো আগাইতেছে না, কেমন যদি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থেকে গেল। আমি বললাম একটা কাজ করা যায়, এমনি চলাম একদিন দেখা করি। কোথায়? আমি তো ঢাকার দিকে আসতে পারবা? ওর জন্য দূরে যেতে পারবো। তো ও আবারও বললো সেই জাদুঘর, সোনারগাঁও জাদুঘরের কথা। আমি বললাম যে না, ওখানে আমি যাবো, কারণ আমার মনে একটা কথা ছিল যে দিলরুবার বোন তো আমাকে চিনে, আর কেউ চিনে না, আর ওর সাথে এমন একটা ঘটনা হয়ে গেছে, আমি তখনও জানি না দিলরুবার কি হয়েছে না হয়েছে। তো
এখন আপনার আশঙ্কা ছিল যে নিশ্চয়ই খারাপ কিছু একটা হয়েছে তার সাথে?
হ্যাঁ, এমন একটা আশঙ্কা ছিল। তো আমি ভাবলাম যে ও যদি ঘুরতে আসে, দিলরুবার বোন, আমার যদি দেখে আরেক মেয়ের সাথে, এখানে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। এইটা ভেবে আমি ওর সাথে ওখানে দেখা করিনি, ওকে আমি একরকম জোর করি, আমি ওকে বলছি প্রথম যে হ্যাঁ ওখানে দেখা করবো, আসো। তো আসার পরে একটা ট্যাক্সি ভাড়া করি, ট্যাক্সি ভাড়া করে ওকে ঢাকায় নিয়ে আসি। ঢাকায় নিয়ে আসার পরে একটা আবার শিখে উঠি, প্রথম ও বলে যে কোথায় যাচ্ছ? আমি বললাম যে দেখো পার্কের পরিবেশ তো ভালো না অত একটা, তো এই জন্য একটা রুম নিলাম, কথাবার্তা বলার জন্য রুম নেই। তো প্রথমে কিছুতেই যাইতে রাজি হয় না। তো ওরা আমি এক কথায় থামা দিলাম যে আমার রিলেশনের প্রথম তোমাকে যেতে হবে।
আচ্ছা, ও সবার ছোট বোন ছিল?
হ্যাঁ, সবার।
সাত ভাই চম্পা বলে আমরা একটা গল্প জানি, সাত ভাইয়ের সবচেয়ে ছোট বোন ও।
আর যতদূর জানতাম আমার সাথে ফোনে রাতে কথা বলতো, অনেকেই জানতো ওর বাসায়।
এবং ওর বাসার কেউ কি আপনার সম্পর্কে কোনো কিছু জানতে ইন্টারেস্ট হয়নি?
না, একমাত্র ওর ভাইটাই আমাকে ফোন দিয়েছিল একদিন, আর ও জিজ্ঞেস করছিল আমাকে মোটামুটি ডিটেলস, বাড়িটারি সবই আমি বলছি, যে বাড়ি বলছে গাজীপুর, হ্যাঁ কি করো, পড়াশোনা করি। তো বলছি পরিবারে কে কে আছে, আমি বলছি আন্দাজে একটা কথা বলছি। তো ওই আবাসিকে নিয়ে যেতেছি, যখন ওরে কসম দিলাম, ও তো কসম মানতো খুব, তো ও গেল। যাওয়ার পর উঠলাম একটা রুমে, উঠার পর আমি আসলে অবাক, তখন আমি খুব ছোট বয়সী।
কিন্তু আপনি আমাকে একটু বলেন, যে কোনো আবাসিক হোটেলে উঠতে গেলে আপনার নিশ্চয়ই আবাসিক হোটেলটার নাম মনে আছে?
নামটা, হ্যাঁ,
আবাসিক হোটেলের নামটা আমরা গল্পের প্রয়োজনে না হয় নাই জানলাম। যে কোনো হোটেলে উঠতে গেলে আপনাদের যে বয়স, বিশেষ করে আপনার তো অনেক বেশি ইয়াং, অনেক বেশি তরুণ সেই সময়, ওই মেয়েটাও সে পরিমাণ দেখতে, আপনাদেরকে পারমিট করার কথা না, তারা কিভাবে পারমিট করেছিল?
আসলে এই ব্যাপারে একটু সময় আমাকে একটা টিপস দিছিল যে সবসময় যে মেয়েকে তো নিয়ে ডেটিং ডেটিং করবা, যাই হোক যদি কোনো হোটেলে উঠতে যাও তো প্রথমেই হোটেলের ভিতরে যাইবা, যে দেখবে হোটেলে বয় টয় কিছু আছে কিনা, মানে ওই যে হোটেলে কাজ টাজ করার জন্য ছেলে টেলে থাকে, তো মানে ম্যানেজার ছাড়া বাকি যে ওদের কাউকে একজনকে তুমি যাইয়ে হাতে কিছু ধরাই দিবা টাকা। তো আমি এই কাজটা করলাম, মানে যাই একটা ছেলেকে পাইলাম, বললাম ভাই আমি তো একটু ভিতরে আসতে চাইছি, তো ওকে তখন 100 টাকা ধরাই দিলাম হাতে, যে ভাই আপনি একটু ম্যানেজ করেন। তো বললো কোনো ব্যাপার না, আপনারা আসেন। ও করলো কি, আপনি এইখানে থাকেন, আপনার গেস্ট আছে? আমি বললাম যে হ্যাঁ গেস্ট আছে এরকম ড্রেসের। তো ও যাই ওকে মনকে বললো যে আপনার গেস্ট উপরে আপনি যান, ওকে পাঠিয়ে দিল ওইদিকে, মানে যা কিছু করার সব ওই করলো আমাকে।
100 টাকার বিনিময়ে সব কিছু হয়ে গেল?
হ্যাঁ, 100 টাকার বিনিময়ে সব কিছু করে দিল। তো আসলাম রুমে, দুমাসের পর কথাটা বলতেছি, ওকে হঠাৎ করে একটা কথা বললাম, মনে আমি না আসলে অনেক বেশি দুর্বল হয়ে গেছি তোমার প্রতি, মানে এখন যেন কেন যেন এমন মনে হচ্ছে যে আমি তোমাকে ছেড়ে বাঁচবো, মানে আমার পৃথিবী জুড়ে শুধু তুমি, তুমি সার কিচ্ছু নাই আমার পৃথিবীতে। বলা তো দেখলাম মানে ও চেহারাটা কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে, মানে লজ্জা টাইপে কিছু পাচ্ছে ও। বললাম তারপর শুরু করলাম ওর প্রশংসা যে আসলে তুমি তো অনেক সুন্দর, তোমাকে দেখে একটা ছেলে কিভাবে বা টিকতে
পারে, আদৌ এতটা সুন্দর ছিল?
হ্যাঁ মনে দেখতেন তো অত ভালোই সুন্দর ছিল।
ওকে,
আর ওরা যেই মেয়েদেরকে সিলেক্ট করতো ওরা আসলে ভালো মেয়েদেরকে সিলেক্ট করতো।
তারপর
প্রশংসা করার পর থেকে মানে ও কেমন যেন একটু অন্যরকম হয়ে গেল। তো হঠাৎ করে ও দেখলাম কি কাঁপতে কাঁপতে আমার গায়ের উপর পড়ে গেছে, তখন আমি ব্যাপারটা বুঝতে পারিনি, তখন আমি ভয় পেয়ে গেছি এবং ওই বয়টাকে আমি ডাকলাম, ডাকে 100 টাকা ধরেছিলাম যে কি হয়েছে। তো বললো যে এটা আমার মনে হয় কিছু কিছু মানুষের মিরকি ব্যারাম হয়তো ওই মৃগি ব্যারাম, ওই মৃগি ব্যারাম হইতে পারে। তো তাহলে আমি বলছি আমি তাহলে কি করবো, এক কাজ করুন পানি টানি দেন চোখে দেখেন সাজা হয় কিনা, নাহলে ওই জুতা শুনাইতে হবে চামড়ার জুতা, এরকম একটা কেস ও আমাকে বললো। তো পানি টানি দেওয়াতেই মানে ও সজাগ হয়ে গেছে। ওরা আমি ওরা জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার কি এই রোগটা আছে, বলছে হ্যাঁ আমার এই রোগটা আছে, তার মানে
মৃগি ব্যারাম,
মৃগি ব্যারাম যেটা। তখন আমি কিছুটা ভয় পাইতেছিলাম কারণ মানে ও বেহুশ হয়ে যাওয়ার পর থেকে মানে ওর চেহারাতে আর কি আমাদের নিয়ে হয়ে যেতেছিল, মানে আমি আশঙ্কা করলাম যে যদি কিছু হয়ে যায় আমি শেষ, মানে মরে টরে গেলে তো আমি দুই দিক থেকে চাপ পাবো, ওর পরিবার থেকে আবার ওই হাতে সবার দিক থেকে। কারণ তখন আমার একটা বুঝ আসতেছিল যে মানে তখন আমি ভাবতেছি এই কাজটাই আমার শেষ, আমি আর করবো না।
প্রত্যেকটা কাজ আপনি করতেন এবং আপনি ভাবতেন যেটাই শেষ। নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, যখন আমরা এইরকম অন্যায় কোনো কিছু করি আমাদের ভিতরে বিবেকটা ঘুমিয়ে থাকে। আমি আবারও বলতে চাই, যখন আমরা কোনো অন্যায় কাজ করি, কোনো পাপের কাজ করি, তখন প্রত্যেকেই জানেন যে আমরা পাপের কাজটা করছি, কিন্তু কোনো না কোনো ভাবে কোনো একটা উন্মাদনা, কোনো একটি খারাপ বোধ কিংবা কোনো একটি সত্তা আমাদের মধ্যে খুবই চাপ দিতে থাকে খারাপ কাজটি করার জন্য, কিংবা আমরা শত চেষ্টা করেও বের হয়ে আসতে পারি না, কারণ বিবেকটি ঘুমন্ত থাকে। বিবেক যখন একেবারে পুরোপুরি জাগ্রত হয় সেই সময় মানুষটি কোনোভাবে ওই খারাপ কাজটি করতে পারবে না। এবং আপনার এই খারাপ কাজটি যদি আপনি জীবনে কোনোদিন কেউ না জানো, শুধুমাত্র আপনার বিবেক যদি জানে এবং পরবর্তী জীবন সময়টুকুতে যদি বিবেক জাগ্রত অবস্থায় আপনাকে শাস্তি দিতে থাকে, তাহলে জীবনের শ্রেষ্ঠ শাস্তিটুকু আপনি পাচ্ছেন। সেই জায়গাটিতে কাজ করছে যাহা বলিব সত্য বলিব। এবিসি রেডিও নতুন অনুষ্ঠান যাহা বলিব সত্য বলিব এমন একটি আসন তৈরি করে দিয়েছে আপনার জন্য, যে ওই বিবেকের তাড়না বোধ থেকে আপনি এখানে আসতে পারেন। জীবনের যে কোনো ভুল, যে কোনো অপরাধ, এমন অপরাধ হয়তো সমাজ জানে, রাষ্ট্র জানে, কিংবা কেউই জানে না, শুধুমাত্র আপনি জানেন, আপনি আপনার নাম গোপন করে হলেও এখানে স্বীকার করতে পারেন। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই ভালো মানুষ, প্রতিটি মানুষের মধ্যে ভালো মন্দ মিলিয়েই মানুষ। আপনার মন্দ দিকটিকে স্বীকার করলে সেক্ষেত্রে আপনার যেমন স্বচ্ছ এবং ভালো হয়ে বাঁচার উপায়টি আরো শক্ত এবং মজবুত হয়, ঠিক একইভাবে আপনার গল্পটি আপনার জীবনের মন্দ দিকটি জানার পরে সেই মন্দ দিকটির পেছনের কাহিনী, মন্দ দিকটি আপনি কিভাবে করলেন এবং মন্দ দিকটি করবার পর আপনার যে শাস্তিগুলো আপনি নিজে থেকে পাচ্ছেন সেগুলো জানার পরে হাজার হাজার লাখ লাখ মন্দের দুয়ার বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এই জায়গাটি থেকেই জন্ম নিয়েছে যাহা বলিব সত্য বলিব। আচ্ছা, আমি আপনাকে যেটি বলতে চাই যে আপনি জানলেন যে মৃগী ব্যারামটা আছেন এবং এটা জানার পরে আপনি চিন্তা ভাবনা করলেন যে না আপনি সরে যাবেন এখান থেকে, তারপর আপনি কি করলেন?
ওকে আগে ওই দিন বাড়িতে পৌঁছে দিন, ওই দিন আর কিছু হয় না। তো ওই দিন রাতে আমার ও ফোন করে মানে কিছু সেক্সুয়াল কথা বলা শুরু করে, মানে
ও নিজে থেকে,
হ্যাঁ ও নিজে থেকে। আস্তে আস্তে ও কেমন যায় না আমার প্রতি মানে একটু বেশি দুর্বল হয়ে পড়তেছে, বিশেষ করে এই মনে আমাকে খুব বেশি বিশ্বাস করতো। তো জানি না কেন আমি যেইটা বলতাম ও সেটা করতো। তো হঠাৎ করে একদিন এত সময় আমাকে ফোন দিল, উনি বললো কি অবস্থা, এইটা 2 মাসে যায় নাই, মানে ব্যাপারটা 2 মাসের মোটামুটি মানে 1.5 মাস থেকে 2-1 দিন বেশি হবে এই অবস্থায়। তো মানে ডেলিভারি বেশি মানে প্রথম প্রথম কঠিন হয়েছে ব্যাপারটা মুন্নির সাথে, হয়েছে না প্রথমে গেপ গেছে, কিন্তু তারপর কিছুদিনের মধ্যে ওর সাথে মানে রিলেশনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তো বন্ধু বললো কি অবস্থা, আমি সরাসরি বললাম যে হ্যাঁ ভালো, আমি হ্যান্ড ওভার করতে পারবো। তো বলে কবে কবে, আমি বললাম আপনি বলেন। তো দুদিন সময় নিছে, 2 দিন সময় নেওয়ার পরে হ্যান্ড ওভার করলাম ওরেও সেম একইভাবে, ওইখানে দিল্লি যেভাবে করলাম এইভাবেই করলাম একইভাবে। তো হ্যান্ড ওভার করার পরে আমাকে পেমেন্টটা দিল, এইবার আর কোন টাকা বাকি রাখে নাই।
70,000 টাকাই আপনার হাতে?
80,000 টাকা আমাকে
দেয়। 80,000 টাকা দিয়ে দিল আপনাকে?
হ্যাঁ, ও যেহেতু বলছিল 20,000 টাকা বেশি পাবে।
তখনও কি এর মাঝখানে কি আপনার সঙ্গে নাহারের দেখা সাক্ষাৎ হতো, নাকি ওই একই পয়েন্টে একই যখন হস্তান্তর করতেন তখন শুধু দেখা হতো?
প্রথম দুইটা কাজে ওই একই হস্তান্তর এবং প্রয়োজন পড়তো
নাহারের সঙ্গে আপনার কোনো কথাবার্তা হতো
না? হতো না, ওর কোনো ফোন নম্বর টাম্বার কিছু ছিল না আমার কাছে। তো এবার বললাম ওই কথাটাই, আগের কথাটা জানি না, শুনে ওই কাছে কাজ করে ওই দিনের মতো আমাকে আবার একটা জায়গায় যাওয়ার কথা বলে, ওই যে হোটেলে নিয়েছিল কি খাওয়াছিল আমি জানি না, মোহ কাজ করছে আমার মাঝে একটা। তো
আপনি তখনও কোনো কিছু জানতে চান নাই যে কোথায় কি করেন, এদেরকে নিয়ে কি করছেন? আপনার ভিতরে তো অনেক ধরনের এনকোয়ারি তৈরি হয়েছে, তখন তারা কি বলেছে?
ও আমাকে শুধু একটা কথাই বলতো যে তুমি এগুলো জানা তোমার দরকারই নেই, তুমি পরে জানলেও চলবে, এই কথাগুলি বলতো। আর মানে এই দুইটা কাজ করার পর থেকে কেমন জানি আমি মানে ওদের অনুগত হয়ে গেলাম, ওরা যা বলতেছে আমি তাই করতেছি, এরকম একটা পরিস্থিতি। হঠাৎ করে একটা কাজের পরে আমি বললাম যে কাজ আর করবো না।
একটু দাঁড়ান, আপনি 80,000 টাকা পেলেন, অনেক টাকা আপনার জন্য, এর আগে আপনি 40,000 টাকা পেয়েছেন, এই টাকাগুলো দিয়ে সেই সময় আপনি কি করতেন?
আসলে টাকাগুলো আমি তখন আমার জন্য তো অ্যাকাউন্ট করি নাই, আমি এই টাকাগুলো আমার একজন কাছের মানুষের
আপনি বলছিলেন যে আপনি একটা পর্যায়ে গিয়ে ওকে খুব জেরা শুরু করলেন, এতে সামনে আসলে কি করা হয় এদের থেকে?
তো ও আমাকে বলতেছে যে মানে তোমার এগুলো এখন জানা দরকার নেই, তুমি পরে জানলেও চলবে। মানে ওই সময় আমার একটা ভয় কাজ করে, তারপর আমি আরো কয়েকটা কাজ করলাম।
দুটো ঘটনার বর্ণনা আপনি এতক্ষণ ধরে শুনলেন, তারপরেও 10 থেকে 12টা প্রত্যেক কি মেয়ে ছিল?
হ্যাঁ, সবগুলো মেয়ে।
আপনি একটু আগে বলছিলেন যে দুটোর ক্ষেত্রে আমরা দেখেছি যে ধনী, এগুলোর ক্ষেত্রে আপনি কি দেখেছেন এই 10-12টার কথা যেটা বললেন আপনি?
সব ধনী ছিল না, তবে সুন্দরী মেয়েদেরকে ওরা বেশি টার্গেট করতো,
আইদার ধনী অথবা সুন্দরী। ওকে, তারপর?
তো তারপর হঠাৎ করে একটা কাজ আমাকে দেয়, মানে আমি
আপনার কি এরকম হয়েছে যে এট এ টাইম দুটো মেয়ের সাথে আপনি করছেন এরকম, বা তিনটে মেয়ের সাথে এরকম করছেন এট এ টাইম? একটাই আপনাকে দিত?
একটাই দিত, একটার বেশি দিত না।
ওকে, তারপর?
তো হঠাৎ করে মানে আমি ম্যাক্সিমাম কাজগুলো, আমাকে 3 মাস সময় দেওয়া হতো, তো 3 মাস লাগতো না আমার।
আপনি 1.5 মাসে সেটা কমপ্লিট করে
ফেলতেন? 1.5 মাসের মধ্যে শেষ করে দিতাম। তো মানে মানে কাজ করতে করতে কিছুদিনের মধ্যে আমি ওদের মধ্যে ফেমাস হয়ে গেলাম, মানে যত কঠিন কাজগুলো আছে ওরা আমাকে দিতে থাকে
এবং আপনার রেট বাড়তে থাকে।
হ্যাঁ, আমার রেটও বাড়তে থাকে। প্রথম 40-50,000 টাকা, 80,000 টাকা, 1,00,000 টাকা, 2,00,000 টাকা। তো যে মেয়েটাকে
সর্বোচ্চ আপনাকে কত টাকা দিয়েছিল?
2,50,000 টাকা।
সর্বোচ্চ তাকে 2,50,000 টাকা দেওয়া হয়েছিল কোন একটি মেয়েকে পটানোর জন্য। ওকে,
তখন একটা মেয়ে যাকে আরো কয়েকটা লোক দিয়ে চেষ্টা করানো হচ্ছিল কিন্তু তাকে পটানো যাচ্ছিল,
আরো কয়েকটি মেয়েকে, আপনি বললেন যে আরো কয়েকটি ছেলেকে দিয়ে পটানোর চেষ্টা করা হচ্ছে, এটা আপনি জানতেন?
হ্যাঁ, এটাকে আমি বলছি এই নাম্বারটা দেওয়ার সময়।
ওকে, তার মানে আপনি বুঝে গেলেন যেটা একটা নেটওয়ার্ক?
তখন আমি মানে আগে থেকে বুঝতাম আমি আসলে যে একটা কিছু হচ্ছে। একদিন নাহার আমাকে বলতেছিল যে তুমি তো আর একা করো না, হাজারো মানুষ করতেছে, তো তোমার একা খারাপ করতে সমস্যা কি, টাকা তো পাইতেছো।
প্রিয় শ্রোতা, আপনারা মুখোমুখি হয়েছেন যাহা বলিব সত্য বলিব, এবং সত্য বলিব আসনে আজকে নিজের সাহস, নিজের ভেতরের ভালো সত্তা দিয়ে এই আসনটি অলঙ্কৃত করেছে যে সে হচ্ছে মাহি। আমরা সমাজের একটা অসম্ভব গূঢ় তথ্য আজকে বের করবার চেষ্টা করছি ওর মুখ থেকে, যেটা আমরা পাচ্ছি এখন পর্যন্ত জানি না যে এই এই যে মেয়েগুলোকে পাঠানো হচ্ছে বা যেভাবে পাঠানো হয় তাদেরকে দিয়ে আসলে কি করানো হচ্ছে, সে জায়গাটা আমরা এখন পর্যন্ত আসতে পারিনি। গল্পের সামনের দিকে আমরা আসবো, কিন্তু আমরা এটা পরিষ্কার হয়েছি যে এই কাজগুলো কিভাবে করা হয় এবং একই সাথে এটা একটা বিশাল নেটওয়ার্কের মধ্যে করা হয়। আচ্ছা, তারপর?
তারপর ওই মেয়েটার নাম্বার ঠিকানা সব দেওয়া হলো, মেয়েটার নাম ছিল শাহিনুর, বাড়ি হচ্ছে মাধবদীতে।
এটা আপনার কত নাম্বার কাজ ছিল?
পর্যায়ক্রমে সময়টা আস্তে আস্তে বাড়ে, প্রথম আমাকে 6 মাস সময় দেয় যে 6 মাস তোমার সময়। তো বললাম যে হ্যাঁ, 6 মাস সময় আছে, ঠিক আছে।
মেয়েটা সম্পর্কে আপনাকে কি বলেছিল? শুধু বলেছিল মেয়েটা কঠিন, মানে টাফ, এছাড়া কি তথ্য দিয়েছিল?
একটা কথা বলি এখানে, বললে খুব ভালো, যে মেয়েটা অসম্ভব ধরনের সুন্দরী ছিল, আর ওর বাবা ছিল অনেক বড় ব্যবসায়ী। মানে ওর বাবার পরিচয় যদি বলি তো সবাই চিনে ফেলবে, মানে ওর নরসিংদীর মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল ওর বাবা। এমন একটা মেয়েকে পটানোর জন্য চেষ্টা করেছিল, আর ওর বাবা প্রশাসনিক ভাবে অনেক শক্তিশালী ছিল। এইখানে মানে ওরা আমাকে অভয় দিল একটা জিনিস, যদি তোমাকে মানে প্রশাসনিক ভাবে কোনো রকম হয়রানি করে সেটা আমরা দেখব, তুমি কাজটা করো এবং যেভাবে করার প্রয়োজন করো সেভাবেই করো।
ওকে,
তো ওকে প্রথম ফোন দিই, ফোন দিলে প্রথম দিন যতবার ফোন দিয়েছি কেটে দিই, তো এমন দুই দিন একটা না ফোন দিই ও ফোন ধরেই না, শুধু কেটে দিই। তারপর তৃতীয় দিনে একটা আনোন নাম্বার থেকে একটা টুইট আসে আমার ওই ফোনে, আর প্রতিটা কাজ করতে গেলে আমাকে সিম চেঞ্জ করে দিত। এমন হয়তো আগেও বলছি একবার যে একটা থ্রেট আছে যে তুমি একটা মেয়েকে ডিস্টার্ব করো ভালোর জন্য বলতেছে, আর করো না তোমার ক্ষতি হইতে পারে। তাই আমি তখন বললাম যে হ্যাঁ ঠিক আছে। তুমি ভাবলাম এই ততদিনে আসলে আমি
This track was downloaded from fusionbd.com.
এই কাজে মোটামুটি পরিপক্ক হয়ে গেলাম।
15টি কাজ আপনি করেছেন, পরিপক্কতা আসবে সেটাই স্বাভাবিক।
আর তখন আমার অবস্থাটা খুবই খারাপ ছিল, আমি মানসিকভাবে তখন মানে আমি মানুষকে মানুষই মনে করতাম না। আসলে ওই মুহূর্তটা আমার সবচেয়ে খারাপ ছিল, আমি অমানুষ হয়ে গেছি, একবার অমানুষ।
কেন আপনার আপনি এটা বলছেন?
এই কারণে বলতেছি, একটার পর একটা মেয়ের জীবন আমি নষ্ট করতেছি।
আপনি তো জানেন না এদের সাথে কি হচ্ছে, তাহলে আপনি এই 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 অ্যাজুমটা বা এই পারসেপশনটা আপনি কেন নিচ্ছেন নিজের ভেতরে?
আমার ধারণা মানে এতগুলো কাজ
করা, এই 15টা করার পরেও আপনার ভেতরে জিনিসটা ক্লিয়ার হয়নি, তারা আপনাকে বলেনি যে তারা এই মেয়েদেরকে নিয়ে কি করছে? তখনও আপনাকে তারা বলেনি?
এই কাজটা করার পর একটা কাজ হয়েছে, আমি সেটা প্রজেক্টে তো এমন গেল একটা মাস পর্যন্ত কোন রকম ওর সাথে কানেক্ট হইতে পারিনি। তো হঠাৎ করে একদিন রাতে ও আমার একটা নাম্বারে ফোন দেয়, মানে ওই নাম্বার ফোন দেওয়ার পরে ওই নাম্বারটা ইউজ করি আর বাকিগুলো করি। আর সিম নেওয়ার সময় আমি ওই অ্যাপ্লিকেশনকে আমার সবগুলো সিমের নাম্বার দিয়ে দিয়েছিলাম, ওর সাথে আলোচনা করছিলাম যে ব্যাপারটা আসলে এমন তো হইতেছে না, এখন কি করবো। তো ওই আমাকে বললো যে এক কাজ করো, একাধিক সিম কিনো, একাধিকভাবে ট্রাই করতে পারো যত সিম লাগে। আর ও আমাকে বলছে এই কাজটা করতে যে তোমাকে দিয়ে দেবো মাত্র 2,50,000 টাকা, এই কাজ করতে যে যদি প্রয়োজনে 10,00,000 টাকা খরচ করতে হয় সেটাও করবা, কিন্তু কাজটা করতে হবে। আর যদি এই কাজটা করার পর তুমি মুক্তি চাও সেটাও আমি তোমাকে দেবো, কিন্তু এই কাজটা করতে হবে। তখন আমি মনে প্রাণে চেষ্টা শুরু করে দিলাম যে অন্তত এই পথটা থেকে বেরোতে তো পারবো আমি। তো হঠাৎ করে একদিন ও আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পর ও আমাকে বলতেছে যে তিনি আমাকে অনেক জ্বালাইছেন, এখন একটু উপকার করতে পারবেন? ওকে আমি সুন্দর সুন্দর এস এম এস দিতাম, তো হয়তো কোনো একটা এস এম এস ওর কাছে ভালো লাগছে। তো ও পরে ঘটনাটা আমাকে বলছে এইভাবে যে ও একটা ছেলের সাথে প্রেম করে, তো ওই ছেলে হঠাৎ করে একদিন ওর সাথে রাগ করছে, রাগ করার পর আমার দেওয়া একটা এস এম এস প্রেমিককে দেয়, দেওয়ার পরে ওই প্রেমিকের রাগ ভাঙে, ফোন ফোন দেয় কথা বলে। তো এই এস এম এসটা থেকেই কাজ করছে, ও আমার সাথে যোগাযোগ করছে, বলতে স্যার আপনি তো অনেক জ্বালাইছেন, এখন একটু উপকার করেন। আমি বললাম কি কল যে আমি একজনকে ভালোবাসি, এখন ও আমার উপরে ভীষণভাবে বিরক্ত, রাগ আগে একবার রাগ করছিল আপনার দেওয়া একটা এস এম এস দিয়ে আমি ওকে রাগ ভাঙাইছিলাম, আমাকে কিছু এস এম এস দেন। তো আমি দিতে থাকলাম এস এম এস, এক মাস পর্যন্ত এই এস এম এস এর সম্পর্কে থাকলো। তো দেখতাম তো ওদের রিলেশনের মধ্যে শুধু ঝগড়াই হইতো। তো এই সুযোগে হঠাৎ করে আমার মাথায় একটা জিনিস কাজ করলো যে এই ছেলেটার উপর আস্তে আস্তে ও বিরক্ত হচ্ছে, ওর কথা আমি বুঝতে ও বিরক্ত হচ্ছে, ছেলের উপরে ছেলে ওর উপর বিরক্ত। তো এইখানে একটা সুযোগ মানে ওদের রিলেশনটা ভাঙিয়ে দেওয়ার, আর রিলেশন ভাঙলে আমি ওর সাথে রিলেশন করতে পারবো এছাড়া না, কারণ ওই জিনিস অলরেডি একজনকে ভালোবাসে। তো আমি ওর কাছে বললাম যে তুমি একটু একটা কাজ করো, আমি তোমাদের মধ্যে যে ঝগড়াগুলো হয় এই ঝগড়াগুলো আমি ভেঙে দিতে পারবো। তো তো মহা খুশি বলে যে কীভাবে, আমি বললাম যে ওর ঠিকানা ঠিকানা একটু দাও, আর ওর ছবি টবি থাকলে আমাকে একটু দিও। তো বলতেছে যে হ্যাঁ ছবি আছে আমার কাছে, ছবিও দিল ওর ঠিকানা ঠিকানা সব পিছিয়ে দিল। দেওয়ার পরে আমি ওর সাথে দেখা করি, আমি ওকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ভাই আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে।
আপনাকে জানতে চাইল না আপনি কে?
হ্যাঁ আমি বলছি যে আমার নাম বলছি যে ভাই আমি মাহি।
আপনি সব জায়গায় আপনার এই মাহি নামটাই ব্যবহার করতেন?
হ্যাঁ এই নামটি ব্যবহার করতেন। তো ওর সাথে দেখা করলাম, দেখা করার পর কি বলবো আমি বুঝতেছি না, হঠাৎ করে ওর কাছে আমি 2,000 টাকা চেয়ে বসি। ভাই আমি একজনের কাছে শুনছি আপনি অনেক ধনী, আমি একটা বিপদে বসছি ভাই, আমার 2,000 টাকা দেবেন একটু দয়া করে। তো ও বললো যে 2,000 টাকা আপনাকে চিনি না। আমি বললাম যে হ্যাঁ আপনি লোন হিসেবে দেন, লোন হিসেবে দেন আমি আপনাকে ফেরত দিয়ে দেবো। ও আমাকে জানতে চাইলো যে কি সমস্যা, আমি বললাম যে ভাই একটু সমস্যা আছে ব্যক্তিগত, আপনাকে আমি বলবো তবে পরে, আপনার ফোন নাম্বারটা যেহেতু আছে আমার কাছে। তো আমাকে 2,000 টাকা দেয়, টাকাটা দেওয়ার পরে ওর কাছে বিদেশিতে নিয়ে চলে গেলাম।
দাঁড়ান দাঁড়ান, আমাদের লিসনারদের অনেক সন্দেহ হবে, কারণ একজন অপরিচিত মানুষকে প্রথম কথা হচ্ছে আমি কোনোভাবেই 2000 টাকা দিব না। আপনাকে কেন সে 2000 টাকা দিবে, কি সম্মোহনী শক্তি আপনার মধ্যে ছিল, কিংবা কিভাবে আপনি তাকে পটালেন, এটা আমাদেরকে একটু বলতে হবে।
আমি প্রথম ওকে যে কথাটা বলি যে ভাই, একটা মানুষ তো আরেকটা মানুষের কাজেই আসে, আর একটা গ্রাম তো আসলে মানুষ মানুষের জন্য শুনছেনি, তো ও কেমন জানি আমার কাছে অবাক হয়ে তাকায় থাকতো। আমি কথাগুলো বলতাম শুরুতেই, তো বললাম যে ভাই আমি একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি, আজকে যদি আমার কাছে টাকা থাকতো, কেউ যদি আমার কাছে এইভাবে এসে চাইতো আমি দিতাম, তাই মানবিক দিক থেকে হলেও আমি দিতাম, কারণ
আপনাকে তো ধান্দাবাজ মনে করার ব্যাপার ছিল
আসলে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার ছিল, ও আমাকে কথাটা বলছে এইরকম ভাবে। তো আমি তো ওকে আমি পরে বললাম যে ভাই হয়তো আমার, আপনি এক কাজ করেন, আপনার তো 2000 টাকা হারাও যেতে পারে না, সেইটা মনে করে আপনি আমাকে দেন, অথবা এমনও তো হইতে পারে কোনো গরিব মিসকিন যদি আপনার দুয়ারে আইসা চায়, ধরেন কারো মেয়ে বিয়ে দিতে পারতেছেন, আপনি তো দিবেন তাকে 2000 টাকা। ও বললো যে হ্যাঁ, আমি তো সেরকম কিছু একটা ভেবে আপনি আমাকে দেন, আপনার টাকাটা আমি অবশ্যই ফেরত দিব, অবশ্যই ফেরত দিব। আর আমার পরিচয়টা ওকে বললাম যে আমার বাড়ি গাজীপুরে।
এবং আপনি ইম্পর্টেন্ট কথা যেটা বলতে চাইলেন ওকে বলবেন, সেই ইম্পর্টেন্ট কথা আপনি তাকে সেই মুহূর্তে বলেননি?
না না, বলিনি আমি তখন, কারণ এইটা ছিল আমার আগে থেকে প্ল্যান, আমি সাথে করে আমি ওই নাহারকে নিয়ে যাই।
ওকে,
নাহারকে নিয়ে যাই, এই জন্যে ওর কাছ থেকে আমি 2000 টাকা যে নিতেছি, ও আমাকে 2000 টাকা দেয়। এই জিনিসটাকে একটা ঘটনা বানাবো আমি, সেটা হচ্ছে এরকম, তো আমি নাহারকে বলছি যে তুমি একটা কাজ করবা, যখন ও আমাকে 2000 টাকা দিবি, তখন তুমি এই জিনিসটাকে জাস্ট ছবি উঠে রাখবা, আর কিচ্ছু না। তো এই কাজটা হয়েছে, ও আমাকে যখন 2000 টাকা দিচ্ছে ছবিটা উঠে রাখছে।
আপনি তাকে পরবর্তীতে যখন টাকাটা রিটার্ন দেন, তখন সে জিজ্ঞেস করেন আপনার কাছ থেকে যে ভাই গুরুত্বপূর্ণ ঘটনাটা কি ছিল, এটা বলেন।
তখন আমি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মিথ্যে কথাটা বলি, সেটা হচ্ছে তখন আমি বলি যে আমার মায়ের অপারেশন ছিল, এই জন্য আপনার কাছে আমি টাকাটা নিয়েছি। আর আমি তখন আপনাকে এই কথাটা বলতে পারতাম, তখন কথাটা বললে হয়তো যে টাকাটা তখনও দিতেন, কিন্তু আমি এই জিনিসটা বলি নাই, কারণ আমার মনটা ভীষণ খারাপ ছিল।
ঠিক আছে, আমি স্বীকার করে নিলাম আপনি এটা বলেছেন পরবর্তীতে, কিন্তু ছেলেটি আপনাকে জিজ্ঞেস করেনি যে আপনি নাম্বারটি তার কাছ থেকে কিভাবে পেলেন, ছেলেটির নাম্বার?
হ্যাঁ, এই কথাটা জিজ্ঞেস করছিল।
আপনি কি বলছেন?
ছেলেটা একটু পপুলার ছিল এই দিক থেকে, ওইখানে ওর বাবার কাপড়ের ব্যবসা ছিল।
ওকে,
তখন আমি ওকে এই জিনিসটা বলি, আমি আগে থেকে প্ল্যান করে নিই যে আমার পরিচিত একটা কাপড়ের দোকানদার আছে, তো ও আমাকে বলছে এই জায়গা থেকে যদি টাকাটা নেই
প্রিয় শ্রোতা, অনেক প্রশ্নের পর ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে গেছে যে আসলে যেটা নিয়ে আপনাদের কনফিউশন ছিল বা এতক্ষণ ধরে যারা প্রশ্ন করছেন যে অবান্তর মনে হচ্ছে, তাদের সবার জন্য বলি ছেলেটা পপুলার ছিল, যে কারণে তার কাছ থেকে নাম্বার কালেকশন করা কোনো ব্যাপার ছিল না, এক। এবং ও রেফারেন্স দিয়েছে ভাবে যে কেউ একজন বলেছে যে আপনার কাছ থেকে 2000 টাকা যদি চাই আপনি দিবেন, কারণ আপনি অনেক বড় লোক, আপনি এই জন্যই আপনার কাছে এইভাবে মিট করা। উদ্দেশ্য ছিল অন্যরকম, যে কোনো না কোনো ভাবে তার ছবিটা আদায় করতে হবে, কিন্তু সে ছবিটা দিয়ে কি করবে সে প্রসঙ্গে আমরা যাচ্ছি। ছবিটা দিয়ে কি করলেন? শাহিনুরের সাথে দেখা করার কথা বললেন আপনি, সেই প্ল্যানটা কিভাবে ছিল?
শাহিনুরকে বললাম যে আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, তোমার লাইফে এটা তোমাকে অনেক কাজে দিবে, তুমি যদি তোমার ভালো চাও আর আমাকে বিশ্বাস করো, তাহলে তুমি আশা করি অবশ্যই দেখা করবে আমার সাথে। তো বলছে কোথায় দেখা করবো, পরে ওইখানে একটা যাত্রী সামনে আছে, আমি ওই যাত্রী সামনে কথাটা বলি, তো ও আমার সাথে দেখা করে, দেখা করার পর ওকে আমি পিকচারটা দেখো যে এটা কি দেখো, তো বলতেছে হ্যাঁ এটা তো হ্যাঁ চিনছি, কিন্তু টাকাটা কিছু? আমি বলছি দেখো টাকাটা আসলে ও আমাকে দিতে, কারণটা হচ্ছে ও চাচ্ছিল তোমাকে টেস্ট করানোর জন্য আমাকে দিয়ে, এই যে আমি এতদিন তোমাকে ডিস্টার্ব করতেছি, টাকা তো আমাকে দেয়। আর যদি প্রশ্ন করো আমি ছবিটা কীভাবে উঠাইলাম, তোমাকে আমি উত্তরটা দিই, ছবিটা এই জন্য উঠাইছি কারণ আমি যতদূর জানি তোমার বাবার অনেক প্রভাব, আমি তোমাকে ডিস্টার্ব করবো, তারপর তুমি তোমার বাবার কাছে বলবো, তোমার বাবা আমাকে একটা সমস্যা করবো, হইতেই পারে। এই জন্য এই খারাপ এই কাজটা করার আগেই আমি সবকিছু প্ল্যান করে রাখি, কারণ ভবিষ্যতে যাতে আমি কোনোদিন কোনো দোষের মধ্যে না পড়ি, এই জন্য এই ছবিগুলো উঠে রাখি।
দুর্ধর্ষ প্ল্যান যাকে বলে, এবং এতটা ঠান্ডা মাথায় এভাবে চিন্তা করা একেবারে অসম্ভব। অনেকেই আজকে মাহির ছবি দেখতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমরা বলে রাখি, যাহা বলিব সত্য বলিবতে যেসব মানুষ আসবেন তাদের মানবিক মূল্যবোধের জায়গাটাকে আমরা অনেক শ্রদ্ধা করব, কারণ হ্যাঁ জীবনে সে বড় ভুল করেছেন এবং সেই ভুলের জায়গাটা থেকে সে আজকে সত্যের আসনে বসেছেন। এই সত্যের আসনে বসাটাকে আমরা বড় করে দেখছি, সুতরাং তার ছবি প্রকাশ করে আমরা সমাজে তাকে নিয়ে কোনো সমস্যা হোক বা তার ব্যক্তি জীবনে সমস্যা হোক সেটা কোনোভাবেই চাইব না। তবে ছবির কিছু কিছু বিষয় প্রাসঙ্গিকভাবেই চলে আসবে, সেগুলোর ক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিস ছবিতে প্রকাশ করব। ঠিক আছে, আপনি সেটা করলেন, করার পরে শাহিনুরের প্রতিক্রিয়া কেমন ছিল?
শাহিনুরের সাথে সাথে দেখলাম মুখটা কালো হয়ে গেছে, মানে মনটাও খুব খারাপ হয়ে গেছে। তো বললো যে আচ্ছা তোমার সাথে আমার কিছু কথা আছে। তো আমি কি ফার্স্ট টাইম এই কথাটাই বলতেছে যে তুমি একটু সময় দিতে পারবা? আমি বললাম যে হ্যাঁ, তোমার প্রয়োজনে আমি সবকিছু করতে রাজি।
মেয়েটার বয়স কত ছিল এই মুহূর্তে?
মেয়েটার বয়স অনুমানিক 16-17 হবে।
তার মানে আপনার চেয়ে বড়?
হ্যাঁ, আমার চেয়ে বড়।
ওকে,
পরে আমরা একটা জায়গায় গেলাম, ও আমার তো অনেকক্ষণ কথা হতো, বললো ওর বিস্তারিত সব ঘটনা বললো যে ওই ছেলেটাই নাকি ওকে অনেক ডিস্টার্ব করতো। অনেক ডিস্টার্ব ডিস্টার্ব করার পরে তো অবশেষে ও রাজি হয়েছে। তো ওই ছেলেটা নিজে থেকে এসে ভালোবাসছে এখন, আবার নিজে থেকেই মানে ও আমাকে অবিশ্বাস করতেছে। তো এখন মানে আমি যতদূর জানি, আমি এতদিন কাজ করার পর একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে কোন রিলেশন যদি মানে ঘটে, কোন রিলেশন যদি জন্ম নেয় সেটা বিশ্বাসের উপরে জন্ম নেবে, আর যদি কোনো রিলেশন ভাঙে তাহলে সেটা বিশ্বাসের কারণেই ভাঙে। বিশ্বাসটা যতটুকু শক্তিশালী হবে রিলেশন ততটুকু শক্তিশালী হবে, আর যখন বিশ্বাস একবার ভাঙে তখন রিলেশনটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, ভাঙতে থাকে। এই জিনিসটা আমি একদিনই বুঝতে পারছি। তো এখানে ওর বিশ্বাসটা ভাঙার জন্য আমি এত কিছু প্ল্যানটা করি, আর ও বলতেছে একই কথা যে ও আমাকে বিশ্বাস করে রিলেশনটা করছে, ও আমাকে বিশ্বাস করে ভালোবাসতে ভালোবাসতে চাইছে, আমি তো ভালোবাসতে চাই না, অবশ্যই ভালোবাসছি। তো এই পর্যায়ে এসে ও আমাকে অবিশ্বাস করতেছে, তার মানে নিশ্চয় ও আমাকে ভালোবাসে না। তো আমি ওর একটা সাথে সাথে কথা বললাম, এই কথা একটা কথা বললাম যে শোনো, তোমাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি যে ভালোবাসে বিশ্বাস নাই, আজকে বিয়ে হয় নাই এখনো, এখন বিশ্বাস নাই, বিয়ে হবে, বিয়ে হওয়ার পর তোমার কাজিনরা আছে না? ও বলে যে হ্যাঁ আছে, আমি তোমার কোনো ছেলে কাজিনের সাথে কথা বলবা, ও তোমাকে সন্দেহ করবে। করবে? ও বলতে হ্যাঁ করবে, হয়তো তুমি তোমার কোনো ফ্রেন্ডের সাথে কথা বলবে, ও অবিশ্বাস করবে। তোমার অপরিচিত কোনো আত্মীয় স্বজন যদি থাকে ছেলে, যাকে ও চেনে না, ওর সাথে কথা বলবে, ও সন্দেহ করবে। তখন তোমার লাইফটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে? তাহলে তোমার লাইফটা দুর্বিষহ হবে? ও বলতেছে যে হ্যাঁ। আমি বললাম যে এখন ডিসিশন তোমার, কি করবো, রিলেশন কন্টিনিউ করবো নাকি পিছন থেকে ফিরে থাকে? ও বলতেছে যে জানি না আসলে তুমি কে, কিন্তু তোমার মানে তোমার কথা শুনে মনে হইতেছে তুমি আমার অনেক আপন, কারণ আজকে তুমি আমাকে যে সাজেশনটা দিছো এই সাজেশনটা আমার খুব বেশি প্রয়োজন ছিল, আমি এখন ভাববো এই রিলেশনটা নিয়ে, আমি সামনে আগাইতে চাই। আমি বললাম তারপরও দেখো রিলেশন তোমার, জীবন তোমার, এখন আমি যে বলবো যে হ্যাঁ ভেঙে দাও এটা কিন্তু ঠিক হবে না, আমার কথা তুমি ভাঙবে এটা ঠিক হবে না, তুমি নিজে থেকে বুঝো যে কি হইতে চাইতেছে বা কি হবে, দেখো সাহায্যের প্রয়োজন পড়ো তুমি আমাকে ভাবো। এই কথাটা বলে টেলে তো চাটা খেয়ে আমাকে চলে আসো। তখনও আমি মাদ্রাসায় পড়ি, এখন আস্তে আস্তে মাদ্রাসায় আমার প্রেজেন্ট কমতেছে, আমি আস্তে আস্তে ক্লাস গ্যাপ দিতেছি, কারণ ঘুরতে গেলে ক্লাস করা যাবে না। তুমি মাদ্রাসা একটা নিয়ম হচ্ছে 24 ঘন্টাই মাদ্রাসার ভেতরে থাকতে হবে, প্রয়োজন ছাড়া মাদ্রাসা থেকে বের হওয়া যায়। যদি বের হতেও হয় তাহলে দায়িত্বশীল একজন ওস্তাদ আছেন যিনি নাকি ছাত্রদেরকে বাইরে যাওয়ার অনুমতি দেন, ওই ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে যাইতে হয়। আর আমি প্রথম প্রথম অনুমতিটা নিয়ে যাইতাম, একটা পর্যায়ে এসে আমি অনুমতিটা নিতাম, তো আমার ব্যাপারে নোটিশ বোর্ডে টাঙানো হয়ে গেছে। তো এক পর্যায়ে আমাকে মাদ্রাসা থেকে বের করতে দেওয়া হয়।
কোন ক্লাসে পড়তেন তখন আপনি?
তখন হেদায়েত আল-আলাইন বলে।
আপনার ফ্যামিলির ব্যাপারে একটু জানতে চাই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে আপনাকে মাদ্রাসা থেকে বের করে দিচ্ছে, আপনার ফ্যামিলির রোলটা কি ছিল, আপনার ফ্যামিলি কি করছে আপনার জন্য?
মাদ্রাসায় যেদিনই বের করে দেওয়া হয় নোটিশ ফ্যামিলিতেও যায়, তো ফ্যামিলিতে নোটিশ যাওয়ার আগেই আমি একটা কথা বলি ফ্যামিলিতে যে আমি একটা কাজ পাইছি, কাজটা করবো, একটা বছর আমাকে গ্যাপ দিতে হবে, তো বাড়ি থেকে তো প্রথম অনুমতি দিবেই না।
কি কাজ জিজ্ঞেস করেন?
হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছিল, আমি বলছি যে মানে এক জায়গায় একটা আমাদের একটা কথা বলছি।
ওকে, তারপর?
তো তারপর এসে আমাকে একটা রুম ব্যবস্থা করে দিল একটা বাসার মধ্যে। নর্মালি তো বাসাতে ব্যাচেলর ভাড়া দেওয়া হয় না, জানি না ও কিভাবে করছে। পরে আমি জানতে চাইছি এটা ওর আত্মীয় স্বজন বা কেউ কিনা, কিন্তু কেউ ওকে চেনে না, বাসার যে মালিক মালিক ওকে চেনে না। তো মালিককে জিজ্ঞেস করছিলাম আচ্ছা আমি বুঝতে পারতেছি না ব্যাচেলর কেন ভাড়া দেবেন আপনি, তো ও বলতেছে আপনার না জানলেও চলবে আপনি কি থাকেন।
ওইখানে
আমি কি করতাম, বাসায় মেয়েটি নিয়ে আসতাম, আমাকে কিছু বলতো না বাড়িওয়ালা, অন্য কোন ফ্যামিলি যারা থাকতো এরাও কিছু বলতো না। কেউ যদি আমাকে দেখতো যে হ্যাঁ আমি নিয়ে আসতেছি, তো মানে তারা আমাদেরকে দেখে না দেখার বান করে যার জন্য চলে যায়।
কোন এলাকায় ছিল এটা?
এটা আসলে ঢাকার মধ্যেই ছিল। ফ্রেন্ডশিপটা থাকে তিন মাস, তিন মাস পরের ঘটনা আমি আসতেছি। তো হঠাৎ করে ও আসবে ঢাকায় একটু মার্কেটিং করার জন্য।
কোথায় ছিল ওর বাড়ি?
বাড়ি ছিল মাধবদীতে,
নরসিংদীর মাধবদীতে। আপনি একটু কি বলেছেন? তারপর
তারপর ও ঢাকায় আসবে মার্কেটিং করতে, তো ও একা আসতেছে, তো তো বলতেছে যে তুমি কি আমার সাথে থাকবা?
কয় ভাই বোন ছিল ওরা?
ওরা দুই বোন তিন ভাই ছিল।
ও কি সবার বড়? ওর অবস্থান কি ছিল?
সবার ছোট।
সবার ছোট, তো ও আসতে চাইলে তো কাউকে না কাউকে সাথে করে নিয়েই আসতে পারতো, কিন্তু উদ্দেশ্য ছিল আপনার সাথে দেখা করা বা ওরকম কোনো কিছু?
আমি যা বুঝতে পারলাম এমন কিছুই ছিল। তো আমি বললাম যে হ্যাঁ আসো, আমি তো ফ্রি আছি, সমস্যা নেই। সেই থেকে আমার মাদ্রাসা পড়াশোনাটা শেষ, আমি থাকতে থাকলাম ওই বাসায়।
ও আপনার সম্পর্কে কিছু জানতে চায়নি এই সময়ের মধ্যে?
না, এই সময়ের মধ্যে কিছু জানতে চায়নি। ওই দিনের ঘটনা বলছি যেদিন ও দেখা করতে আসে, তো ও আমাকে নিয়ে সরাসরি মানে সকালের দিকে আসে, আমাকে নিয়ে সরাসরি চলে যায় বোটানিক্যাল গার্ডেন, যেটা মিরপুরে ওইখানে। ওইখানে আমি বললাম তুমি না মার্কেটিং করবো আসবে না, মার্কেটিং আমি তোমার সাথে দেখা করতে আসছি, মানে তুমি ফ্রি আছো কি না একটু জানতে চাইলাম। আমি বললাম যে হ্যাঁ বলো, কি বলো আর কি, কেন দেখা করতে হঠাৎ করে? তো এর মধ্যে ওই ছেলের সাথে রিলেশনটা ব্রেকআপ, মানে আমার একটা কাজই যথেষ্ট, যে বিশ্বাসটা ভেঙে দিলাম শেষ। তারপর অবশ্য ওই ছেলের সাথে আমার অন্যরকম একটা রিলেশন বিল্ড আপ করে, ফ্রেন্ডের মতোই। ও মাঝে মাঝে ফোন দিতে, মাঝে মাঝে যোগাযোগ করতো, কিন্তু ও আজও পর্যন্ত জানতে পারে নাই যে আমি জানি তার কিছু।
কেন? এটা তো জানার কথা ছিল, কারণ মেয়েটা যখন এটা ব্রেকআপে যাবে তখন নিঃসন্দেহে ছেলেটার সাথে একটা ঝগড়া হবে, কারণ ঝগড়া তো প্রতি মুহূর্তেই করতো ওরা, এবং ও নিশ্চয়ই প্রমাণ হিসেবে দাখিল করতে পারতো যে এই যে তোমার ছবি, এটা হচ্ছে এই কারণে ব্রেকআপ করছে। ব্রেকআপটা কিভাবে করেছিল মেয়েটা?
ব্রেকআপ আসলে ও এক পর্যায়ে কথা হয় আমি বলি যে ও বলতেছে যে আমি রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না, কি করবো আমি? সিম বন্ধ করে দাও, সিম চেঞ্জ করো। কি বলতেছে সিম চেঞ্জ করলে তো আমার বাড়িতে চেনে, বাড়িতে চলে আসবে। কাজ করো, তুমি সিমটা চেঞ্জ করো আগে, পরে কি করতে হবে না করতে হবে আমি সেটা বলছি। একদিন ও ফোন করে বলতো যে ও তো আমার বাড়িতে আসছে, আর ওদের রিলেশনের ব্যাপারটা ওদের পারিবারিক ব্যাপার জানতো সবাই। তো আসছে একদিন বাড়িতে আসা, আমি বলছি যে বাড়িতে আসছি, কি করছো? বলছে যে হ্যাঁ কথাটা তো বলছে, আমি ও কথাটা তো বলছি। ও বলছে ফোন কেন বন্ধ? তো আমি ওকে এমনিতে মিথ্যে কথা বলছি যে ফোন বন্ধ করে দিচ্ছি, ফ্যামিলি থেকে আমাকে চাপ দেয়। এই কথাটা শাহিনুর বলছে, তো ওই কথাটি মেনে নিতেছি। হ্যাঁ ঠিক আছে, ফ্যামিলি থেকে চাপ দিয়ে ফোন ইউজ করার দরকার নেই, এমনিতে যোগাযোগ করো, তুমি আমার নাম্বারে একটা ফোন ফোন দিও, মাঝে মাঝে দেবো না তো। তো বলো যে হ্যাঁ দিব। আমি বললাম যে হ্যাঁ ঠিক কাজটাই করছো, এই মুহূর্তে তুমি এভাবে চালাই যাও। আর আমি যতদূর জানি একটা মানুষের সাথে যোগাযোগ যত বেশি থাকবে রিলেশনটা ঠিক ততটাই শক্তিশালী থাকবে। আগে তো করতো কি, ফোন দিত, ফোনে কথা বলতো, এখন যোগাযোগ করতে হলে ওর বাড়িতে আসতে হয়। আর কোনো ভদ্র ফ্যামিলিতে এইভাবে মানে একটা
মানে ধীরে ধীরে একটা ব্রেকআপ হয়েছে। প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টাই মাত্র বাজলো, তার মানে আমাদেরকে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, এবং সেটা অবশ্যই সংবাদের জন্য। আমরা সংবাদের পরপরই আবারও ফিরে আসব। মাহির সত্য স্বীকারের যে অসাধারণ সাহস, সেই সাহসের সাথে আমরা থাকতে চাই, এবং আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে ছেড়ে যাবেন না। বিরতিতে যাবার আগে আপনাদের সবাইকে আরো একবার বলতে চাই, মাহি যেসব আজকে বাস্তব প্রমাণ সাথে করে নিয়ে এসছে সেই সব প্রমাণগুলো যদি আপনারা দেখতে চান তাহলে ফেসবুকে যেতে হবে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio FM 89.2। আমি আবারও বলছি facebook.com/abcradio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মূল পেজের মেম্বার হয়ে যাবেন, এবং মাহি যে প্রমাণগুলো আজকে সাথে করে নিয়ে এসছে, ওর যে বিভিন্ন পরিবর্তন এবং একই সাথে ও যেগুলো বলছে সেগুলো আমরা এই পেজে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর আরেকটি বিষয়, এই অনুষ্ঠানে শুধুমাত্র আমাদের এখানে এসে না, আপনি চাইলে ফোনের মাধ্যমে কনফেস করতে পারেন, আপনি চাইলে চিঠির মাধ্যমে কনফেস করতে পারেন, আপনি চাইলে ইমেইলের মাধ্যমে কনফেস করতে পারেন, এবং একই সাথে এই তিন চার মাধ্যমের মধ্য দিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে আসনে বসবার জন্য, আমাদের এই মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য। আমি নিয়মগুলো আরো একবার বলে দিচ্ছি, আপনারা যদি চিঠি লিখতে চান আমাদেরকে তাহলে যেটা করতে হবে, আমাদের অনুষ্ঠানের নামটা খামের উপরে প্রথমে লিখতে হবে, যাহা বলিব সত্য বলিব। তারপর এবিসি রেডিও, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আপনি যদি মেইল করতে চান আমাদের মেইল অ্যাড্রেস jbsb8920, আমি আবারও বলছি jbsb8920@gmail.com।
আর আপনি যদি ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের ফেসবুকের ঠিকানা একটু আগেই বলে দিয়েছি, facebook.com/abcradiofm89.2। সংবাদের পরেই ফিরে আসছি, আশা করছি যাহা বলিব সত্য বলিব মন্ত্রেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি যাহা বলিব সত্য বলিব মঞ্চে। সত্যের আসনটি আলোকিত করে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে মাহি। মাহির জীবনের চরম সত্যর মুখোমুখি হয়েছি আমরা এবং সেগুলো আমরা শুনছি। আপনাদের ব্যাপক প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মুহূর্তে এসএমএস লগে। হাজার হাজার টেক্সট আমাদের সামনে রয়েছে, বিভিন্ন রকমের প্রতিক্রিয়া ওখানে জানাচ্ছেন আমাদের ফেসবুকে, আমাদের মেইলে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে থাকবার জন্য। আমরা মাহির গল্পে আবারও ফিরে যাচ্ছি এবং মাহির গল্পের সবচাইতে চরম মুহূর্তে আমরা এখন রয়েছি। আমরা আপনাদের পালসটা টের পাচ্ছি, কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাহির গল্পে চলে যাচ্ছি। মাহি, তারপর
তারপর ও আমাকে বলতে বোটানিক গার্ডেনে আমরা এখন বলছে একটা কথা বলতাম তোমাকে, বলছে তোমার পরিবারের ব্যাপারটা একটু বলবা না। বললাম যে হ্যাঁ, তোমাদের তুলনায় আমরা অনেকই গরিব। ওকে তখন আরেকটা মিথ্যা কথা আমি বলি, আমি এখানে শরৎকালে কিভাবে যেন প্রাইভেট পড়ে, তো পরে আমার প্রতি ওর একটা অনুকম্পা সৃষ্টি হয়েছে বুঝতে পারলাম। কারণ ওই দিন যাওয়ার সময় ও আমাকে 3,000 টাকা হাতে দিয়েছে, আমি টাকাটা রাখতে চাইনি, অনেক জোরাজোরি করছি যে না আমি টাকা নিবো না, তো তোমার টাকা আমি কেন নিব। তো আসলে তখন আমি টাকার পেছনে এমন ভাবে পড়ছি বুঝাইতে পারবো,
টাকার লোভ আপনার সমস্ত আষ্টে পৃষ্ঠে আপনাকে জড়িয়ে ধরেছে।
হ্যাঁ, এই ব্যাপারটা এরকম, আমার ফোনও রিসিভই করে না, সরাসরি আমাকে সবসময় ফোন দিয়ে কথা বলে।
এরপরে চেঞ্জটা হচ্ছে এরকম যে না, তোমার ফোন রিসিভ করলে তো আলটিমেটলি তোমার টাকা চলে যাচ্ছে, সুতরাং আমি তোমাকে ফোন করব। ওকে, তারপর
তো এইভাবে চলতে থাকলো। ও আবার ফোন দিল যে হ্যাঁ চলো আমরা একটু দেখা করি, আজকে আমার খুব মন চাচ্ছে এই নদীতে ঘুরবো। ঠিক আছে, তাহলে নদীতে ঘুরবো। আমার একটা পরিচিত নৌকাওয়ালা ছিল, তো আমি ওই নৌকাওয়ালাকে কন্টাক্ট করলাম।
কোন নদী এটা?
এটা শীতলক্ষ্যা নদী।
ওকে, তারপর
নৌকা আমরা নিয়ে দুপুর 12টার দিকে তো থাকি, সন্ধ্যার কিছুক্ষণ পর পর্যন্ত।
এর মাঝখানে কি আপনাদের মধ্যে এরকম কথাবার্তা হয়ে গেছে যে আপনারা একটা লাভলি রিলেশনে যাচ্ছেন কিংবা ভালোবাসায় পড়েছেন বা এরকম কোনো কিছু? নইলে তো এরকম জায়গায় যাওয়ার কথা না এই ফ্যামিলির মেয়ে।
না, এরকম হয়তো না, বাট এই আজকে পর্যন্ত মানে কোনোদিন বলা হয়নি যে একে অপরকে ভালোবাসি। রিলেশনটা ফ্রেন্ডশিপের মধ্যেই আছে,
মানে ফ্রেন্ডশিপের মধ্য দিয়েই আপনি আপনার কাজটা সমাধান করেছেন।
হ্যাঁ হ্যাঁ, যখন সন্ধ্যা হয়ে গেছে ঘুরতে ঘুরতে অনেক কথা হলো, তো ওকে আমি একটা কথা বললাম, আমার না খুব ইচ্ছে করতেছে তোমার একটা কিস করবো। তো কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, মানে আমি বুঝতেছিলাম না কি হইতে যেতেছে, আন্দাজ এই শেষ। ও বললো যে এখানে আমরা 3 জন মানুষ আর এই কাজগুলো বেটার হয়ে 2 জন থাকি। তো আমি শরীরে সাহস পাইলাম, আমি বললাম যে সমস্যা নেই, ও লোকওয়ালা সমস্যা নেই।
ফ্রেন্ডশিপের মধ্যে কি এই ধরনের রিলেশনশিপে আপনারা আগে থেকেই ব্যাপারটা দুজনেই জানতেন, নাকি শুধুমাত্র অনাকাঙ্ক্ষিত ভাবে বা হঠাৎ করে ওখানে হয়ে যাচ্ছিল এরকম একটা?
আমি একবার হঠাৎ করে আমি চাচ্ছিলাম, আমি বুঝতেছিলাম যে রিলেশনটা মোড় নিচ্ছে অন্যদিকে, ওয়াট করে রাজি হয়ে যায়। ও বলে যে না আমার লজ্জা লাগে। আমি বললাম যে লজ্জা তো আমারও লাগে, লজ্জাটা তুমি ভাঙাও। ও বলতেছে যে না আমি পারবো না, যদি কিছু করার ইচ্ছা থাকে তুমি করে নাও, আমি বাধা দেবো না। তখন আমি কিসটা করার পরে ও বলতেছে যে কিসটা করছো কোন দিগারে। আমি বললাম যে তুমি আমার গুড ফ্রেন্ড, আর একটা ফ্রেন্ডের কাছে চাইতেই তো পারি, কয় না একটা ফ্রেন্ডের কাছে কেউ এই জিনিস চাইতে পারে না, সত্যি করে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। মিনিট খানেক পরে বলছি যে হ্যাঁ ভালোবাসি, আর এই জিনিসটাই আমি তোমাকে কিস কাবার মাধ্যমে বুঝাইতে চাচ্ছিলাম। বুঝে বুকি সাহস নেই বলতে পারো না মুখে। তো আমি বললাম যাই হোক, বলে তো ফেলেছি যেভাবেই হোক, এখন তুমি বলো তোমরা ব্যাপারটা কি। কয় যে না আমি তোমাকে ভালোবাসবো না ততক্ষণ যতক্ষণ না তুমি আমাকে প্রপোজ করবা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আজকে না আরেকদিন তোমাকে আমি প্রপোজটা করতেছি। তো গেল আরেকদিন, তো আমি একটা রিং কিনলাম, ওরে ফোন দিলাম, রিংটা কিনে যে বললাম যে আসো তোমার সাথে কিছু কথা আছে। ও বললো যে কোথায় যাবো? আমাদের এলাকায় একটা গ্রামে, ওইখানে অনেক বড় একটা বন্ধ হয়, এটা মানে অনেক ধানের জমি না কি, তখন ধান কেটে ফেলেছে, এমন একটা সময়ে জায়গাগুলো খালি, আর ওই মাঠের মাঝখানে যদি কেউ গিয়ে বসে তো তার দিক থেকে কেউ দেখে বুঝবে না এখানে মানুষ বসে আছে না অন্য কিছু আছে। তো ওই মাঠের মধ্যে আমি বললাম যে দাঁড়াও, ওকে দাঁড় করায় আমি ওর পিছনে চলে গেলাম। ও মুখ ঘুরাইতেছে দেখতেছে এইভাবে, আমি বললাম যে না দেখা যাবে না। ওরে বললাম যে তুমি তো বারবার তাকাইতেছো, ডিস্টার্ব করতেছো, তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে ওইদিকে ফিরে থাকো। তো চোখ বন্ধ করলো, ওদিকে ফিরে থাকলো। আমি হঠাৎ করেই হাঁটু গেড়ে বসে জোরে চিৎকার দিয়ে বললাম যে আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি, নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসি। আমি বললাম যে হ্যাঁ এখন তাকাও তো, ফিরে তাকায় দেখে যে আমি ওর দিকে রিংটা ধরে আছি, সাথে সাথে ও রিংটা পরে নিচ্ছে নিজে থেকে। তো আমি বলেই দিলাম রিলেশনটা আমাদের হয়ে গেল।
এর মাঝখানে কোনো শারীরিক সম্পর্ক তার সাথে?
না, ওর সাথে এমনিতে কিস কিস হইতো, বাকি অন্য কিছু ও সাহায্য করত।
ওকে,
তো আমিও ভাবতেছিলাম যে এখন সময় আসছে ওকে হ্যান্ড ওভার করার জন্য। হঠাৎ করে আবার আমার মনের মধ্যে কোনো আমার বিবেক নাড়া দিয়ে উঠলো যে একটার পর একটা করতেই আসছি, এই পাপের শেষ কোথায়? আমি বুঝতেছিলাম না তখন। তো এতসম তো আমার সাথে কদিন পর করি, 15 দিন 21 পর করে যোগাযোগ করতেছে। তো 17 মাস পর ওকে হ্যান্ড ওভার করি, ওই প্রথম আমি জানতে পারি এই মেয়েদেরকে নিয়ে ওরা কি করছে।
কিভাবে হ্যান্ড ওভার করেন? বিবেক বোধ তাকে সারাটা জীবন ধরে তাড়িয়ে বেড়াচ্ছে। কি অপরাধের কারণে আজকে মাহি যাহা বলিবর সত্য বলিবর প্রথম গেস্ট হিসেবে এখানে উপস্থিত হয়েছে এবং সত্যের আসনে এসে বসে চরম সত্যটা স্বীকার করতে যাচ্ছে? আপনারা কিছুটা হলো ধারণা করেছেন যে সে যে অপরাধগুলো করে চলেছে সেটা ক্ষমার অযোগ্য এবং কন্টিনিউয়াসলি সেই কাজগুলো করেছে, কিন্তু সে জানতো না যে মেয়েগুলোকে দিয়ে কি করা হয়, শাহিনুরকে কি করা হলো, কিভাবে হস্তান্তর করলেন এবং আপনি কি জানলেন।
তো পাশে দেখা করলাম, তো সেম জিনিস আমি পরিচয় করাই দিলাম
দুজনকেই,
দুজনকে পরিচয় করাই দিলাম। তো ওই মুহূর্তে আমি বলছি যে আমার খুব বেশি ইচ্ছে করতেছে হালিম খাওয়ার জন্য। এখন এমন একটা খুশির মুহূর্তে সবাই হালিম খাবো, আমি দেখি হালিম কোথায় পাই। তো আগে তো ওই স্টেশন আমাকে বের করে করে টাকা দিয়ে দিত, এরপর একটা সময় এমন আসছে যে স্টেশনে আর বের করা লাগে না, আমি নিজে থেকে বের হয়ে যাই। তো আমি হালিমের অজুহাত দিয়ে বেরোলাম। বেরোনোর পর
এটা কোন রেস্টুরেন্ট ছিল?
রেস্টুরেন্ট না, এটা একটা পার্কে।
পার্ক? কোন পার্ক?
এটা ছিল ঢাকা বলতা গার্ডেন। তো আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পর মানে যা দেখতে পেলাম মেয়েটাকে অজ্ঞান করা হলো।
কিভাবে করা হলো?
ওই নাহার ব্যাপারটা করছে, ও ওর মুখে রুমাল চেপে ধরছে, রুমাল চেপে ধরার সাথে সাথে মানে কিছুক্ষণের মধ্যেই দেখলাম আমি বেরোতেছি দেখতেছি। এই জিনিসটা আগেও আমি একবার দেখছি, অবশ্য বলতে মনে নেই, আমি আগেও একটা রেস্টুরেন্টে এই কাজটা করতে দেখছিলাম ওই মুনির সাথে, এরকম একটা কাজ করতে দেখছিলাম বেরোনোর সময়। তো ওইটা ছিল আবসা আবসা, কিন্তু এই জিনিসটা আমি স্পষ্ট তো বুঝতে পারি না।
যে কোনো রেস্টুরেন্টে আপনি যেতে পারতেন নাকি ওরাই ঠিক করেছে?
না না, ওই স্টেশন ওরাই নির্দিষ্ট রেস্টুরেন্টে যাইতো, সব রেস্টুরেন্টে ওরা যাইতো,
মানে আগে থেকে ঠিক করে দেওয়া
থাকতো, ওদের নির্দিষ্ট রেস্টুরেন্ট ছিল।
এই রেস্টুরেন্টগুলো আপনি গিয়ে কি অবস্থায় পেতেন, ফাঁকা নাকি?
আর প্রত্যেকটা হ্যান্ড ওভারের সময় এমন একটা মুহূর্ত হইতো, হয়তো নাস্তা রাস্তা করে সকালে সবাই চলে যায়, এমন একটা মুহূর্তে ফাঁকা ফাঁকা থাকে, মানে রাতে 9টা 10টা করে এমন একটা সময় হয়। তো ওই
আপনি যে গার্ডেনে গেছেন বলতা গার্ডেন, ওখানে সময় কত কোন সময় ছিল?
এটা বিকেলের সময়,
ওই সময় তো লোকজন থাকার কথা ওখানে।
হ্যাঁ, অনেক লোকজন ছিল, তবে পরে আমি বুঝতে পারলাম আশেপাশে যে লোকগুলো ছিল, আশেপাশে আর 10 জনের মতো যে লোকগুলো ছিল সব ছিল ওদের, কারণ ওর অজ্ঞান হওয়া শেষ সবাই উঠে গেল, এর মধ্যে মেয়েরা আস্তে আস্তে বেড়ে গেল আর ছেলেরা সবাই মিলে ওরা নিয়ে গাড়ি তৈরি। তো ওই মুহূর্ত থেকে আমি একবার ফাইনাল ডিসিশন নিয়ে নিছি, আমি কাজ করবো, আমি কাজ ছেড়ে দেবো। তো আমি স্টেশনকে বললাম, বলার পর ও বললো যে হ্যাঁ আমি তো বলছিলাম তুমি এটা হ্যান্ড ওভার করলে তোমাকে কাজটা করতে হবে না, তোমার শেষ কাজ। ওই সময় আমাকে টাকাটা সবটা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর
কত টাকা দিল আপনাকে?
ওই সময় বাকি বাকি মিলায় প্রায় 3.5 লাখ টাকা মতো, 2.5 লক্ষ টাকা এই পেমেন্ট, আর 1 লক্ষ টাকা মতো বাকি ছিল। তো
আপনি প্রচন্ড ঘামছেন এবং আপনি কাঁপছেন, আপনি একটু কন্ট্রোল করুন নিজেকে। হ্যাঁ বলুন। তারপর
গেলাম ওকে একটা জায়গায় নিয়ে গেল, একটা রুমে, রুমটা ছিল সাভারের দিকে, একটা রুমে গেলাম। যাওয়ার পরে আমাকে টেবিল একটা, দুইটা চেয়ার আছে, একটা চেয়ার আমাকে বসতে দিল, তো আরেকটা চেয়ার টেবিলের এই পাশে একটা চেয়ার ছিল, ওই পাশে একটা চেয়ার ছিল। তো আমাকে, আমি যে একটা পাশে বসলাম, তো অপর পাশে যে চেয়ারটা, এই চেয়ারটা আমি যে চেয়ারে বসছি ঠিক এই চেয়ারের পেছনে সেট করা আছে। পেছনে সেট করে ওই স্টেশন হাতে একটা রিভার বাল নিয়ে আমার পিঠে ঠেকানোর পর বলতেছে, আমি যা যা বলি তা তা করো, হয়তো তোমার জীবনটাকে তুমি পছন্দ করো নাকি তুমি মৃত্যুবরণ করো, দুইটা রাখো, যেটা তোমার বাইক হাতে মন চায়। আসলে তখন আমার মধ্যে প্রচন্ড ভয় কাজ করতেছিল, আমি অনেক অন্যায় করছি লাইফে, বাট এই প্রথম আমার অস্ত্র দেখা, আর এমন এমন ভারী অস্ত্রগুলো ওরা আমার টেবিলের উপরে রাখছে দেখে আমি ভয় পেয়ে গেছি এবং আমি কাঁপতেছিলাম।
কি কি রেখেছিল?
আসলে সবগুলোর নাম তো বলতে পারবো না, রেভলভার ছিল আর দোনালা বন্দুক ছিল, শর্টগান ছিল, বাকি আর গুলো আমি ভয়ঙ্কর কিছু অস্ত্র ছিল। তো বলতেছে যে যে কোনো একটা অস্ত্র হাতে নাও, আমি হাতে নিলাম। তো পাশে একটা নেকড়া রাখা ছিল রোমান টাইপের, এই অস্ত্রটা মুসো মলা হয়ে গেছে, আমি সব মুসতেছি আর আমার হাত পা পুরো কাঁপতেছে। তো এদিকে করলো কি আমার একটা স্টুডেন্ট ছিল, এখন ওঠানোর পর ও বন্দুকটা সবাই বলতেছে যে এখন তুমি লাইক করো কোনটা, এই ছবিটা এখন চলে যাবে গণমাধ্যমে পুলিশের কাছে, আর এই ছবিটা ততদিন পর্যন্ত থাকবে চাপা যতদিন পর্যন্ত তুমি কাজ করো। তার মানে ওরা আমাকে আবার কাজে মুখে ইনভলভ করবে।
ফাইনালি আপনাকে এমন ভাবে ইনভলভ করলো যেটা আপনি কখনো বের হতে না পারেন?
না, কখনো যেন বের হতে না পারি এমন একটা কাজ করবো।
এরপরে আপনি কতগুলো পড়েছেন?
এরপরে আরো মোটামুটি 24টা মতো এরকম।
20 থেকে 24, তার মানে আপনার হাতে প্রায় 40টির মতো মেয়ে যারা ট্র্যাপে পড়েছে, এবং 16টি তো আপনি কোনো না কোনো ভাবে লালসা মোহের ফাঁদে পড়ে বা ফাঁদে পড়ে আপনি করেছেন। 16-র পরে যখন দেখলো যে না আপনাকে দিয়ে কাজ হচ্ছে এবং আপনি পাহাড় পরিমাণ মানে দুঃসাধ্য জিনিসের সাধ্যের মধ্যে আনতে পারছেন, তখন আপনাকে তারা ট্র্যাপে ফেলে দিল, এবং সেই ট্র্যাপ থেকে আপনি বের না হতে পেরে আপনি বাধ্য হয়ে আরো প্রায় 24টি মেয়ের জীবন নষ্ট করে দিলেন।
আসলে আমি তখন পড়ে গেছি এক কথাতে, সেটা হচ্ছে আগে তো আমার পেমেন্ট ফুললি দিয়ে দিত, আমার সাথে ভালো ব্যবহার করা হতো, এখন আমার সাথে ব্যবহার হ্রাস হয়ে গেছে আর আমার টাকা হাফতে। এক একটা মেয়ের জীবন ফুলের মতো জীবন আমি নষ্ট করে দিচ্ছি। এই মুহূর্ত থেকে আস্তে আস্তে আমার মধ্যে মানে কেমন যেন একটা জেদ কাজ করতেছিল যে আমি কেন পারবো না এই কাজটা, কেন পারবো না করতে করতে আরো প্রায় করে ফেললাম 20-টার মতো কাজ।
আপনি ফাইনালি কখন সিদ্ধান্ত নিলেন যে আপনি এই ধরনের কাজ আর করবেন না, তা আপনার জীবন বাঁচিয়ে কাটবে, সে সময়টা আমরা একটু জানতে চাই।
সেটা আমি প্রথমে বলবো ফাতেমার ব্যাপারটা, তো ওকে পটাইলাম, পটানোর পরে ওকে এবার নিয়ে আসলাম আমার ঘরে, আমি যেখানে থাকি। তো আমার পর মানে আনতে আনতে সন্ধ্যা হয়ে যায়, তো এর মধ্যে 8-9টা বেজে যায়, একটা সময় ফোন দেয় না যে কোথায় আসতে হবে, আসতে ফোন দেয় না, ওদিন তো ওমার ফোন দেয় ফোন না দেওয়াতে ওদিন ফাতেমা আমার কাছেই থাকে, তো ওদিন ওর সাথে আমার শারীরিক রিলেশন হয়ে যায়।
এটা কি আপনার জীবনের প্রথম শারীরিক সম্পর্ক ছিল? আপনি এতগুলো মেয়েকে এভাবে পাচার করেছেন, কিন্তু পাচার করতে সহায়তা করেছেন, কিন্তু আপনি কোনো ধরনের শারীরিক সম্পর্ক করেননি?
না না, ওই স্বামীকে যা কিস করছি বাকি আর কারোর সাথে কোনো কিছু করি না, আর এই ফাতেমা ফার্স্ট।
আপনি যে এই পরিমাণ টাকাটা পেতেন, হিউজ অ্যামাউন্ট অফ মানি আপনার জায়গাটা থেকে, এই টাকাটা ব্যাংকেই থাকতো নাকি আপনি কোনো অন্যায় কাজে মদ কাজা খাওয়া বা ড্রাগ নেওয়া এই ধরনের কোনো কাজে ব্যবহার করতেন?
একটা কথা এখানে বলি, মানে টাকাটা যখন প্রায় 10-12-15 লাখে চলে যায়, তখন আমি আরেকটা অন্যায় কাজ করা শুরু করে দিই, জুয়া খেলা।
আপনি জুয়া খেলা শুরু করেন?
হ্যাঁ, ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, যে কোনো খেলা টিভিতে দেখতাম বাজি লাগে।
আপনি ফাতেমার কাছে ফিরে যান, ফাতেমার যে জায়গাটাতে আপনি ছিলেন যে শারীরিক সম্পর্ক হয়ে গেল,
ওইদিন ওর সাথে শারীরিক রিলেশন হয়ে যায়। তো মানে আমি যখন ওর সাথে এগুলো করতেছি, ওনা আমাকে কোনো বাধা দিতে, তো মানে কেমন যেন ওর প্রতি আমার একটা দয়া এসে গেছে, মায়া এসে গেছে। তো ওর ফোনে হঠাৎ করে ওর এক কাচি ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পর বলতেছে বাবা তুমি কে যে আমার মেয়েটাকে যেয়ে নিয়ে গেছো, দয়া করে ফিরিয়ে দিয়ে দাও, বাড়িতে ফিরিয়ে দিয়ে দাও। তার মানে ও আমার সাথে বাড়ি থেকে ভাই আসে এই কথা, মানে ওরা সব এলাকায় জানাজানি হয়ে গেছে। তো তার থেকে আমি বললাম যে দেখেন আপনার মেয়ের ক্ষেত্রে আমি বিয়ে টিয়ে করার জন্য আমি নাই, ওকে আনছি আমি পাচার করে দেন, এই কথাটা আমি ওকে নিতে পারি। তো ওই মহিলা এমন ভাবে আমার হাতে পায়ে ধরতেছে, আমার খুব মায়া হয়ে যায়। মায়া যাওয়ার পরে পরের দিন সকাল পর্যন্ত স্টেশন ফোন দেয় না, ফার্স্ট আমি ওদের সাথে বেমানি করি, সেটা হচ্ছে আমি সাথে ওর বাড়িতে পৌঁছে, বাড়িতে পৌঁছে দিলে ওইখানে অনেক হাঙ্গামা টাঙ্গামা হয়, অনেক লম্বা কথা, তারপরে যাই হোক আমি চলে আসি।
হাঙ্গামা হয় কিভাবে? আপনাকে দূরত্ব মেরে ফেলার কথা, কারণ আপনি যদি বলেই থাকেন যে আপনি পাচার করছেন, আপনাকে দেখেছিল ওরা?
না, ও শুধুমাত্র ওর চাপই আমাকে দেখে, আর ওর চাচি আমার কথা দিছে যে বাবা তুমি যদি এলো কি হয়ে থাকো তাহলে তুমি প্লিজ আমাকে ফিরে যাও, যাই হোক তুমি পাতারকারী হোক বা তুমি ওর সাথে রিলেশন থাকো যাই হোক, তুমি ফিরে দাও, তুমি যা চাইবে তাই হোক। আমি বলছি যে পরে আবার আমি অস্বীকার করে ফেলি যে না আসলে আমি তো পাতারকারী না, তো ও তো চাচ্ছে আমাকে বিয়ে করতে আর আমিও চাচ্ছি না এভাবে বিয়ে করি আর পারিবারিক ভাবে করবো, এই জন্য বলেন আমি ওকে
যাই হোক। পরবর্তীতে আপনারা এটা ম্যানেজ করেছেন, হ্যাঁ, তারপরে আপনি ফিরিয়ে দিলেন।
চলো ফিরিয়ে দিলাম,
প্রথম আপনি ফিরিয়ে দিলেন,
প্রথম এই মেয়েটাকে ফার্স্ট ফিরিয়ে দিই, তারপরে রুম পান হবে একচুয়ালি।
এইটা ফিরিয়ে দেওয়ার পরে হেতেশাম আপনার সঙ্গে কি করেছিল?
ও এটা ফিরিয়ে দেওয়ার পরে হেতেশাম আমাকে জিজ্ঞেস করেছিল যে কি হয়েছে, তারপর তো এরকম, তো আমি বলছি যে আপনি আমাকে ডেট ফিক্স করে দিয়েছেন যে ওই দিন আমি হ্যান্ড ওভার করবো, কিন্তু ওকে তো আমি নিয়ে আসছিলাম কিন্তু ও আমার কাছ থেকে ভাই এক চলে গেছে, মানে আমি এমন ভাবে অপারগতা প্রকাশ করলাম যে ও তখন ওকে বিশ্বাস করছে, এলে না কেউ কাউকে বিশ্বাস করে না, কিন্তু আমি এমন ভাবে ওকে বললাম ও আমাকে বিশ্বাস করতে বাধ্য হয়েছে।
ওকে
ফার্স্ট টাইম, দ্বিতীয়বার রুম্পা, রুম্পার সাথে সেম ঘটনা ঘটে, তখন ওকে হ্যান্ড ওভার করবো যেদিন, ওই দিন ওকে সেই নৌসুন্দি থেকে নিয়ে আসি, নৌসুন্দি থেকে নিয়ে আসলে গাড়িতে করে আসে সময়, তো রুম্পা করে কি খুব চালাক মেয়ে ছিল, ও বুঝে ফেলে যে আমাকে পাচার করতে বা এমন একটা কিছু করবে, তো ও বুঝে ফেলে, তো ও গাড়িতে করতে কি মানে পেছনের সিটে আমরা দুজন বসে আছি, ও আমার পায়ে ধরে রাখছে সারা টাকা যে প্লিজ আমাকে ফিরে আসে, আপনি যা আছেন আমি চাই না, প্রয়োজন ছিল আপনি আমাকে বিয়ে করতে আসেন করবে, তো ওর প্রতি আমার দয়া, তো ওদিন খুব মানে আমাদেরকে কোন দিকে নিয়ে গেছে বুঝতে পারতেছি না, কারণ ওই দিন আমি ড্রিঙ্কস করি, ড্রিঙ্কস করি কারণ ফাতেমাকে ফিরিয়ে দিচ্ছি আমি, মানে তখন থেকে আমার ফুললি মানে এই লাইনটা থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করতেছে, মানে যে হ্যাঁ আমি আমার দ্বারা হবে যেহেতু একটা কাজ আমি করতে পারছি, তো আমাদের একটি নিল একটা রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে নেওয়ার পরে আমাদের বসায়া ওরা দুজন বাইরে গেছে হঠাৎ করে কি কথা বলার জন্য যেন,
ফাতেমার পরপরই এই রুম্পা,
হ্যাঁ ফাতেমার পরপরই এই রুম্পা, তো আমি শুধু এইটুকু বলে ওকে বেরিয়ে আসছি যে যেভাবে হোক বাইরে আসো আমি গাড়ি নিয়ে কি করতে আমরা চলে যাবো।
এটা রুম্পাকে বলেছেন আপনি?
হ্যাঁ রুম্পাকে।
রুম্পা তো বুঝেই গেল যে আপনি তাকে পাচার করার জন্য কাজটি করছেন, তো রুম্পা কোনো শাউট আউট করেনি বাসের মধ্যে বা?
না গাড়িতে কোনো শাউট আউট করেনি কারণ ওরা ওকে অস্ত্র ভয় টয় দেখাইতে গাড়ির ভিতরে থাকতে।
কে ভয় দেখিয়েছে?
ওই হেতেশাম।
তার মানে হেতেশাম আগে থেকে ফলো করছে বা আগে থেকেই আপনার সাথে লোক ছিল?
মানে গাড়িতে করে যখন আমরা আসি ওই মুহূর্তে হেতেশাম আমাকে আমাদেরকে নিজেই নিয়ে আসে সঙ্গীতে,
ও তখন হেতেশামই মেয়েটাকে ভয় দেখিয়েছে যে শাউট করলে গুলি করে দেবো
এমন একটা কিছু, তো পরে আমি বের দিয়া একটা সিএনজি ব্যবস্থা করছি, মানে সিএনজি দেখি সিএনজি আছে, সিএনজিকে বলি ভাই আমরা বিপদে আছি, সন্ত্রাসীর আমাদের পেছনে লাগছে যে কোনো মূল্য আমাদেরকে লোকা, তো সিএনজিওয়ালাকে কথাটা বলার সাথে সাথেই সিএনজিওয়ালা ছিল একজন হুজুর মানুষ, উনি বুঝে ফেলছে তখন দেখেন কোনো সমস্যা, তো রুম্পা করতে কি কেমন জানি বেরিয়ে চলে আসে, বাইরে চলে এসে আমি সিএনজি তো ওঠার সাথে সাথে ও চলে আসছে।
তার মানে রুম্পা আপনাকে বিলিভ করেছে কোনো না কোনো ভাবে এবং হেতেশাম সহ আপনি কাজে জড়িত কিন্তু তারপরেও সে আপনাকে বিলিভ করেছে?
হ্যাঁ কারণ ওর গাড়িতে যখন ও আমার কাছে কন্টিনিউস পায়ে ধরেছিল তখন আমি বলছি যে আমি সর্বাত্মক চেষ্টা করবো তোমাকে আমি যে কোনো মূল্য মুক্ত করে দেওয়ার।
রুম্পাকে আপনি কতদিনে ম্যানেজ করেছিলেন?
রুম্পাকে খুব বেশি দিন লাগে না, এক মাস একটু দুই দিন বেশি।
ওকে
ওই মুহূর্তে আসলে সময়টা খুব কমই লাগে শেষ দিকে, তারপরে আমাদের কি কোন একটা গ্রামের ভিতরে নিয়ে গেল, গ্রামের ভিতরে নিয়ে গিয়ে
কোন এলাকায় হচ্ছে এটা, কোন
জায়গা? সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার দিকে, কারণ যখন আমরা বেরিয়ে আসি তখন মানে আসার সময় বুঝতে পারছি যে আমাদেরকে ব্রাহ্মণবাড়ির দিকে নিয়ে গেছে, তো পরে আমি জানতে পারি যে লাস্ট যে কাজগুলো করতেছে এগুলো সব পাচারের জন্য করতেছে, লাস্ট ডে কয়েকটা কাজ করে এটা আমি সামনে আসতেছি, তো ওকে দিলাম ফিরে, ফিরে দেওয়ার পর স্টেশন আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পর বললো যে এটা কি হইলো, তো আমি লুকাইছিলাম অনেক দেখাটা করে নেই, ওর বাসাটাও আমি ছেড়ে দিছি, তো তখন আমি থাকতে থাকলাম আমার বোনের বাড়িতে, তো বোনের বাড়িতে থাকতে থাকতে ও আমাকে বারবার ফোন দিতেছে, বিরক্ত করতেছে, ছেড়ে দিতেছে, তো এক পর্যায়ে বলছে যে তুমি আসো মাছ খাও, আর আমি ওর কাছে অনেকগুলো টাকা পাওয়াছি।
কত টাকা পাওনা ছিলেন
তখন? হবে 1.5 থেকে 2 লাখ টাকার মতো পাওনা।
আপনি এত ঠান্ডা এসির মধ্যে বসে আপনি যেভাবে খামছেন, ওকে ওকে বলুন তারপর নির্ভয়ে বলুন।
তারপর মানে ও আমাকে পাগল করে রাখছিল, তো হঠাৎ করে কিভাবে যেন ও আমার অবস্থান জানতে পারে,
মেয়েটাকে আপনি কি করলেন? মেয়েটাকে আগে কি বলেন, কি করলেন, রুম্পাকে কি করলেন?
রুম্পাকে
বাড়িতে ফিরিয়ে দিচ্ছেন? আচ্ছা, আমরা চাই রুম্পার সাথে কথা বলবো। যেহেতু আপনি দুটো কেস বললেন যে ফাতেমা এবং রুম্পাকে আপনি ফিরিয়ে দিয়েছেন, তারা নিশ্চয়ই এখনো আছে এবং তাদের ফোন নাম্বার কি আপনার কাছে আছে? কার ফোন নাম্বার আছে আপনার কাছে? প্রিয় শ্রোতা, আমরা ইতফাকে অনুষ্ঠানের স্বার্থে এবং যা বলিব সত্য বলিবর মঞ্চে সত্যের আসনে যে আসন রেখেছে সে হচ্ছে মাহি। মাহির যে ঘটনার আপনারা এতক্ষণ ধরে জানলেন তার মধ্যে একজন, তার ট্র্যাপে পড়া, তার ফাঁদে পড়া একজনের সাথে আমাদের যোগাযোগ করা সম্ভব হচ্ছে। বাকি চল্লিশ জনের ভাগ্যে কি ঘটেছে আমরা জানি না, কিন্তু একজন যার ভাগ্যেও বাকি চল্লিশ জনের ভাগ্য জুটতে পারত কিন্তু তার ভাগ্যে জোটেনি, সেটাও ওই যে বললাম যে একজন মানুষের মধ্যে ভালো মন্দ দুটো দিকে লুকিয়ে থাকে। মাহির যে খারাপ দিক, সেই খারাপ দিকের ফাঁদে পড়েছে চল্লিশ জন, কিন্তু মাহির ভালো দিকের যে জোয়ার, যে ঢেউ, সেই ঢেউয়ের জোয়ারে শেষ পর্যন্ত সুস্থ জীবনে ফিরে যেতে পেরেছে ফাতেমা এবং রুম্পা। রুম্পার সাথে আমরা এই মুহূর্তে ফোনে যোগাযোগ করছি, দেখি রুম্পা কি বলে।
রুম্পা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি কিবরিয়া বলছি, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান থেকে। আজকে আমাদের এখানে মাহি এসেছিল এবং মাহি তার সারা জীবনের যে কৃতকর্ম সেটা তুলে ধরেছে, আপনিও তাদের মধ্যে একজন। আপনি একটু বলবেন যে আপনার সাথে মাহি কি করেছিল?
আসলে সত্যি কথা বলতে, মাহি প্রথমে আমাকে রং নম্বরে খুব মানে ফোন করতো,
তার মানে এখানে যে দুজন বন্ধু ছিল তার মধ্যে একজন ছেলে ছিল, একজন মেয়ে ছিল, ঠিক রুম্পা?
জি।
ওকে, হ্যাঁ, তারপর কি করলো?
তারপর কি মানে ও বন্ধুর সাথে পরিচয় করে তারপর গাড়ি নিয়েছিল, গাড়ি নিয়ে আমাকে ও মানে আমি বলতেছি যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, ওরা বলতেছে যে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে দূরের জন্য। তো আমি তখন বুঝি নাই যে আমি একটা চক্রের মধ্যে পড়ছি,
ঠিক আছে, আমরা যেটা শুনলাম মাহির কাছ থেকে যে আপনি কি এক পর্যায়ে বুঝে যান যে আপনাকে আসলে কিডন্যাপ করা হচ্ছে বা পাচার করার একটা চিন্তা ভাবনা আছে, এবং সেই সময় আপনি মাহির পায়ে ধরে পর্যন্ত রিকোয়েস্ট করেছেন, কান্নাকাটি করেছেন, এটা কি সত্য?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমার তো মানে এমন অবস্থা হয়েছিল যে মানে যে আমি কোথায় যাচ্ছি, এখন আমার কি হবে, আমি কোথায় যাবো, মানে ওই ধরনের চিন্তা আমাদের কাজ করতেছিল, খুব ভয় কাজ করতেছিল।
আপনি একটু বলবেন যে আপনার সাথে কত মাস ধরে মাহি চেষ্টা করেছে আপনার সাথে এরকম একটা রিলেশনশিপে যাওয়ার জন্য?
ইন্টারভিউ ওঠার পরে।
আপনি কি তাকে ভালোবেসে ফেলেছিলেন?
অল্পতে আমার একটা টার্ম ছিল।
ওকে, আমরা রুম্পার কাছ থেকে শুনলাম। হ্যাঁ, এবার আপনি বলেন যে প্রসঙ্গে আপনি যেতে চাচ্ছিলেন একটু আগে, আপনাকে এহতেশাম জেনে গেল যে আপনার পজিশন, তারপরে কি করলো?
আমাকে রসুন্দি থেকে ধরে নিয়ে আসছে, রসুন্দি থেকে ধরে নিয়ে আসছে ঢাকায়। তো ঢাকা ও আমাকে কোথায় নিয়ে এসে আমি জানি না, গাড়িতে উঠে আমি চুপ বেঁধে দিই, চুপ বেঁধে দেওয়ার পরে আমাকে একটা ঘরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে খুব টর্চার করে।
কি করে আপনার সাথে?
খুব বকা ঝকা। ওই দিন আমাকে মারে, জানি না কেন মারে নাই, কারণ পরিস্থিতিটা এমন ছিল যে আমি নিশ্চিত যে আমাকে মেরেই ফেলি, কিন্তু বকা জোকা ছাড়াও আমার গায়ে চোখটা আচক, বুঝলাম না কেন এরকম হলো। তো আমাকে অনেক বুঝাইছে, অনেক বুঝাইছে, বকা জোকা করছে, বুঝাইছে, দেখো তুমি বিনিময়ে টাকা পাবে তো বেইমানি কেন করবে, আর দেখো সব খারাপ লাইনে বেইমানির একটাই সাজা, সেটা হচ্ছে শেষ, মেরে ফেলবে, তো
মেরে ফেলবে।
এটাই সাজা, বেইমানির সাজা এটাই, আর সমস্ত খারাপ কাজের মধ্যে এই জিনিসটি চলে। তো তোমাকে একটা চান্স আমি দিতেছি, এই চান্সটা তুমি কাজে লাগাও, লাগাই দেখো তুমি তোমার ক্ষমা পাইতে পারো। তোমাকে আরেকটা মেয়ে নাম্বার দেয়, সেই নাম্বারটা দিচ্ছে নূপুর, নূপুর বলে যে এই মেয়েটাকে কভার করো।
আপনি কি করেছিলেন সেটা?
হ্যাঁ,
আপনি সেই মেয়েটাকে আবার এরকম ফাঁদে ফেলেছেন? কত টাকা পেয়েছিলেন
এই মেয়েটাকে? আমি হস্তান্তর করিনি
এই মেয়েটাকে। আপনি হস্তান্তর করেন?
এই মেয়েটার ব্যাপারে আর কিছু কথা আছে, সেটা হচ্ছে মেয়েটাকে আমি যেদিন প্রথম দেখি, কথা বলার এক পর্যায়ে মেয়েটির সাথে মিট করি, মিট করার পরে এই মেয়েটাকে দেখে মানে আমি ওর প্রেমে পড়ে যাই, মানে কথায় আছে না লাভ কি লাভ ইজ ফার্স্ট সাইট, এই ব্যাপারটা হয়ে যায় আর কি। তো আস্তে আস্তে এতদিন তো আমি শুধু ভালোবাসার অভিনয় করে গেছি, কিন্তু আজকে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আমি রিয়েল লাভ করেছি।
নূপুরি কি আপনার লাস্ট শিকার ছিল?
হ্যাঁ, নূপুরি আমার লাস্ট।
নূপুরকে আপনি স্টিল লাভ করছেন?
হ্যাঁ, স্টিল লাভ করছি।
নূপুর আপনার সবকিছু জানে?
কতদিন
যাবত ওর সাথে আপনার এই রিলেশন?
ওর সাথে রিলেশন প্রায় আড়াই বছর।
আচ্ছা, এটাই ছিল আপনার লাস্ট শিকার? এবং আপনি শিকার থেকে এখনো বের হননি, আপনার জীবনে আরো কিছু পরিবর্তন এসছে এই ঘটনার পরে, সেই পরিবর্তনের দিকে আমরা একটু যেতে চাই। আপনি একটু বলেন তো যে এই ঘটনা তো আপনি ছেড়ে দিয়েছেন, লাস্ট কত বছর যাবৎ?
আড়াই তিন বছর।
আপনি এতদিন যাবৎ কিভাবে সার্ভাইভ করছেন? এত সময় আপনাকে খুঁজেনি?
হ্যাঁ, এত সময় খুঁজতেছে, তবে এর মধ্যে করে কি ওকে দেওয়া যে মোবাইল গুলো, একটা মোবাইল চুরি হয়ে গেছে, আর একটা মোবাইল আমি নিজে থেকে নদীতে ফেলে দিই, নদীতে ফেলে দিই, তার মানে আমি যোগাযোগটা টোটাল স্টপ করতে চাই।
আপনি কি জায়গা বদল করেছেন কোনো কারণে? যে ধরুন আপনাকে তো দেখে ফেললে, সামনাসামনি দেখে ফেললে তো চিনে ফেলবে, যে কারণে জায়গা বদল করা বা চেহারার মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসা বা কোনো কিছু করা, এগুলো কি করেছেন?
তখন জায়গাও বদল করি, জায়গা বদল করে আমি চলে যাই ময়মনসিংহে, একটা জায়গা করেছি এক ফ্রেন্ডের কাছে, তো ওখানে কিছুদিন থাকা শুরু করি। কিন্তু আমি এবারও ধরা খাই, এবারও ধরা খাই যাই, ধরা খাই যাওয়ার পরে মানে ও পরে আমাকে জিজ্ঞেস করে এই ব্যাপারটা যে তুমি হস্তান্তর করো না, কারণটা এবার খুব মানে কঠিন রূপ নিয়ে ও বলতেছে। তো আমি ওকে আমি সবকিছু খুলে বলে দিচ্ছি যে ভাই, এই মেয়েটাকে আমি ভালোবেসে দিচ্ছি, চল্লিশটা মেয়ে তো তোমাকে দিয়েই দিয়েছি, তুমি ও চল্লিশটা মেয়ের সাথে প্রয়োজনে এই মেয়েটার জন্য যত টাকা কন্ট্রাক্ট করছো সবগুলো টাকা আমি ফেরত দিই, এই মেয়েটাকে তুমি ছেড়ে দাও, এই মেয়েটাকে আমি রিয়েলি লাভ করে ফেলছি, ভালোবেসে ফেলছি, ওকে আমি কোনো রকম সন্তর করতে পারবো। ও আমাকে এইবার নিয়ে বন্দি করলো এক ঘরে, ওই ঘরে যেয়ে পাইলাম আরেকটা লোক, তো ওই লোকটার কাছে জানতে চাইলাম আসলে এতদিন এই মেয়েদের কি করতো, তো ওর কাছে জানতে পারলাম তিনটা কাজ করতো মেয়েদেরকে নিয়ে আমরা, সেটা হচ্ছে প্রথমত বিয়ে করতো জোর করে, ব্যাপারটা এরকম ছিল কি ও একটা মেয়েকে পছন্দ করলো কিন্তু পারিবারিক ভাবেও না আর ব্যক্তিগত ভাবেও মেয়েটাকে বিয়ে করতে পারতেছে না, এমন মেয়েগুলোকে বিয়ে করার জন্য ওরা কন্ট্রাক্ট করে এই মিডিয়া মানে এই গ্রুপে, তো বিয়ে করতো জোর করে, দ্বিতীয়ত ওদেরকে ভোগ করতো বা বিক্রি করে দিত, এরকম ব্যাপারে আমি জানি না, তবে হইতেও পারে এই কাজটা হইতে পারে, তবে আমি ওর কাছ থেকে জানতে পারলাম যে এই তিনটা কাজ করে।
স্টিল নাও দেয়ার এক্সিস্টিং, তারা কি এখনো আছে আপনার জানা মতে?
ওদেরকে পাচার টাচার এগুলো করে দিচ্ছে, বিক্রি করতো, পাচার করতো, জোর করে বিয়ে করতো, তো ওইখানে আমাকে টর্চার শুরু হয়ে মার দি রুমের ভিতরে, এক ধরনের বেত আছে যেগুলো পুলিশের হাতে থাকে, প্রথম করে কি আমার পা দুটো একসাথে বাঁধে, বাঁধার পরে ওই ফ্যানের সাথে একটা দড়ি ঝুলায়, দড়ি ঝুলানোর পর আমার পাগুলো উপরে করে দেয় আর মাথাটা নিচে করে দেয়, কিন্তু আমাকে মানে আছে না ঝুলাই রাখে, ঝুলাই রাখতো না, আমার মাথা মাটিতেই ঠিকই আছে, পা উপরে দিয়ে রাখতো, মাথা নিচে দিয়ে দিয়ে রাখতো, আর আমার এই পায়ের নিচে প্রচন্ড ভাবে আঘাত করতো, এত শাম ওদিন আমাকে গুনতে তো পারি নাই, আমি 100 পর্যন্ত গুনছি, ও আমাকে পায়ে হাতে পেটে পিঠে মানে জঘন্য ভাবে ও আমাকে আঘাত করে, প্রচন্ড টর্চার করে, এক সময় আমি হয়ে যাই, তো সেন্সলেস হয়ে যাওয়ার পরে আবার যখন আমার হুশ ফিরে আসে তখন আমার মারতেছি না, তখন আমি আল্লাহকে ডাকতেছি আর বলতেছি আল্লাহ তুমি আমাকে আমার সব পাপের শাস্তি আজকেই দিয়ে দাও, আমি যা করছি এতদিন সব ছিল আমার অন্যায়, আমি বুঝতেছি যে আমি শাস্তি পাইতেছি আস্তে আস্তে, হ্যাঁ এটাই আমার শাস্তি, আজকে আমি একটা ভালো কাজ করছি, ভালো কাজ করাতে আমার শাস্তি হইতেছে, আসলে আল্লাহ যে কিভাবে আমাকে পাপের সাজা দিতেছে এটা আমি তখন বুঝে ফেলছি যে হ্যাঁ এটা আমার পাপের সাজা, আমি এখন সাজা ভোগ করতেছি আর আল্লাহর কাছে জোর জোর প্রার্থনা করতেছি আল্লাহ তুমি আমাকে সবগুলো পাপের শাস্তি দাও, শাস্তি দিয়ে তুমি আমাকে মাফ করে দাও, এখন আমি যতদূর জানি আল্লাহর কাছে মাফ চাইলেও এই মাফগুলো আমি পাবো না, কারণ আমি ক্ষতি করছি মানুষের, প্রথমত মানুষের ক্ষমা ধরে লাগবে, তো যে দিল শাস্তি ওরা, তো ওইখান থেকে আমি খারাপ পাই ওদেরকে কথা দিই আমি যে, আর অ্যাকচুয়ালি ওরা আমাকে ছাড়ে এই জন্য আমার বিলিভ করে, কারণ আমি সমস্ত কঠিন কাজগুলো ওদেরকে আমি করে দিচ্ছি, মানে ওরা আমাকে ওদের মানে মূল্যবান সম্পদ মনে করতো, যে কাজটা কেউ পারতো না সেই কাজটা আমাকে জেনে রাখতো। এই জন্য তারা ওয়াদা করছি যে হাতে পায়ে ধরে কোনো কিছু ওয়াদা করছি যে মাফ করে দেন, ভুল হয়েছে আর করবো না, তবে এই মেয়েটাকে আমি ফিরিয়ে দেবো না কোনোদিন, কিন্তু ভবিষ্যতে যদি কোনো কাজ থাকে সেগুলো দেবেন সেগুলো আমি করে দেবো। তো ও আমাকে ওদিনের জন্য ছাড়ে। তো একটা পর্যায়ে আমি ওই নুপুরকে বলে দেই যে আমি তো তোমার এই জন্য এগুলো করছিলাম, সত্যিটা এতদিন তো মিথ্যা বলে আসছি, মানে পাপ করে আসছি, এখন দেখি সত্যের পথে কিছু হয় কিনা। ওকে আমি তো রিয়েলি লাভ করে ফেলছিলাম। তো এর মধ্যে ও প্রথম বিগড়া যখন আমি বলি যে আমি এই খারাপ কাজটার সাথে ইনভলভ, তো দ্বিতীয় একটা কাজ সেটা হচ্ছে হঠাৎ একদিন রাতে ঘুম থেকে আমি উঠি, ঘুম থেকে উঠার পর মানে আমার শরীরের কিছু কিছু অংশে আমার রংটা চেঞ্জ হয়ে যায়, মানে একই দিনে হাতে পায়ে ঠোঁটে মুখে মানে কেমন জানি চামড়া, আমি তো দেখতে কালো মানে চামড়াগুলো সব সাদা হয়ে যায়। তো বুঝতে পারলাম না আসলে এটা হঠাৎ করে কি হয়েছে। তো কবিরাজ দেখাইলাম, ডাক্তার দেখাইলাম, ওরাও কেউ এই রোগটা ধরতে পারতেছে যে না এই রোগটা যদি হয় তো আস্তে আস্তে হয়। তো হঠাৎ করে আমার হাতে পায়ে নাকি মুখে মানে একই টাইমে একটা রাতের ব্যবধানে আমার এই রোগটা হয়েছে, মানে আমার হাতে পায়ের চামড়া চেঞ্জ হয়ে যায়। এখন আমি আসলে কোনো মেয়ের সামনে যেতে পারি না, মানে সুরতটা এত বিভস্ত হয়েছে যে আমি বুঝতে পারলাম অবশেষে যে এটা আমার পাপের শাস্তি, এতদিন যে পাপটা করে আসছে এই পাপের শাস্তি এটা আমার। এর মধ্যে আরো যে দুই তিনটা চেঞ্জ সেটা হচ্ছে আমি বলছি কি বিয়ে বাড়ি যে আমার হাতের লেখা খুব সুন্দর ছিল, আমার হাতের লেখা শিখার আগে যেরকম বাজে ছিল এর চেয়ে জঘন্য বাজে হয়ে গেছে হাতের লেখা। দ্বিতীয়ত আমি এত সুন্দর করে কথা বলতে পারতাম, এখন আমার মুখে জড়তা চলে আসে, আমি নর্মালি কথা বলতে পারি না, রাতে ঘুমাইতে পারি না, এখন আসলে সমাজে চলতে গেলেও এখন আমার লজ্জা লাগে, কারণ আল্লাহ আসলে বিচারটা আল্লাহ হয়তো কোনো বিচারের সাথে সাথে করেন, হয়তো কোনো বিচার আল্লাহ একটু দেরিতে করেন। আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছেন অনেক ভালো হওয়ার, কিন্তু আমি ভালো হই নাই, সেই সুবাদে আল্লাহ আমাকে সেই শাস্তিটা দিয়ে দিচ্ছেন। আর কিভাবে দেখতেছেন আমার হাতের পায়ের অবস্থা যে এরকম চামড়া চন্দ্র চেঞ্জ হয়ে গেছে, তো আমি যতদূর জানি এটা আমার পাপের শাস্তি।
প্রিয় শ্রোতা, ওর ছবিটা আমরা দেখাবো না, সেটা আমাদের যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের এপিস অনুযায়ী যায় না, কিন্তু ওর হাতের ছবি আমরা দেখাবো, ওর ঠোঁটের ছবি আমরা দেখাবো। সেটা দেখতে হলে আপনাকে ফেসবুকে আসতে হবে, আমাদের ফেসবুকের ঠিকানা এবিসি রেডিও FM 89.2। আমি আবারও বলছি আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি facebook.com/abcradiofm89.2। আপনি যেটা বললেন একটু আগে, তার মানে এহতেশাম এবং নাহার এরা আপনাকে ছেড়ে দিয়েছে, এটা আপনার কোনো ক্ষতি করবে না।
এখনো ওরা আমাকে ছাড়ছে একটা কাজের বিনিময়ে, ওদেরকে আমি বলছি যে পুরো কাজ করে না দিতে পারলেও আমি সহযোগিতা করবো, সেটা হচ্ছে কেউ যদি কোনো একটা কাজ করতে না পারে তাহলে আমি ওকে সহযোগিতা করবো, কিন্তু আমি বাস্তবে যেভাবে আমি এটা করি না, আমি করে উল্টা। এখনো ওরা আমাকে ফোন নাম্বার দেয়, এখনো আমাকে দেয় পটানোর জন্য, আমি করি কি সবগুলো মেয়েকে পটাই, সর্বশেষ যে মেয়েটাকে পটানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে অর্ণব স্মৃতি, পলাশ থানার তরসিংপুরের আশেপাশে একটা গ্রামে মেয়েটা স্মৃতি। এমন হয়েছে প্রথমে ওর মাকে খেলা রাখছে, মানে এখন ওর মাকেও পটাইছে স্মৃতিকেও পটাই, এখন আমি সর্বশেষ ওদেরকে একটা কথা বলছি যে দেখেন খেলাম না আমি কোনো ভালো লোক না, আমাকে একটা চক্র আপনাদের পিছনে লাগাই দিচ্ছি, এই যে অপরিচিত নাম্বারে পরিচিত হয়ে আপনি খালা হয়ে গেলেন, আমার বউয়ের ছেলে বানালেন, আপনার মেয়ে আমার সাথে কথা বলতেছে, আপনি কি ভাবছেন একবারের জন্য যে এটা কোনো একদিন ক্ষতির কারণ হতে পারে? তখন আমি মহিলাটি বললো যে মা তুমি তো কথা ঠিকই বলছো। এইভাবে কি বুঝে পাই আমি প্রত্যেকটা মেয়েকে এভাবে বলে দিচ্ছি যে তোমাকে ক্ষতি করার জন্য আমি চেষ্টা করতেছি, এখন আমি পরিচিত হই পড়ানোর চেষ্টা করি, এরপর যে আমি সবাইকে বলে দিই যে কি যে এই আমার নাম্বার থেকে তোমাকে ক্ষতি করার জন্য কেউ আসে। এই জন্য আমি সমস্ত শ্রোতা যারা আছে, যত মানে আমার বোন যারা আছে, সমস্ত মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই যে কোনো আননোন নম্বরে
আপনি তো মনে করেন আপনি যে পাপ করেছেন সেই পাপের পাহাড় পরিমাণ শাস্তি আপনার জন্য আছে, সেই শাস্তি যদি সমাজ আপনাকে দেয়, সেই শাস্তি যদি রাষ্ট্র আপনাকে দেয়, ইভেন এই যে আপনার চেঞ্জ এই উপরওয়ালাও যদি আপনাকে শাস্তি দেয়, সেই শাস্তি গুলোকে আপনি মাথা পেতে নেবেন?
কারণ এটা আমার পানা, মানে যেমন পানা জিনিস, অন্যায় করছি শাস্তি পেতেই হোক, একই বাস্তবতা, এতদিন ঘুরেছিলাম মুহেছিলাম পাপে ছিলাম, এখন আমাকে বাস্তবতা মেনে নিতে হবে, এখন আমি সামান্য রাজমিস্ত্রির কাজ করি, এখন দুই দিনে আমি কাজ করি মাত্র 600-700 টাকা। এখন পরিমাণটা দেখেন, ওই সময় টাকাটা পাইলে আমার কাছে মনে হয়েছে আমি অভিশাপ নিতেছি, আগুন আমি হাতে নিতেছি। ওই সময় অনুভূতিটা ছিল এরকম, এখনকার অনুভূতিটা এরকম কিভাবে পাই? 300 টাকা যখন আমি দিন শেষে হাতে পাই না, মনে হইতেছে জান্নাতের সুখ একটু একটু করে আল্লাহ আমাকে দিতেছে। এই হালাল কামাইটির মধ্যে আমি আমার অনেকটা সুখ খুঁজে পাইতেছি বলে বোঝানোর মতন। আমার কাছে মনে হইতেছে এটাই আমার জান্নাত। আগে আমি লক্ষ লক্ষ টাকা আমি ফ্রেন্ডদের পেছনে খরচ করছি, তখন মনে হইতো না কারোর জন্য কিছু করতেছি। একটা ফকিরকে দেখলে দান খরচ পর্যন্ত করতাম না। এখন আমার সামনে যদি কোনো ফকির আসে, পকেটে টাকা থাকতে আমি কোনো ফকিরকে আমি ফিরিয়ে দিই না।
আপনি একটা বড় একটা অ্যামাউন্ট আপনার ব্যাংকে সেভ করেছিলেন, এই টাকাটা কি হয়েছে?
ওই যে বলছিলাম যে জুয়া খেলতাম, তো জুয়া খেলে এই অবৈধভাবে কত থেকে কামাই মিনিমাম 25 লক্ষ টাকার মতো। তারপরে এই টাকাটা দিয়ে আমি জুয়া খেলতে খেলতে একটা পর্যায়ে আমার হাতে থাকে 40 লক্ষ টাকা।
আপনি লাভ করেন?
লাভ করেন টোটাল। আর এই টাকাতে এই জুয়ার মাধ্যমে আবার শেষ হয়ে যায়।
গল্পটা এখানেই শেষ হয়ে যাক। গল্প ঠিক না, আমরা বলবো যে জীবনের চরম এবং সত্য বাস্তব কাহিনী। শেষ কি আসলে হবে? আমি তো মনে করি যে আমরা একটা প্রতিবাদকে জ্বালালাম আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, একটু আগেই আমরা মাহির শিকার রুম্পার সাথে কথা বলেছিলাম এবং আপনারা রুম্পার কাছ থেকে জেনেছেন কিভাবে রুম্পাকে বাগে নিয়েছিল মাহি। এবং এ পর্যায়ে আমরা রুম্পার সাথে আবারও যোগ করছি এবং রুম্পাকে জিজ্ঞাসা করতে চাই যে রুম্পা মাহিকে মাফ করতে পারবে কিনা।
রুম্পা, আপনার এই যে ঘটনা, এই ঘটনা যদি ঘটেই যেত, যদি সত্যি সত্যি মাহি সেদিন আপনাকে তুলে দিত তাদের হাতে এবং আপনার জন্য যে অনিশ্চিত ভবিষ্যৎ, আমরা বলতে পারি যে হয় আপনি কোনোভাবেই ভালো থাকতেন না, আপনি দাদাও বেঁচে থাকতেন কিনা সেটাও তো আপনি জানেন, তো এটা যখন মনে হয় তখন মাহির প্রতি আপনার কি ধরনের ফিলিংস জন্ম নেয়?
এভাবেই হোক আমার মনের মধ্যে ঢুকছে দুঃখ যে এই ধরনের একটা কাজ করলো, মানে আমি আমার এখনো মনে হলে মানে আমার খুবই খুবই খারাপ লাগে, মানে ওর প্রতি খুব ঘৃণা হয় আমার এই ধরনের একটা কাজ করলো। আবার এই তো মনে হয় যে আমাকে একটা চক্রের হাতে উঠে দিয়ে আবার উদ্ধার করলো, মানে আবার ও বেগ নিয়ে আসলো, এটাও মানে মনে হয় যে কি সেই জন্য এটা আবার করলো।
না, এটা হচ্ছে যে এটা তো খারাপ লাগার একটা জায়গা তো আছেই যে আপনাকে এরকম একটা বিপদে সে ফেলতে যাচ্ছিল এবং অসৎ একটা কাজ করতে যাচ্ছিল। আবার একইভাবে কি ক্ষমা করতে পারেন যে সেই ছেলেটাই আপনাকে শেষ পর্যন্ত বিপদের হাতে তুলে না দিয়ে আপনাকে সে নিজের জীবন বাজি রেখে সে বাঁচিয়েছে? সত্যি করে একটা কথা বলবেন যে আপনি কি মাহিকে মাফ করতে পেরেছেন?
আমি মাফ করতে চাইছি ও যদি ভালো হয় ওই উদ্দেশ্যে।
মাহি, আপনার কিছু বলার আছে রুম্পাকে?
হ্যাঁ, আমি সরি বলতে চাই। আসলে আমি যা করছি একেবারে অন্যায় করছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে তোমার লাইফটা অনেক মানে নষ্ট করে দিতেই চাইছিলাম, আমি তোমার উদ্ধার করছি সেটা কিচ্ছু না, মানে আমি আমার অন্যায়ের দিক থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দাও প্লিজ।
হ্যাঁ রুম্পা, আপনার কিছু বলার থাকলে?
মাহি, তুমি যদি ভালো হও তাহলে আমি তোমাকে মাফ করে দেবো।
অনেক অনেক ধন্যবাদ রুম্পা, আপনি যাহা বলিব সত্য বলিবদের সময় দিয়েছেন। আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার যে ভবিষ্যৎ সেটা একেবারেই নিরাপদ হোক সেই শুভকামনা থাকছে আপনার জন্য। অনেক ধন্যবাদ।
মাহিকে আমরা এখানেই বিদায় জানাচ্ছি, কিন্তু ও বলেছে যে ওর যা শাস্তি হয় সেটা ও মাথা পেতে নেবে এবং সেটা ওর 100 বার কাম্য। এই যে মাথা পেতে নেয়ার যে জায়গাটা, এই মাথা পেতে নেয়ার যে বোধের জায়গাটা, এটা হচ্ছে বিবেক। আমরা আমাদের অনুষ্ঠানে বলেছি যে মানুষ মাত্রই দুনিয়াতে বিবেক নিয়ে জন্মগ্রহণ করে। আপনি সারা দুনিয়ায় দেখবেন যত মানুষ খারাপ কাজ করছে, যত মানুষ খারাপ কাজ করছে, এদের প্রত্যেকের বিবেক ঘুমন্ত, হয় আধো ঘুমন্ত কিংবা খুব একেবারে গভীর ঘুমে ঘুমিয়ে আছে। এই বিবেক জাগানোর জন্য অনেক কিছু দরকার হয়, অনেক অনেক উপসর্গের দরকার হয়। কোনো একটা উপসর্গ বা কোনো কিছু যখন এই বিবেকটাকে জাগিয়ে দেবে, পৃথিবীর কোথাও যদি কোনো আদালতে যদি আপনার বিচার না হয়, কোনো জায়গায় যদি আপনি ধরা না পড়েন, ব্যক্তি মানুষের কাছে আপনার জানার কাছে আপনি নিশ্চয়ই ধরা পড়বেন। আর তখন যে শাস্তি আপনি প্রতি মুহূর্তে পাবেন, সেই শাস্তি থেকে কোনো ক্ষমা নেই। ওপর আলো তো নিশ্চয়ই ওপর থেকে সবকিছু দেখছেন। সেই বিবেকের তাড়না বোধ থেকে আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে বা এমন কোনো বিষয় থেকে থাকে যে অপরাধ বোধ আপনাকে প্রতি মুহূর্তে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, সেটা হতে পারে সমাজ জানে, সেটা হতে পারে রাষ্ট্র জানে, কিংবা হতে পারে কেউ জানে না, শুধুমাত্র আপনি জানেন। সেই বিবেক বোধ থেকে আপনি যদি আমাদের কাছে আসতে চান, আপনি যদি স্বীকার করতে চান আপনার ভুলটা কি, আপনাকে আমরা মোস্ট ওয়েলকাম জানাই। আপনি আসতে পারেন সত্যের মঞ্চে, আপনি আসতে পারেন যাহা বলিব সত্য বলিবতে, আপনি আলোকিত করতে পারেন আমাদের সত্যের আসন এবং আপনি স্বীকার করতে পারেন আপনার জীবনে আপনি কি কি ভুল করেছেন। আমরা বিশ্বাস করি আপনি তো ভুল করেছেন, আপনি স্বীকার করলেন আপনার ভুল, আপনার ভুলটা স্বীকার করার মধ্য দিয়ে আপনি থেমে গেলেন। আপনি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন একজন মানবিক মূল্যবোধ নিয়ে যেভাবে মানুষ বেঁচে থাকে সেভাবে বেঁচে থাকবেন এবং আপনার এই ভুল শোনা, আপনার এই পাপ বোধ কিংবা আপনার এই পাপের যে ফসল সেটা জানার পরে হাজার মানুষ লাখো মানুষ এই পথে পা বাড়াবে না। এটাই হচ্ছে আমাদের যাহা বলিব সত্য বলিবর মোটো। এবং আমরা বিশ্বাস করি এই যে আজকের এই অনুষ্ঠানটি শুরু হলো, সেই প্রদীপ সেই আলো সমাজের প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে পড়বে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
আমরা ওয়াদা নিয়ে শুরু করেছি যাহা বলিব সত্য বলিব। একটা বেজে ৪৭ হচ্ছে সময়। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। আর জি কিপি আপনার সঙ্গে রয়েছে আজ সুমন এবং সাউন্ডের মঞ্জু এবং সহায়তা রয়েছে হ্যালো ইট 920 টিম। প্রিয় শ্রোতা, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদেরকে শুনছিলেন তাদেরকে আরো একবার বলে দেই যে যাহা বলিব সত্য বলিব এবিসির একটি শিশু, আমরা বলতে পারি যে শিশুটির জন্ম হলো আজকে এবং এই অনুষ্ঠানটির আমরা শুরু করলাম আজকে। এবং আমরা স্বপ্ন দেখি অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটির যে আলো, সে আলোটি সমাজের কোনায় কোনায় ছড়িয়ে পড়বে। এই অনুষ্ঠানে যদি আপনি আসতে চান, আপনার জীবনের যেসব গূঢ় সত্য বা অপরাধ বোধ আছে, যে ভুলগুলো আপনি স্বীকার করেন, যেগুলো বিবেকের তাড়নায় আপনাকে প্রতি মুহূর্তে তাড়িয়ে বেড়ায়, সেখান থেকে আপনি আসতে পারেন আমাদের এই আসনে বসতে পারেন এবং আমাদের এই মঞ্চ থেকে স্বীকার করতে পারেন আপনার জীবনের ভুলগুলো। যারা এতক্ষণ ধরে মাহির গল্প শুনেছেন, যারা এতক্ষণ ধরে মাহির দুর্দান্ত সাহস দেখেছেন সেই সব সাহসের প্রেক্ষাপটে, যারা আমাদেরকে বিভিন্ন টেক্সট লিখে পাঠিয়েছেন সেসব কয়েকটি টেক্সট আমরা একটু পড়তে চাই। লিখেছে হচ্ছে মাহি, আপনার জন্য ছেলেদের প্রতি মেয়েদের বিশ্বাস জিনিসটা উঠে যাবে। লিখেছেন বিজয় পিটার, লিখেছে মাহির কথা শুনে নিজেকে অপরাধী মনে হচ্ছে কারণ আমিও একজন ছেলে। লিখেছে মাহি, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো বলে থ্যাংকস এবং আল্লাহ তোমাকে ক্ষমা করুন। মুজাহিদ আমাদেরকে লিখেছেন, লিখেছেন হচ্ছে মাহির মতো সত্যবাদী মেয়ে, অনেকে ওকে মেয়ে মনে করেছেন কিন্তু কণ্ঠটা শোনার পরে আসলে এই কনফিউশন সবার দূর হয়েছে আমরা বিশ্বাস করি। এরকম আরো অনেকেই আমাদেরকে টেক্সট করেছেন এবং আমরা হাজার হাজার টেক্সট পেয়েছি। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলতে চাই যারা টেক্সট গুলো লিখে পাঠিয়েছেন তাদের সবার উদ্দেশ্যে, যেহেতু আপনারই অনুষ্ঠান এটা এবং আপনি এসে এখানে কনফেস করতে পারেন, সেজন্য এখানে দুটো পদ্ধতি আছে টেক্সটে। একটা হচ্ছে যে অতিথি আমাদের এখানে বসবেন এক বা একাধিক, তাদেরকে নিয়ে যদি আপনার কিছু বলার থাকে তাহলে আপনি যেটা করবেন টেক্সটে, প্রথমে লিখবেন JBSB, তারপর আপনার আলোচনা কিংবা সমালোচনা, শেষে অবশ্যই আপনার নিজের নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আরেকটি পদ্ধতি যেটা পুরো সপ্তাহব্যাপী পরিচালিত হবে, সেটা হচ্ছে সপ্তাহের যে কোনো সময়, অনুষ্ঠান চলাকালীন সময় থেকে শুরু করে যে কোনো সময়, আপনি যদি মনে করেন রবিবার রাত 11:20 যে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে যাহা বলিব সত্য বলিব, এখানে এসে আপনি কনফেস করতে চান, আপনি আপনার জীবনের অপরাধ বোধ বা ভুলের কথাগুলো স্বীকার করতে চান, তাহলে যেটা করতে হবে আপনার মোবাইলে লিখতে হবে JBSB। JBSB হচ্ছে যাহা বলিব সত্য বলিব সংক্ষিপ্ত রূপ, JBSB স্পেস কনফেস, CONFESS লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমাদের যে টিম রয়েছে সেই টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে। এছাড়া আপনি চিঠিও লিখতে পারেন আমাদেরকে, দেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আমি আবারও বলছি, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। চাইলে আপনি মেইলও করতে পারেন, আমাদের মেইল করার অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। এছাড়া সারা সপ্তাহব্যাপী আমরা যাহা বলিব সত্য বলিব নিয়ে ফেসবুকে ক্যাম্পেইন চালাবো এবং ফেসবুকে ওখানে আপনি চাইলে আমাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা, এবং আপনি চাইলে ওখানে ওটার মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে ABC রেডিওর মূল যে পেজটি রয়েছে সেটি www.facebook.com/
এবিসি রেডিও FM 89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এবিসি রেডিওর মূল পেজের ফ্যান হয়ে যাবেন, এবং একই সাথে মাহি সম্পর্কে আমরা যে কথাগুলো বলেছি, মাহির ছবি নিয়ে আমরা যা বলেছি ওটা এখন এই পেজে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। আমরা যখন এই অনুষ্ঠানটি শুরু করার কথা ভাবছিলাম ঠিক সেই মুহূর্তেই অসংখ্য শ্রোতা আমাদেরকে চিঠি পাঠিয়েছেন, তার কিছুটা অংশ আমরা এই অংশে শুনব এবং তারপরে আবারও ফিরে আসছি।
আমি প্রিয়াঙ্কা, 5 বছর হলো আমার বিয়ে হয়েছে। ভালোবেসেই বিয়ে করেছিলাম, তবে আমার বাবা মা এই বিয়েতে খুব একটা খুশি ছিলেন না, কিন্তু বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সে ভালোবাসাও একসময় ঠিকই হয়ে গেল। আমি যা করেছি তা ভালো না খারাপ জানি না, তবে আমি সত্য গোপন করেছি, এটা অনেক অন্যায় হয়েছে। এই সত্য গোপন করার জন্য আমি কোনোভাবেই মনে শান্তি পাচ্ছি না। আমার হাজব্যান্ডের সাথে আমার সম্পর্ক কোনোভাবেই সহজ হচ্ছিল না, তাই আমিও মানসিক কিংবা শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম। আর তখনই ওর এক বন্ধুর সাথে আমার একটি মানসিক সম্পর্ক তৈরি হয়। এক সময় আমরা শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়ি। তার সাথে কাটানোর সময় আমার জন্য খুবই আনন্দের ছিল। আমরা জানি আমাদের কখনোই বিয়ে করা সম্ভব নয়, কিন্তু তার কথা, তার আচরণ সব কিছুই আমাকে আকর্ষণ করে এবং তার প্রতি একটা অসম্ভব টান আমি অনুভব করি। এই কথা এতদিন কেউ জানত না। আমি জানি এক অর্থে এটা খারাপ কাজ, কিন্তু আমার মন মানসিকতা পরিস্থিতি আমাকে এরকম একটা সম্পর্কে জড়াতে বাধ্য করেছে। যে সুন্দর সহজ সম্পর্ক আমি আমার বরের সাথে করতে চেয়েছিলাম, চেয়েছিলাম সে আমার চিন্তাকে মূল্যায়ন করুক, সম্মান করুক, কিন্তু সেই সব কিছুই আমি পেয়েছি এই মানুষটির থেকে। যদি আমার বরের কাছ থেকে পেতাম, তাহলে হয়তো আজ নিজের কাছে ছোট হতাম না, তার কাছে পরিবারের কাছে কিছুই লুকাতে হতো না। আমার এই সত্যটা জানার পর জানি না আমার ভবিষ্যতে কি হবে, আমি জানি না আমার বর আমার সম্পর্কে কি সিদ্ধান্ত নেবে, কিন্তু আমি সত্যটা গোপন করে যে অন্যায় করেছি সেই বোঝা থেকে আমি নিজেকে মুক্ত করতে চাই। কিপ্রিয়া ভাই এবং যাহা বলিব সত্য বলিব পুরো টিমের জন্য রইল শুভকামনা।
যাহা বলিব সত্য বলিব।
আমি শাহেদ, অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। আমার বাবা একজন স্কুল শিক্ষক, মা গৃহিণী। আমার আরো 2 ভাই বোনকে নিয়ে বাবা মা গ্রামেই থাকেন। বাবার উপার্জিত টাকাই আমাদের পরিবারের আয়ের একমাত্র উৎস। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর হলেও তাদের আয় যে খুব বেশি নয় এটা সবারই জানা, আর সেই সামান্য টাকা দিয়েই চলে আমাদের পুরো পরিবারের ভরণ পোষণ। শিক্ষক হিসেবে গ্রামে আমার বাবাকে সবাই অনেক সম্মান করেন। উচ্চশিক্ষা নেওয়ার জন্য বাবা আমাকে ইন্টারমিডিয়েট পাশের পর ঢাকা পাঠিয়ে দেন। ঢাকায় মেসে থাকার জন্য বাবা তার কষ্টার্জিত টাকা থেকে আমাকে প্রতি মাসে 6,000 করে টাকা পাঠান। এতে আমি খুশি ছিলাম না। আমি মাঝে মাঝেই জোর করে অনেক বেশি টাকা আদায় করতাম। গত মাসে কম্পিউটার কিনবো বলে মিথ্যে অজুহাতে বাবার কাছ থেকে 30,000 টাকা নিই। এই টাকা দিয়ে গার্লফ্রেন্ডের জন্মদিনে তাকে দামি উপহার কিনে দেই। আমার গার্লফ্রেন্ড অনেক খুশি হলো, কিন্তু যখন আমি জানতে পারলাম এই 30,000 টাকা আমার মা তার গহনা বিক্রি করে জোগাড় করেছে, তখন থেকে আমার মনে অপরাধ বোধ কাজ করছে। আরো দুঃখের বিষয়, গার্লফ্রেন্ডের সাথে আমার সম্পর্ক আর আগের মতো নেই। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না, আর বাবা মাকেও এই কথাগুলো জানাতে পারছি না তারা কষ্ট পাবে বলে। তাই আপনাদেরকে লিখে পাঠালাম, আমার মতো এমন মিথ্যে যেন আর কেউ না বলে, কারণ মিথ্যে কখনো সুফল বয়ে আনে না। এত সম্মানিত পিতার সন্তান হয়েও আজ আমি নিজের বিবেকের কাছে অপরাধী।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই প্রিয়াঙ্কা এবং শাহিদ আপনাদের দুজনকে, যে আপনারা নিজের পাপবোধ কিংবা অপরাধ বোধ সেটা তো বুঝতে পেরেছেন। আপনাদেরকে একই সাথে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আজকের এই অনুষ্ঠানের প্রথম দুজন যাদের চিঠি পড়া হলো, এবং প্রিয় শ্রোতা আপনাদের দুজনকে, আপনারা এই দুজনের যে চিঠি সেখানে ভোকাল দিয়েছে হচ্ছে আমাদের কথা বন্ধু সুমন এবং সাফরিন, আপনারা সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরকম লাখো চিঠি আমরা প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে। এমন তো নয় যে আমাদের এখানে এসেই আপনাকে কনফেস করতে হবে, আপনাকে কনফেস করার জন্য আমরা পুরো দুয়ারটা খুলে দিয়েছি, টেকনোলজির দুয়ার। আপনি চাইলে ইমেইল করতে পারেন, চাইলে আপনি ফেসবুকে আসতে পারেন, চাইলে আপনি চিঠি লিখতে পারেন, চাইলে আপনি আমাদেরকে টেক্সট করতে পারেন। তবে সবাইকে আরো একবার বলে দিতে চাই, যাহা বলিব সত্য বলিব অর্থাৎ JBSB অনুষ্ঠানে কনফেস করা বা JBSB অনুষ্ঠানে অতিথি হয়ে আসার জন্য
সবচাইতে গুরুত্বপূর্ণ পথটি হচ্ছে টেক্সট। আপনাকে টেক্সট করতে হবে JBSB স্পেস কনফেস CONFESS লিখে 8920 তে। আমি আবারও বলছি, আপনি প্রথমে লিখবেন JBSB স্পেস কনফেস CONFESS, তারপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমাদের যে টিম মেম্বার গুলো রয়েছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে, এবং আশা করছি আগামী সপ্তাহে এমন একজনকে পাবো যার থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, এবং তার অপরাধ স্বীকারের মধ্য দিয়ে এই সমাজে সেই অপরাধটি জন্ম নেওয়ার প্রবণতা অনেকখানি থেমে যাবে। অনেক অনেক ভালো থাকুন, যাহা বলিব সত্য বলিব সঙ্গে থাকুন, সব সময় সত্যের সঙ্গে থাকুন। শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়ে মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.